This track was downloaded from fusionbd.com.
Dhaka FM. Bhalobashar Bangladesh.
ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময়টা এই মুহূর্তে রাত 10:30। অনেক অপেক্ষার পর রাত 10:30 হয়ে গেল এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে আমি আর জিমা এসে পড়েছি আপনাদেরই কাছে, আপনাদের ভালোবাসার, ভালো লাগার, মনের না বলার সমস্ত কথাবার্তা নিয়ে। আপনাদেরই সাথে আমি থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। এবং আজ বৃহস্পতিবার 19 মার্চ 2015 খ্রিস্টাব্দ, 5/14 চৈত্র, 1421 বঙ্গাব্দ, 27 জামাদি উল আওয়াল 1436। দেখতে দেখতে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে টেরও পাচ্ছি না, বছরটাও এভাবে দেখতে দেখতে শেষ হয়ে যাবে, মাসগুলোও শেষ হয়ে যাচ্ছে, সবকিছু মিলেই তো আমাদের জীবন। আর কে কেমন আছেন বন্ধু, যদিও সবারই মনটা আজকে অনেক বেশি খারাপ, আমারও মনটা আজকে অনেক খারাপ। মনটা এত খারাপ করলে কি হবে, যদিও আমি বলি সবসময় যে মনটা খারাপ করতে না, কিন্তু আজ মনটা আসলে আমারও খারাপ। যাই হোক, সবকিছু মিলিয়ে যাচ্ছি মনটা আবারও ভালো করতে, নতুন স্বপ্ন দেখতে। আর স্বপ্ন ভেঙে যাওয়া মানে এই না যে স্বপ্ন দেখবো না, বারবার স্বপ্ন দেখবো, বারে বারে প্রতি মুহূর্তেই দেখবো। সো বন্ধু, এই মুহূর্তে কে কেমন আছেন, কি করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। জানাতে হলে আপনি আমাকে SMS করতে পারেন অথবা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আর যারা 1620 তে কানেক্টেড হবেন বলে চিন্তা করেছেন তাদেরকে বলছি জি বন্ধু, অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। 1620 তে আপনি আমাদেরকে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1620। এই নাম্বার অলরেডি অনেক SMS চলে এসেছে, আমি তো সবকিছুই পড়ব। আর যেহেতু সবার মন খারাপ, মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আজকে ভালোবাসার বাংলাদেশের যিনি অতিথি তাকে নিয়ে আশা করছি খুব ভালো কিছু সময় কাটবে, আপনাদেরও কাটবে, আমারও কাটবে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
নীল আকাশের তলায় ছবে রাতে রাধর ছড়বে নরম আলো সূর্য ছবে রাতে রাধর ছড়বে নরম আলো
আমি তো বরাবরের মতো ভালো থাকার চেষ্টা করি আর আপনাদেরকে ভালো রাখতে চেষ্টা করি। আর এই মুহূর্তে কে কি করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন, SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে উইচ ইস www.facebook.com/thakafm90.4 অলরেডি কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি, সো আপনি কিন্তু অবশ্যই লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। আর আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর ভালোবাসার মিষ্টি ছোঁয়া জীবনকে কতটা রাঙিয়ে তোলে শুনবো এমনই এক ভালোবাসার জীবনের গল্প। সো বন্ধু কোথাও যাবেন না, জীবনের গল্প ভালোবাসার গল্প শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেই গল্পগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, যেটা আমাদের সঙ্গে হচ্ছে হয়তোবা সেই যে ভুলটা আমরা কালকেই করতে যাচ্ছি বা এই মুহূর্তে আমরা করছি সেই ভুলগুলো কিন্তু শুধরে নিতে পারি। সো বন্ধু অবশ্যই মিস করবেন না। আর যারা ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি করতে পারবেন, কিন্তু ছোট্ট যে কাজটি করতে হবে SMS করতে হবে। সো একদমই দেরি করবেন না, SMS করুন। SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তালিকে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমরা আছি আপনারই অপেক্ষায়। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে আছেন ফরহাদ মোল্লা, যিনি ফার্স্ট কমেন্ট করেছেন। ফরহাদ মোল্লা কুমিল্লা থেকে তিনি লিখেছেন, আমার খুব কষ্ট লাগে বাংলাদেশের জন্য, আর আমি যাকে খুব লাভ করি সে কেন আমার সাথে কথা বলে না, কেন কেন জানে না, তাই খুব কষ্ট লাগে আমার। ওহ ফরহাদ, কথা বলার একটু চেষ্টা করুন, একটু ভালোভাবে বুঝিয়ে বলুন, কোনো কারণে যদি রাগ করে থাকে তাহলে অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে, একটু বুঝিয়ে বললেই হবে। তানিশা আক্তার তুলে আছেন আমাদের সঙ্গে, মিঠু আহমেদ আছেন, মোহাম্মদ মুন্না মৃধা আছেন আমাদের সঙ্গে, আব্দুল নূর সঞ্জিদ আছেন আমাদের সঙ্গে। আজকে অনেকেরই মন খারাপ, মনটা একটু ভালো করতে হবে তো। আমি তো বলেছি স্বপ্নে ভেঙে গিয়েছে বলেই না যে স্বপ্ন আর কখনোই দেখবো না, বারবার দেখবো, প্রতি মুহূর্তেই দেখবো, সো এটা বললে কিন্তু হবে না বন্ধু। তানিয়া আক্তার তনি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রবি হাসান সায়েদ, ডিডি জে রুবেল আছেন আমাদের সঙ্গে, জানতে চেয়েছেন কেমন আছে জীবনী। তো আছি আপনাদের দোয়ায়, আশা করছি আপনারাও ভালো আছেন, মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে সেই প্রত্যাশা তো আমি সবসময় করি। আদিত্য আহমেদ শাকিল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন অনেকদিন পর লাভ স্টোরি শুনতে পারবো, আসলে জেনে তো আমারও ভালো লাগছে, আসলে ভালোবাসার গল্পটি কেমন হবে তা জানার অপেক্ষায় কিন্তু আমিও আছি। আছেন আমাদের সঙ্গে রাসেল আছেন আমাদের সঙ্গে, জাহিদুল ইসলাম রানা আছেন, আবির মাহমুদ আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আলামিন, মুন্না মৃধা আছেন আমাদের সঙ্গে, রবিউল ইসলাম রুবেল চয়ন, অধিকারী আছেন আনোয়ার খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে শাহাদ সরকার বাবু, তারও আজকে মনটা খারাপ অর্থহীন রিয়াদ আছেন, আরো অনেকেই আছেন, অনেকে কমেন্ট করছেন। আর যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এবং 1620 অনেকে আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি সৌরভ আছেন কাপাসিয়া থেকে, তিনি SSC এক্সাম দিচ্ছে আর তিনি রোদেলা নামের একটি মেয়েকে ভালোবাসে। সে সৌরভ বাকিটুকু আমি আর পড়ছি না, আর আপনি যে কাজটি করছেন এদিকে ঠিক করছেন কিনা আপনার মনটাকে জিজ্ঞেস করলে কিন্তু পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আছেন নিলয় মুন্সিগঞ্জ থেকে, আছেন আমাদের সঙ্গে শান্ত ঢাকা থেকে, তিনি লিখেছেন লাস্ট যে গানটি প্লে করেছিলাম সেই গানটি কোনটা লাস্ট প্রোগ্রামে, আচ্ছা ঠিক আছে আমি জানিয়ে দিব আপনাকে শান্ত। মিতু আছেন আমাদের সঙ্গে মিরপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে দীপা ফরিদপুর থেকে, আর অনেকেই আছেন। আর আরো যারা আমাদের সঙ্গে জয়েন করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে জয়েন করবেন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এ। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, অবশ্যই আপনার কমেন্ট গুলো এসে পড়বো, সো বন্ধু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন, আপনার মনের যত না বলা কথা আছে সব লিখে পাঠিয়ে দিন আমার কাছে ফেসবুকে এবং 16260 তে। সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর। ভালোবাসি তোমায় ভালোবেসে যাব জনমে জনমে পাশে রাখবো। আসলে যত যাই হোক ভালো যতটুকুই বাসি না কেন অনেক বেশি ভালোবাসি বাংলাদেশকে এবং জনম জনম পাশে থাকবো। যত যাই হোক হার জিত যাই হোক সবসময় কিন্তু পাশেই আছি। আর অনেকেরই অনেক 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 বেশি মন খারাপ যা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। কি করবো বলুন, কিছু তো করার নেই। কিছু কিছু জিনিস থাকে ভাগ্যের ব্যাপার, কিছু নিজের হাতে থাকে যেটা কন্ট্রোল করা যায়, কিন্তু এই ব্যাপারটি তো কোনো কিছুই হাতে ছিল না। সবকিছু মিলিয়ে জীবন, তাই না? আর এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখন পর্যন্ত ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/chakafm90.4। এবং আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আর এখনো যারা ভালোবাসার বাংলাদেশে আসতে চান, এবং অনেকেই আছেন যারা আসতে চান কিন্তু কিভাবে আসবেন জানেন না, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধু আসবেন আমাদের ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করবেন। আর তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হলো SMS করতে হবে। সো বন্ধু একদমই দেরি করবেন না, এখনই SMS টি পাঠিয়ে দিন। লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান হৃদয়, মৌসুমি খানম আছেন আমাদের সঙ্গে। মৌসুমিকে অনেক থ্যাংকস, তিনি আমাকে অনেক মিস করে জেনে খুবই ভালো লাগলো। কেউ মিস করে শুনলে অনেক বেশি ভালো লাগে, আর আমিও সব সময় আমাদের সব লিসনারদের অনেক বেশি মিস করি। আমাদের সঙ্গে আরো আছেন রোমেল হাসান রুবেল আছেন আমাদের সঙ্গে, অর্পা জান্নাত শীতল আছেন, ঝুমু আক্তার আছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে, আরো আছেন ভালোবাসা শুধু কাদায় মালা জাহান আছেন আমাদের সঙ্গে, আকরাম শুভ আছেন আমাদের সঙ্গে, অজর শ্রাবণ আছেন, তার মনটা খুবই খারাপ, আর FM গুরু আসলে মনটা ভালো হয়ে যাবে আমি সে প্রত্যাশা করছি। আর FM গুরুর কথা যখন উঠে, আর প্রতি মঙ্গলবার কিন্তু মজু FM দোস্তি আপনাদের সঙ্গে আছেন আজি মেঘলা এবং আর এবং আছেন আমাদের সবার পছন্দের FM গুরু। সো বন্ধু একদমই মিস করবেন না, যারা এখনো রেজিস্ট্রেশন করেনি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু রেজিস্ট্রেশন করবেন www.chakafm904.com এ গেলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম পেয়ে যাবেন। সো বন্ধু দেরি করবেন না, এখনই আপনার রেজিস্ট্রেশনটি করে নিন। আর ভালো বন্ধু কিন্তু আমরা সবাই চাই, ভালো বন্ধু এমন একজন বন্ধু হবে যে সবসময় আমার সুখে দুঃখে পাশে থাকবে। শুধু সুখে না, আসলে কিছু বন্ধু থাকে যারা সুখের সময় সবসময় সাথে থাকে কিন্তু দুঃখের সময় থাকে না। দুঃখের সময় বন্ধু হলেই খুব বেশি প্রয়োজন, কারণ দুঃখ এমন একটি জিনিস যা অনেক বেশি কষ্ট দেয়, আর সুখ তো সুখী যার কোনো তুলনাই হয় না, আর দুঃখ খুব বেশি কাঁদায়, তাই দুঃখের বন্ধু অনেক বেশি প্রয়োজন যে দুঃখের সময় আপনার পাশে থাকবে। সো বন্ধু দেরি করবেন না, অবশ্যই রেজিস্ট্রেশন করুন www.chakafm904.com এ। আছেন আমাদের সঙ্গে MD নাদিশা আছেন, স্বপ্নহীন সেই বালক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন স্টোরিটার জন্য ওয়েট করছি। আসলে সবাই কিন্তু অপেক্ষা করছে যে আজকের স্টোরিটা কেমন হবে, আশা করছি ভালো হবে, সবসময় তো সে আশা করি, শেষ পর্যন্ত গিয়ে বোঝা যায় যে কি হচ্ছে স্টোরিটা কোন দিকে যাচ্ছে, তো সঙ্গে থাকতে হবে। আশা শ্রাবণ আছেন আমাদের সঙ্গে, MD শান্ত খান আছেন আমাদের সঙ্গে, রাসেল আল হাসান আছেন, MD মেহেদী হাসান আছেন আমাদের সঙ্গে মতলব চাঁদপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে MD রুবেল, MD রমজান, ইসলাম জয় আছেন, শিশির কর্ণা আছেন আমাদের সঙ্গে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, ইয়েস বন্ধু ছাড়া লাইফ কিন্তু আসলে ইম্পসিবল, মোহাম্মদ শাহিন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে অর্পা জান্নাত দল, তিনি আজকে কান্না করেছেন এমনটি হয়েছে বলে, কান্না করলে যদিও মনটা হালকা হয় তারপরও কান্না করা কি উচিত হয়েছে। আর বন্ধুরা যারা এখন আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/chakafm90.4। এবং আজকে আমরা রনির ভালোবাসার সেই গল্পটি আমরা শুনবো, তার জীবনের গল্প শুনবো। আশা করছি খুব চমৎকার একটি ভালোবাসার গল্প তিনি আমাদেরকে উপহার দিবেন, এবং রনি দেখতেও কিন্তু অনেক সুন্দর, আমার মতো চশমা পরে, আসলে চশমা পরাটা খুব বেশি বিরক্তিকর, কিন্তু দেখার জন্য সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য চশমা পরতেই হয়। আর যারা ফেসবুকে কানেক্টেড হয়নি অবশ্যই বলছি ফেসবুকে কানেক্টেড হবেন, এবং 16260 আপনি অবশ্যই আপনার সেই সুন্দর SMS টা আমাকে পাঠিয়ে দেবেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আছেন মরারুল হক প্রধান আছেন, সাগর আছেন আমাদের সঙ্গে, অ্যাঞ্জেল আছেন আমাদের সঙ্গে, আলামিন খান আরিয়ান আছেন, আরো আছেন তাসকিয়া সিং ধাপিয়া, আরো আছেন আমাদের সঙ্গে ইমরান বাশার, রাজু মেঘলা মন, ইকবাল হৃদয় আছেন, এমডি রিয়াদুল ইসলাম রহিম আছেন আমাদের সঙ্গে, এসকে সাজ্জাদ। আজকে সবার এত বেশি মন খারাপ যে সবাই কমেন্ট করাই ভুলে গিয়েছে, এটা কি ঠিক? মনের যত কথা আছে লিখে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এ। মনের কথাগুলো জানিয়ে দিলে কিন্তু মনটা হালকা হয়ে যায়, সো আপনার মনের কথাগুলো জানার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি। সো বন্ধু, কোথাও যাবেন না, বেশি বেশি করে আপনি কমেন্ট পাঠিয়ে দিন এবং 16260 তে আপনার না বলা যত কথা আছে পাঠিয়ে দিন।
ঢাকা এফএম। ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং ইমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছেন ফেসবুকে এবং 1660 এবং যারা কোনো কমেন্ট অথবা কোনো এসএমএস করেন না কিন্তু আমাদেরকে শুনছেন চুপি চুপি, তাদেরকে অনেক ধন্যবাদ। সবকিছু মিলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য। আর যারা ফেসবুকে আছেন এবং চিন্তা করছেন, যারা ফেসবুকে এখন পর্যন্ত জয়েন করেননি কিন্তু চিন্তা করছেন জয়েন করবেন, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 1660 তো আছে এফএম গুরু। স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1660 এই নাম্বারে। অলরেডি অনেক 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 কমেন্ট আমি দেখতে পাচ্ছি। এস এস কে সাজীব আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তুমি কেন আমার কমেন্ট পড়ো না। আসলে এই অভিযোগটা এত বেশি থাকে আর এই কমেন্টটা এত বেশি থাকে, আমি যে কি করি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি, আর মাঝে মধ্যে একটা দুইটা মিস হয়ে যায়, তার জন্য তো আই এম সো 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 সরি বন্ধু। সবসময় চেষ্টা করি সবার কমেন্ট গুলা পড়া, অন্তত পক্ষে নাম গুলা পড়ার। আমাদের সঙ্গে আরো আছেন সোহান রেদওয়ান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মিনহাজুল মনোয়ার উত্তরা থেকে, এসপি রাকিব হোসেন আছেন মানিকগঞ্জ থেকে, তোফাজুল ইসলাম রাজু দুবাই থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। অনেক ধন্যবাদ রাজু, আপনাকে এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। সিরাজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত শোনার চেষ্টা করেন এবং আমাকে এবং আমার কথা বলার যে ধরন তার অনেক 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 ভালো লাগে, এবং তার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে মনে এবং আশিক ভাইয়ের ভালোবাসার গল্প শুনে, আর সুন্দর প্রশংসা করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আমি কথা ঠিকভাবে এখন পর্যন্ত মনে হয় গুছিয়ে বলতে পারি না, চেষ্টা করি বলার, আর আপনাদের ভালোবাসা সবসময় ভালো ভালো কিছু কথা বলার চেষ্টা করি, জানি না কতটুকু ভালো লাগে শুনতে, বাকিটা বলেই যাচ্ছি। শাহির খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মিনহাজ আছেন, আর এ রাসেল আহমেদ আছেন আমাদের সঙ্গে। তিনি তৃষাকে অনেক লাভ করে কিন্তু তৃষা তাকে অনেক হেট করে। তৃষাকে তিনি জিজ্ঞেস করেছেন ভালোবাসা কি আমার অপরাধ? একদমই না ভালোবাসা অপরাধ না, কিন্তু আপনি যদি ওয়ান সাইড লাভ করেন তাহলে সেক্ষেত্রে এটা আমি বলবো অপরাধ। কেন আপনি ওয়ান সাইড লাভ করবেন? আপনাকে কেউ তো আছে যে আপনাকে ভালোবাসে আর আপনি তাকে ভালোবাসার চেষ্টা করুন, দুজন মিলে ভালোবাসুন, সেটাই তো অনেক বেশি ভালো। ওয়ান সাইড লাভ হলে সে আপনি ভালোবেসেই যাবেন, সে আপনাকে ভালোবাসবেই না, তা কি হয়, শুধু শুধু নিজে নিজে কষ্ট পাওয়া। কষ্ট তো আমার মনে হয় না কেউ পেতে চায়, সামান্য পরিমাণ কষ্ট কেউ পেতে চায় না। আপনি যদি নিজ থেকে কষ্ট পেতে চান সেক্ষেত্রে তো আমার বলার কোনো কিছুই নেই। আর ভালোবাসা অবশ্যই কোনো অপরাধ না, ভালোবাসা অবশ্যই ভালো, কিন্তু ভালোবাসাটাকে ভালো রাখা, ভালোবাসাটাকে পবিত্র রাখা, সেই কাজটি কিন্তু আপনারই করা উচিত। সো রাসেল বুঝতে পেরেছেন হয়তো আমার কথা। এম ডি নিহাত হাসান আছেন আমাদের সঙ্গে, আর আছেন মৌসুমী খানম, তিনি লিখেছেন আমি তার পছন্দের গানগুলো প্লে করি তাই তিনি আমাকে এত লাভ করে। যেন অনেক ভালো লাগলো মৌসুমী, আপনি আমাকে এত ভালোবাসেন, আর সবসময় চেষ্টা করি খুব ভালো গানগুলাই আপনাদেরকে শোনানোর জন্য। অনেক সময় মিলে যায় যে হচ্ছে এই গানটি হয়তো আপনার খুব বেশি শুনতে ইচ্ছা করছিল, ঠিক এমন সময় আমি আপনার সেই পছন্দের গানটি প্লে করে দিলাম, আর পছন্দের গানটি যদি প্লে হয়ে যায় তখন ঠোঁটে কিন্তু অটোমেটিক্যালি একটা স্মাইল আসে এবং অনেক বেশি ভালো লাগে, তখন মনটা খুব বেশি ভালো হয়ে যায়। আমার যা হয় মৌসুমী আপনার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে, তাই এত সুন্দর করে লিখেছেন, অনেক বেশি ধন্যবাদ মৌসুমীকে, এবং আশা করছি সবসময় আমাদের সঙ্গে ঠিক এভাবেই কানেক্টেড থাকবেন। আজিব ছেলে হাসান আছেন আমাদের সঙ্গে, এমডি মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে মতলব চাঁদপুর থেকে, শিশির কর্ণা আছেন আমাদের সঙ্গে, তিনি তার ফ্রেন্ড দিবাকে খুব মিস করছেন, এখনই তাকে একটা ফোন দিয়ে দিন অথবা এসএমএস করুন, অথবা ফেসবুক তো আছে, ফেসবুকে তাকে একটু নক করুন, ভালো লাগবে। আর এখন যারা ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবে www.facebook.com/thakafm90.4। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো আছেন প্রিন্স হৃদয় খান আছেন আমাদের সঙ্গে, জাকির হোসেন আছেন আমাদের সঙ্গে, এম ডি রুবেল ফেনী থেকে আছেন, মন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ফয়সাল তালুকদার, এস কে সজল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপনাকে অনেক ভালো লাগে। আর শুধু আমাকে ভালো লাগে নাকি আমাদের প্রোগ্রামটিকে ভালো লাগে তা কিন্তু অবশ্যই জানাবেন। সাইম হাসান আছেন আমাদের সঙ্গে, মানিকুজ্জামান আছেন, তিনি লিখেছেন আমি তোমার বন্ধু হতে চাই, সবাই তো আমার বন্ধু, আর যদি আপনার খুব ভালো একজন বন্ধু দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই এখনই আপনি ভিজিট করুন www.thakafm904.com এবং রেজিস্ট্রেশন করে ফেলুন। আশা করছি মানিকুজ্জামান আপনি খুব ভালো একটি বন্ধু পেয়ে যাবেন মজো এফএম দোস্তির মাধ্যমে। শাহিন খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম ডি জিয়াউর রহমান রাজ, জায় পারভেজ আছেন, রাসেল খান আছেন আমাদের সঙ্গে, সারা ইসলাম রাকিব আছেন। তিনি লিখেছেন, কমেন্ট কেন পড়ো না, আমি তো চেষ্টা করছি কমেন্ট পড়তে, আর যদি মিস হয়ে যায় তার জন্য তো সরি, তাই তো বলি বেশি বেশি করে কমেন্ট করুন। একটা কমেন্ট করে যদি আপনি অপেক্ষা করেন কখন আর জিমা আমার কমেন্ট করবে তাহলে কি হবে, এত কমেন্টের ভিড়ে কিন্তু একটি কমেন্ট হারিয়ে যায়। সো বেশি বেশি করে আপনি আপনার কমেন্টে পাঠিয়ে দিন। মেহেদি হাসান দীপক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, মা তুমি কবে বাড়ি আসবে, তিনি হয়তো তার মাকে লিখে মাকে ডিকেট করে কথাটি লিখেছেন, আপনার মাঝখানে থাকুক না কেন আশা করছি খুব তাড়াতাড়ি আপনার কাছেই ফিরে আসবে। রুমেল হোসেন রুবেল আছেন আমাদের সঙ্গে, মিরাজ মেহরাব আছেন, আর আছেন আমাদের সঙ্গে এম ডি আমান সরকার, মইনুল ইসলাম আছেন, রবিউল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন উৎস এস পঙ্কজ, ক্রিকেট পাগল আছেন, মিনহাজুল মনোয়ার আছেন, অ্যালন বয় রায়হান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আই মিস ইউ মিঠি, তিনি মিঠিকে অনেক মিস করছেন, জয়নাল আবেদিন আছেন, তিনি মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, অনেক ভালো লাগলো। আসলে অনেক দূর থেকে যারা কানেক্টেড হন জেনে অনেক বেশি ভালো লাগে যে এত দূর থেকে এত কষ্ট করে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। আর এখনো যারা কমেন্ট করেননি ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্ট www.facebook.com/thakafm90.4। এম ডি রমজান ইসলাম জয় আছেন আমাদের সঙ্গে, আর আছেন ইমরান বাশার, এম ডি মোজাম্মেল হক আছেন, প্রিন্স হৃদয় খান সহ আর অনেকেই আছেন। আর আপনি যদি চান আমি আপনার কমেন্টে পড়ি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। আর যে পোস্টটি দিয়েছে আজকে কিন্তু ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, আর রনি দেখতে কিন্তু চমৎকার, আর রনিকে যদি আপনি দেখতে চান অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকে আসতেই হবে। আর যারা ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি শেয়ার করতে পারেন, কিন্তু তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হলো SMS করতে হবে। সো দেরি করা যাবে না, এখন SMS টি পাঠিয়ে দিন, FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ভালোবাসার মানুষটিকে সবসময় কিন্তু অনেক বেশি ভালো রাখার চেষ্টা করি আমরা, এবং কোনো কারণে কোনো যদি ভুল হয়ে যায় তার জন্য সরি তো অবশ্যই বলে দিবেন। আর মিস আন্ডারস্ট্যান্ডিং যেটা সবসময় হয় ভালোবাসার ক্ষেত্রে বা যে কোনো রিলেশনের ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু এই কাজটি যেন না হয় যেটি খুব বেশি আমার মনে হয় রিলেশনটাকে নষ্ট করে দিতে পারে এই কাজটি, সো অবশ্যই এটি করবেন না। আর যদি কোনো কারণে কোনো ভুল হয়ে যায় সরি কিন্তু অবশ্যই বলবেন, সরি বলতে কখনোই না করবেন না। আর ভালোবাসার মানুষটিকে শাসন করা এটা মেয়েরাই যদি বেশি করে থাকে, মাঝে মাঝে ছেলেরাও করে যে তুমি এটা কেন করেছো, এটা এখানে কেন যাচ্ছ, এই শাসনগুলো কিন্তু অবশ্যই করে। যদি আপনার ভালোবাসার মানুষটিকে আপনি খুব বেশি ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি শাসনটি করবেন, যেটা আমার মনে হয়। আর এখন যে গানটি শুনবো, গানটি শুনলে অবশ্যই এই কথাগুলোই মনে পড়ে যাবে, অনেকের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, সো মাঝে মধ্যে একটু স্মৃতি বিচরণ করতে অনেক বেশি ভালো লাগে। সঙ্গে থাকুন, ফিরছি গানের বিরতির পর, আর অবশ্যই কিন্তু কানেক্টেড থাকবেন 16260 এবং ফেসবুকে www.facebook.com/thakafm90.4।
সবকিছু মিলে মনটা এত বেশি খারাপ এবং অনিবার্য কারণবশত তিনি আমাদের সঙ্গে আজকে থাকতে পারছেন না, কিন্তু নেক্সট যে কোনো একদিন অবশ্যই তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা হবে, অনেক সুন্দর একটি মুহূর্ত অবশ্যই আমরা উপভোগ করবো। সো আজকের জন্য সরি। আর আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু রনি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প এবং রনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি যেটি বলেছি অলরেডি এমডি মোমিন তিনি লিখেছেন, আর লিখেছে আসলে অনেক সুন্দর ফেক্ট হৃদয় আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন তিনি প্রজাপতিকে অনেক মিস করছেন, অনেকে অনেকে মিস করছেন, আর যদি মিস করে থাকেন তাহলে এত কষ্টের কি আছে বলুন। ভালোবাসার মানুষটিকে এখনই ফোন দিয়ে দিন, আর যদি তার কারণে তার সাথে কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, পুরনো দিনের কথা মনে পড়ে গেলে অনেক বেশি খারাপ লাগে। নওশাদ আহমেদ তিনি লিখেছেন আপু যে সংটি প্লে করে দিলে, করে তো দিলে আগে স্মৃতি মনে করিয়ে, যদি ভালো স্মৃতি হয়ে থাকে তাহলে তো অনেক বেশি ভালো লাগছে না, অর্থাৎ আর যদি কোনো স্যাড বা একটু স্যাড হয়ে থাকে তাহলে তো আই এম সো সো সরি। আমাদের সঙ্গে আরো আছেন এইচ কে তামিম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আর এস সীমান্ত, তিনি আমাদের সঙ্গে নতুন কানেক্টেড হয়েছেন এবং তিনি আমাদের সবাইকে হাই জানিয়েছেন। সীমান্ত অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। মাহবুব আলম আছেন আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে, মনোয়ারুল হক প্রধান আছেন, আলামিন হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি মুক্তিকে ভালোবাসে আর তাকে এখনো বলেনি, আমি বলে দিব। আচ্ছা আলামিন হোসেন, আমি বলে দিলে কি হবে? যদি হয় তাহলে আমি বলে দিলাম যে আলামিন হোসেন মুক্তিকে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারছে না। আর আলামিন হোসেন একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু অবশ্যই নিজে গিয়ে বলতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। ইয়েস কা যে কোনো একটা অ্যান্সার তো অবশ্যই পেয়ে যাবেন, আর অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আর বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন এবং চিন্তা করছেন কিভাবে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন তাদেরকে বলছি, অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন 16260 তে। আপনার সেলফোনে এস এম এস অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/trackfm90.4, আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। রাইসুল ইসলাম নিমো খান আছেন আমাদের সঙ্গে, শান্ত খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন পায়েল রানা, তার মনটা অনেক খারাপ আজকে, আশা করছি মনটা ভালো হয়ে যাবে। রাজ সরকার দীপু বাবু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ভালোবাসার টানে চলে এলাম গুরু এবং আপনি, অনেক ধন্যবাদ ভালোবাসার টানে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। এমডি তোফায়েল আহমেদ আছেন, আরো আছেন আমাদের সঙ্গে এমডি রাজীব, রিমন শিকদার আছেন আমাদের সঙ্গে, ফোরকান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই মিস ইউ, আপনি কাকে মিস করছেন অবশ্যই কিন্তু জানাবেন। হামিদা রহমান রামপুরা থেকে আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আরিফুল ইসলাম শরীয়তপুর থেকে। তিনি ভালোবাসার তার ভালোবাসার মানুষটি সোনিয়াকে অনেক মিস করছেন, আর সোনিয়াকে আমি জানিয়ে দিলাম যে আপনি সোনিয়াকে, আরিফুল ইসলাম সোনিয়াকে অনেক মিস করছে। আর আছেন আমাদের সঙ্গে জাহিদ হাসান একা, KM কলেজ এর স্টুডেন্ট তিনি, আর তিনি লিখেছেন আপু তোমাদের অল টাইম মিস করি। তাই অল টাইম মিস করলে অল টাইম আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন, তাহলে আর কোনো মিস কড়াকড়ি হবে না। আর মিস করলে কিন্তু আপনি আমাদের সঙ্গে অবশ্যই কানেক্টেড হয়ে যাবেন, দেখবেন যে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আর অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মনটা খারাপ হয়ে যায়, মনটা কিন্তু বেশিক্ষণ খারাপ করে রাখা যাবে না, কারণ আপনার মনটি যখন খারাপ থাকে আপনার আশেপাশে যারা থাকে তাদের মনটা কিন্তু আপনার সঙ্গে খারাপ হয়ে যায়। সো মন খারাপ করা একদমই যাবে না। আর বন্ধুরা অবশ্যই আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হবেন 16260 তে এবং www.facebook.com/thakafm90.4। আর এই মুহূর্তে চলে যাচ্ছে গানে গানে বিরতির পর ফিরছি, সো সঙ্গে থাকুন।
হো আকাশ উড়ে পাখিটা, পাখিটা উড়ে আকাশে, পাখিটা উড়ে আকাশে, আকাশ উড়ে পাখিটারে যায় না দেখা, শুধু তার গানা সে ভেসে বাতাসে, 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 বাতাসে। মাটির উপর পড়ে ছায়া, ছায়ার ভেতর একটা ছবি, কেমন যেন মায়া মায়া, মাটির উপর পড়ে ছায়া, ছায়ার ভেতর একটা ছবি, কেমন যেন মায়া মায়া, শুধু তার গান আসে ভেসে বাতাসে, 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 বাতাসে। বুঝি কিন্তু সে কই আরো একা হই, ভাল লাগে না হিজি বিজি, দূরে খুঁজি কাছে খুঁজি, ওই সে বুঝি সে বুঝি, কিন্তু সে কই আরো একা হই, ভাল লাগে না হিজে বিজে।
90.4 This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ,
আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং ইমা রয়েছে আপনার সঙ্গে। আর এখনো যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 আর বন্ধু 16260 তো আছে, সো একদমই দেরি করা যাবে না, এসএমএস করুন লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে এবং 16260 তে। আর বন্ধুরা যারা আমাদের ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি করতে পারেন। আর তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হল আপনাকে এসএমএস করতে হবে, সো দেরি করবেন না, এখন এসএমএস করুন লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনার মনের যত কথা দেন। আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর সবাই কিন্তু অপেক্ষায় আছে যে কখন আমাদের এফএম গুরু আসবে এবং কখন তার ভয়েসটি শুনলে আমাদের সবার মন ভালো হয়ে যাবে।
চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বহুদিন পরে বাংলাদেশকে এক সুরে এক রূপে দেখার সৌভাগ্য আমাদের সবারই হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত দৃষ্টিভঙ্গি মানুষের এই রকম ছিল যে কেউ কাউকে ঠিক যেন বিশ্বাস করে উঠতে পারছে না, সব জায়গাতেই কেমন যেন সন্ধিউৎসু একটি চোখ মানুষ মানুষের দিকে তাক করে রেখেছে। কিন্তু আজকের দৃষ্টিভঙ্গি আজকের দৃষ্টি বিনিময় সত্যি অন্যরকম ছিল। একজন আরেকজনের দিকে তাকালেই ওই দৃষ্টি বলে দিচ্ছে খেলার খবর কি, আরেকজন হয়তো না জিজ্ঞেস করতেই বলে দিচ্ছে আপাতত রেজাল্ট এইরকম। ইভেন বাইরে যখন চলাফেরা গুলো হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছিল বাংলাদেশিদের বাঙালিদের, তখন সত্যিকার অর্থে মনে হচ্ছিল যে এটি এক দেশ এক জাতি এক ভূখণ্ডে এক হয়ে ওঠা দারুণ এক ঐক্যতান, যেটি সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশের সত্যিকারের অ্যাম্বাসিডরদের জন্য। ডি ইন্টেনশনালি আগে বসাতে বসানো উচিত এই মানুষগুলোর জন্য, দ্য বিডি ক্রিকেটার্স, এবং তাদেরই সতীর্থ তার কাছে জানবো যে কেন আমাদের এত ভালো লাগার এত 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 স্বপ্নের কাছাকাছি আসার এই যে মুহূর্ত, এই যে সমগ্র বাংলাদেশকে একজোট করে ফেলার যে অসম্ভব রকমের ক্ষমতা, এই 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 স্বপ্নটা কি কারণে আমাদের কাছ থেকে চুরি হয়ে গেল, এ প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম। তাদের একজন সতীর্থ আমাদের কাছে আমাদের সাথে এখন ফোনে আছে, তাদেরকে তার কাছ থেকে একটু জেনে নিতে চেষ্টা করব যে আমাদের স্বপ্ন কেন চুরি হয়ে গেল, বহুদিন পর বহুকাল বাদে এই বাংলাদেশে বাঙালিদেরকে এক সুরে এক রূপে একই অভিব্যক্তিতে দেখেছিলাম, সেই সৌভাগ্য সেই স্বপ্ন সেই ভালো লাগা এক লহমায় কিভাবে চুরি হয়ে গেল, এই জিনিসটা একটু জানার বড় ইচ্ছা আমার। এক্সপার্ট অপিনিয়ন তো যে সে দিতেই পারে, ফ্যানরা তো তাদের মতো করে কথা বলতেই পারে, বাট হোয়াট অ্যাবাউট দ্য রিয়াকশন, বাংলাদেশ ক্রিকেট টিমের সতীর্থ তাদের রিয়াকশন কি, তারা কি ভাবছে আসলে বিষয়টা কি, সেই বিষয়টা জানবার একটু ইচ্ছে হচ্ছে। আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের এই প্ল্যাটফর্মে বাংলাদেশ ক্রিকেটার বিডি ক্রিকেটার মিস্টার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ক্রিকেট টিমের সতীর্থ, যাকে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি। মিস্টার রাজ্জাক আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ আপনাকে।
জি আমি একটা প্রশ্ন আসলে আপনাকে স্বাগত জানানোর আগে আপনাকে উদ্দেশ্য করেই করেছিলাম, সেটি হচ্ছে যে বহুকাল বাদে এই বাঙালিকে বা বাংলাদেশিদেরকে একজোট হতে দেখেছি। আজ যারা আমরা দিনের আলোতে বাইরে বেরিয়েছিলাম, যার সাথে দৃষ্টি বিনিময় হচ্ছিল যার সাথে অ্যাটিটিউড বিনিময় হচ্ছিল, সবার দেহভঙ্গিতে একটি কথাই ছিল যে বাংলাদেশ আজ জিততে পারবে তো, আমরা ভালো খেলছি তো, রেজাল্ট সব আমাদের পক্ষে আছে তো, শেষ হাসিটা আমাদের মুখে আসবে তো, বাট ফাইনালি আমাদের স্বপ্ন চুরি হয়ে যায়। এর পিছনে আসলে কারণটা কি ছিল একটু জানতে চাই, হোয়াট অ্যাবাউট ইওর রিয়াকশন, আপনার ওপিনিয়নটা কি?
প্রথমে আমি যেটা বলবো যে বাংলাদেশের জন্য আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন ছিল, তো যে কোনো ভাবে হোক না কেন আসলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সবার এক্সপেকটেশন অনুযায়ী আসলে রেজাল্টটা আসেনি। তো আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্ডিয়া টিম আসলে মানে যেটা সত্যি কথা যে ওরা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ ওদের কাছে, তো লাস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ওরা, তো ডেফিনেটলি তারা অনেক স্ট্রংলি আসবে আমাদের কাছে। সবাইকে আসলে এত আমার আমার নিজেরও খারাপ লেগেছে আসলে, রেজাল্ট হওয়ার পরে আসলে খারাপটা লেগেছে জিনিসটা। তো আমি সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে এই এই রেজাল্টের জন্য আসলে বাংলাদেশের বাংলাদেশ টিমের কাছ থেকে সবাইকে যেন কেউ যেন দূরে সরে না যায়, সবাই যেন কাছেই থাকে। কারণ আমাদের আমরা যেভাবে আমাদের যেভাবে ইম্প্রুভমেন্ট গুলো পরিলক্ষিত, তো তাতে করে আসলে অদূর ভবিষ্যতে ভালো রেজাল্ট, আরো অনেক ভালো রেজাল্ট আশা করছি আমরা। তো সবাই দোয়া করবেন এই আর কি।
ইনফ্যাক্ট এই কথাগুলো আমাদের এই ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে বসে আব্দুর রাজ্জাক তার শেয়ার করবার কথা ছিল, কিন্তু অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন হয় না, ভাগ্য লেবি আমাদের সহায় ছিল না বলেই আজকে আব্দুর রাজ্জাককে নিয়ে ফুল ফেজের যে অনুষ্ঠানটি করবার কথা ছিল, আমরা অলরেডি ক্যাম্পেইন চালিয়েছি আমাদের ফেসবুকে বিভিন্ন মিডিয়ামগুলোতে।
আসলে সবার কাছে এটার জন্য দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে অনিবার্য কারণবশত আসলে ইনফ্যাক্ট আমার ফ্যামিলির ম্যাটারের কারণে আমি আসলে আসতে পারছি না যে কোনো একটা কারণে। তো সবাই জিনিসটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই অবশ্যই পরবর্তীতে যে কোনো সময় হয়তো আসা হবে, লাইভ প্রোগ্রামে বসা হবে, কথা হবে সবার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
থ্যাংক ইউ আব্দুর রাজ্জাক, ইনফ্যাক্ট ফ্যামিলি ফার্স্ট, আপনার যে কোনো কিছুর সাথে, আপনাদের যে কোনো কিছুর সাথে আমরা আছি, এবং অনেক অনেক দোয়া থাকলো যাতে করে যে পরিস্থিতির ভেতর দিয়ে যান না কেন সবকিছু যেন ঠিক হয়ে যায়। এবং সবাই কিন্তু মুখিয়ে আছে আপনাদের সাথে, এবং আপনি যে কথাটা বললেন আপনাদের ভালো মন্দ সবকিছুতেই বিডি ক্রিকেট টিমের সাথে আমরা আছি। অনেক ভালো থাকবেন, আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া।
ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, এবং যারা যারা প্রোগ্রাম শুনছে সবাইকে ধন্যবাদ। এবং সবাই সবার কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশ টিমের কাছাকাছি থাকবেন, আসলে আপনারা সবাই কাছে থাকলে আমাদের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হবে এবং খুব তাড়াতাড়ি অনেক বেশি ভালো হবে।
ধন্যবাদ মিস্টার আব্দুর রাজ্জাক, এতক্ষণ আমাদের সাথে ফোনে ছিলেন বাংলাদেশ ক্রিকেটার মিস্টার আব্দুর রাজ্জাক, এবং তার কাছে শুনছিলাম হোয়াট ইজ অল অ্যাবাউট আজকের খেলা, কিন্তু মন ভরে না, যা সিচুয়েশন যা পরিস্থিতি মন ভরে না, অনেকের মধ্যে জমানো অনেক কথা লুকিয়ে আছে। ভালোবাসার বাংলাদেশ তো এই ভালোবাসার মানুষগুলোর জন্যই ডেডিকেটেড, রাইট এমা? সৈয়দের জন্য ওপেন করে দিন, ওরা কে কি বলতে চায় একটু শুনি, একদম র ডেলিভারি শুনি, যার ভেতরে যা কাজ করতেছে একটু শুনি, এই প্ল্যাটফর্ম তো তাদের জন্যই। আমি কোয়েশ্চেন করেছিলাম এই এটি বিডি ক্রিকেটের সতীর্থ আব্দুর রাজ্জাকের কাছে, যে আমাদের স্বপ্ন চুরি হতে দেখলাম চোখের সামনে, এ পেছনে তার ব্যাখ্যাটা কি? দেখা যাক আমাদের যারা ফ্যান বাংলাদেশ ক্রিকেট টিমে তাদের ব্যাখ্যাটা কি। নাম্বারটা একটু ডিসক্লোজ করে দাও, আমরা কিছু ফোন নিব, কিছু টেক্সট নিব, যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থক তাদের কি অভিমত, তাদের মনে কি কাজ করছে, তাদের ভেতরে রিয়াকশন গুলো কি, সেগুলো আমরা একটু ক্যাপচার করব। বিকজ দিস অল অ্যাবাউট ভালোবাসা বাংলাদেশ হচ্ছে ক্লিয়ার রিফ্লেকশন অফ আওয়ার লিসনার্স, সো তাদের মনের অনুরণনটা আজকে আমাদের ইথারে ভাসতে থাকুক, আমাদের ভালোবাসার বাংলাদেশ স্টুডিও সেটি রিপ্রেজেন্ট করুক। কিছুক্ষণের জন্য শুধু এটি ওপেন থাকবে আমাদের সমর্থকদের জন্য, বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থকদের জন্য।
ঠিক করুন, নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি 09611904904। আমি আবারও বলছি, যারা অলরেডি ফোন কলস আসা শুরু করে দিয়েছে কিন্তু যারা এখন পর্যন্ত জানেন না তাদেরকে বলছি, জানিয়ে দিচ্ছি 09611904904। আর ফেসবুকে তো আছেন আপনারা সবাই, আর এখনো যারা কানেক্টেড হননি ফেসবুকে তাদেরকে জানিয়ে দিচ্ছি www.facebook.com/thakfm90.4 আপনার সেই না বলা কথাগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন।
যদি কেউ জানতে চায়, জানাতে চায় তাদের ইনফরমেশন বা কমেন্টস, সেটা তারা কমেন্টস করতে পারে www.facebook.com/thakfm90.4 এই ফেসবুক আইডিতে, অথবা কেউ যদি সরাসরি কথা বলতে চায় তাহলে সেক্ষেত্রে অলরেডি ইমা নাম্বারটা জানিয়ে দিয়েছে, আমরা ফোন নিতে থাকব এবং সেই সাথে কিছু কমেন্টস নিব।
রাইসা অপরাজিতা মিম আছেন, তিনি লিখেছেন, এত কিছুর পরেও আই লাভ ইউ মাই টাইগার্স, আসলে যত কিছু হোক না কেন উই লাভ আওয়ার বাংলাদেশ। আর রাসেল আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন নাইম হোসেন, তিনি লিখেছেন, বাংলাদেশ দল ভালো ও খারাপ সময় সাথেই আছি এবং সাথেই থাকবো। সাইফুল গোলদার আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে রবিউল ইসলাম, আকাশের সূর্য ফাহিম আছেন আমাদের সঙ্গে, রুমেল হাসান রুবেল আছেন। অনেকেই জানতে চাচ্ছেন যে ফোন নাম্বারটি আবার জানিয়ে দিই, আমি আবারও জানিয়ে দিচ্ছি 0961904904. আমি আবারও বলছি 0961904904. নীরব খান আছেন আমাদের সঙ্গে, তোফাজ্জল বিডি আছেন আমাদের সঙ্গে, আর আছেন সম্রাট হোসেন সোহান। তিনি লিখেছেন, তিনি এত কমেন্ট করছেন কিন্তু পড়া হচ্ছে না, এই যে আমি পড়ে দিয়েছি। তোফাজ্জল ইসলাম রাজু আছেন আমাদের সঙ্গে, অনুপম রায় আছেন, আরও আছেন মোহাম্মদ হারুন রাশিদ, তিনি রিমন শিকদার আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, আমার দেশটিকে অনেক বেশি ভালোবাসি। এম ডি মোজাম্মেল হক আছেন, আরও আছেন আমাদের সঙ্গে এস এম সারওয়ার, রাকিব নীরব আছেন আমাদের সঙ্গে, পাপ্পু ভাই আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, গুরু কমেন্ট যখন করছি তখন চোখ দিয়ে পানি চলে আসছে, ক্রিকেটে এমন জালিয়াতি হয় তা কি করে এমন হলো। এম ডি রিমেল আছেন আমাদের সঙ্গে, জি এস শুভ আছেন, তিনি লিখেছেন রাজ্জাক ভাই আজ আসবেন, আমি কিন্তু জানিয়ে দিয়েছি অনিবার্য কারণবশত তিনি আমাদের সঙ্গে আজকে আসতে পারেনি, কিন্তু নেক্সট টাইম অবশ্যই হয়ে যাবে কোনো একদিন। সোহাগ আহমেদ তুষার আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা এখনো ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ।
একটু জানিয়ে রাখা ভালো যে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য টেলিফোন নাম্বার তো আসছে কিন্তু সেটি ট্রান্সফর্ম করে আমাদের স্টুডিও পর্যন্ত ডেলিভারি হচ্ছে না, এটা একটা প্রবলেম, টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস, কিন্তু সেই ফাঁকে আমরা ফেসবুকের অন্তত কমেন্টস গুলো নিতে থাকি।
জি গুরু অবশ্যই। এমনি জাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে সম্রাট আলম এইচ ডি, আর আছেন আমাদের সঙ্গে ফেক হৃদয় আছেন, রাসেল খান আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে, এরপর একদিন অবশ্যই আমরা হারিয়ে দিব ভারতকে। আসলে ভারত না হোক যে দলই হোক না কেন, অবশ্যই আমরা জিতবো নেক্সট টাইম, এবং সবসময় কিন্তু আমরা ভালো খেলার চেষ্টা করি, আরো বেশি ভালো খেলার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন শফিকউদ্দিন শুভ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ঝরা হাসি আছেন, তিনি লিখেছেন আই লাভ বাংলাদেশ ক্রিকেট টিম। মিনহাজ মনর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন উত্তরা থেকে, আজকে 16 কোটি মানুষের মন ভেঙে দিল, মন ভেঙে দিয়েছে তো কি হয়েছে, আবার মনটা অবশ্যই জোড়া লাগিয়ে দিবে, মনটা আরো বেশি ভালো করে দিবে আমাদের। এম জি সাফায়াত আছেন কুমিল্লা থেকে, আলামিন হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন খান সুমন, বিডি টিম তুমি এগিয়ে যাও আমরা আছি। এস পি রাকিব হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমরা আছি তোমার পাশে, এগিয়ে যাও টাইগার, এগিয়ে যাও বাংলাদেশ অবশ্যই। এই সাহসটা এবং এই কথাগুলো কিন্তু অনেক বেশি দরকার বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। এম ডি নুরুজ্জামান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাজ্জাদ আরিয়ান আছেন, আসিফ ইকবাল আরিফিন আছেন, আর আছেন আমাদের সঙ্গে মিনহাজুল মুন্না আছেন, তিনি লিখেছেন গুরু চোখের পানি ধরে রাখতে পারিনি, শেষে কেঁদেই ফেললাম। অনেকেরই আজকে অবস্থা হয়েছে, আশা করছি নেক্সট ডে অবশ্যই হাসি কিন্তু আমরাই হাসব। নাইম হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ওয়ার্ল্ড কাপ জিতব। আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হননি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। আর এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে জাকির হোসেন বিয়ানি বাজার থেকে আছেন, নিলয় খান আছেন আমাদের সঙ্গে, রোবায়াত খন্দকার আছেন, আর আছেন আমাদের সঙ্গে আক্তার শিহাব দীপু, শান্ত আহমেদ আছেন আমাদের সঙ্গে, এম ডি মোজাম্মেল হক, তিনি লিখেছেন গুরু নেক্সট টাইম আমরা দেখিয়ে দিব, অবশ্যই আমরা নেক্সট টাইম দেখিয়ে দিব। তাজিনুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন নাইম হোসেন, মৌসুমী খানম আছেন আমাদের সঙ্গে, আরিফুজ্জামান শিমুল, আনকমন বয় রহিম, মোহাম্মদ শাহিন আলম, আপসেট কেনাডান দাস আছেন আমাদের সঙ্গে, আরও আছেন সাইম হাসান, তিনি লিখেছেন অবশ্যই আমরা জিতব নেক্সট টাইম, সম্রাট হোসেন আছেন আমাদের সঙ্গে।
আই এম সরি যে আমার ইচ্ছে ছিল কিছু একদম লাইভ কিছু ফোন কল নেই, আর যেখানে বিডি ক্রিকেট টিম সম্বন্ধে এবং সবকিছু মিলিয়ে তারা তাদের ওভারঅল কিছু পর্যালোচনা দিবে, কিছু ইনফরমেশন শেয়ার করবে এবং তাদের কিছু কথা এখানে সরাসরি উঠে আসবে, সেই সুযোগটা হচ্ছে না, এর জন্য সত্যি আমি দুঃখিত। অনেকেই কিন্তু অনেকের আপসেট, এই ধরনের কিছু ইনফরমেশন আসছে। অলরেডি কিছুক্ষণ আগের একটি খবরে জানতে পারলাম যে নাটোরের লালপুর থেকে একজন খুবই খেলা পাগল একজন মানুষ, প্রায় 45 ঊর্ধ্ব একজন মানুষ, প্রচন্ড রকমের খেলা পাগল, খেলার যখন ফল বাংলাদেশের বিপরীতে যেতে শুরু করেছে এবং ফাইনালি যখন ভারত জিতে গেছে, এই খবর জানার পর সে বুক চাপড়ে চাপড়ে কাঁদতে শুরু করে, এক পর্যায়ে মাটিতে পড়ে যায় এবং স্ট্যান্ড তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। এবং সেই ঘটনার পর থেকে বহু লোক, শত শত লোক তাকে দেখতে যায়, ক্রিকেট পাগল, ক্রিকেট ভক্ত এই মানুষটাকে। তো এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে এরকম একটি ইমোশনের জায়গা তৈরি করে ফেলেছে বাংলাদেশের ক্রিকেট টিম। এবং সেই স্বপ্ন যখন চোখের সামনে কেউ ছিনিয়ে নেয়, সেই জায়গাটা যখন অযাচিতভাবে কেউ তার ক্ষমতার প্রয়োগ করে সেই জায়গাটায় নিয়ে যায় ছিনতাই করে, তখন সত্যি অনেক বেশি কষ্ট হয়। আমাদের ভালো লাগার উপলক্ষ তো খুব বেশি না, এই কারণে তখন সত্যি কষ্টের মাত্রাটা অনেক বেশি তীব্র হয়ে যায়। এনিওয়ে আমরা কিছু ফোন কল নিই, অলরেডি মনে হয় আমরা সেটেল ডাউন করতে পেরেছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার তো মনে হচ্ছে যে আজকের যে কোয়ার্টার ফাইনাল, সেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে বাংলাদেশের স্বপ্নকে ছিনতাই করে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয়?
জি গুরু, আপনি বলতেছেন আমরা তো হারি নাই, আমরা তো জিতছি স্যার। গুরু,
তো সব মিলিয়ে আপনার ভেতরে কি মনে হচ্ছে, আপনার রিয়াকশন কি, কি অবস্থা? এই যে বাংলাদেশ,
আমরা 71 সালে যুদ্ধ করে জিতছিলাম, আমরা সবসময় যুদ্ধ করে জিতবো, আমরা চুরি করে জিতবো না, ওরা চুরি করে জিতছে, ওরা চুর, আমরা চুর না।
এই হচ্ছে জানিনা যে সমর্থক যে কোনো কিছুই বলতে পারে, সবকিছুর ওনারশিপ তাদের, এটা পেছনে যে আমি আমার আসলে ওভারঅল কমেন্টস করার কিছু নাই। তো দিস ইজ অ্যাবাউট দ্য সাপোর্টার্স রিয়াকশন। আপনার সাথে আবার কথা হবে, ভালো থাকবেন। এভাবে আমরা একটু একটু করে ফোন কল নিতে থাকি, দেখি সাপোর্টার্স যারা বাংলাদেশ ক্রিকেট টিমের তাদের ভিতরে কি রিয়াক্ট করতেছে, তারা কি ভাবছে বাংলাদেশ ক্রিকেট টিমের এই এই আজকের এই ফলকে নিয়ে। এবং এই ফাঁকে যদি কিছু কমেন্টস আমরা অলরেডি শেয়ার করেছি www.facebook.com/dhakafm90.4, যদি কেউ তার কমেন্টস করতে চায় আজকের সোফার বাংলাদেশ ক্রিকেট টিমের এই খেলাকে কেন্দ্র করে, সেইটা এন্টারটেইন করার জন্য আমাকে অনুরোধ করছি।
শিখুর, অবশ্যই। আসলে সবার আজকে এত বেশি মন খারাপ, আর মন খারাপের কারণ একটাই, আর সব কমেন্ট গুলাই লিখা যে আমার আজকে মনটা অনেক বেশি খারাপ। মোহাম্মদ শামীম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ওয়েল ডান বাংলাদেশ, নেক্সট টাইম অবশ্যই আমরা ভালো খেলব। মেহেদি হাসান হৃদয় আছেন আমাদের সঙ্গে, সিরাজুল ইসলাম রবিন আছেন, তিনি লিখেছেন অবশ্যই আমরা নেক্সট টাইম ভালো খেলব। আসলে অবশ্যই সেই প্রত্যাশা তো সবসময় করি। তুহিন খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে অদৃশ্য সেই ব্যক্তি, তিনি লিখেছেন আমরা অবশ্যই জিতব। নিরালা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন শুভ জাহা আছেন, এমডি ডলার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি জনি, তিনি লিখেছেন অবশ্যই অবশ্যই আমরা জিতব। আরো আছেন আমাদের সঙ্গে মানিকুজ্জামান আছেন, রাকিবুল হাসান তুষার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আমরা হারিনি, 16 কোটি মানুষ কেউ দুঃখ করবেন না দয়া করে, কারণ আমরা যোগ্যতা দেখাতে পারিনি। আসলে বাকিটুকু আমি বুঝছি না, সবারই একই অভিমত, একই কমেন্ট। সন্ধ্যা জোনাকি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাগর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন সামনের ওয়ার্ল্ড কাপ আমরাই নিব। এমনি জাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইঞ্জিনিয়ার বিটি আছেন, এমডি খাবির আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে মাসুদ রানা, এম আই মুশারফ হোসেন, যত কিছুই হোক না কেন তবুও ভালোবাসবো, ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি ভালোবাসার বাংলাদেশকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটি কমেন্ট। কিন্তু আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/dhakafm90.4 এ, এবং যে পোস্টটি আমরা দিয়েছি সেখানে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, এবং আপনার মনের যত দুঃখ কষ্ট আছে সবকিছু কিন্তু জানাতে পারেন আমাদেরকে। এমডি আলামিন খান আছেন আমাদের সঙ্গে, লিখেছেন বাংলাদেশ
ইজ বেস্ট। বিডি ক্রিকেট টিম মাঠে যখন খেলে তখন অবশ্যই মাঠের পাশের যে গ্যালারি সেটিকে কাঁপিয়ে রাখে। আর আরেক বাঘ, যে বাঘের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছিলাম গত অনুষ্ঠানে, এবং সেই বাঘকে এখন ফোনে নিচ্ছি, হোয়াট অ্যাবাউট তার রিয়াকশনটা একটু জেনে নি। সোহেব আলী এখন আমাদের সাথে ফোনে, আমাদের সাথে এসেছিল গত অনুষ্ঠানে, সেই সোহেব যার প্রচন্ড ভালোবাসার ভালো লাগার জায়গা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, তার মনের অবস্থাটা কি একটু জানতে চাই আজকের দিনে। সোহেব, স্বাগত জানাচ্ছি প্রথমে ভালোবাসার বাংলাদেশে।
আপনাকে স্বাগত গুরু। আসলে আজকের এই দিনটা আসলে আমি মানে কি বলবো, যে মানে ভাষা বলেন যত কিছুই বলেন, আসলে 16 কোটি মানুষ আজকে এই 26শে মার্চ আমাদের সামনে একটা বিজয় দিবস, আমাদের অনেক আশা ছিল, অনেক ভরসা ছিল আজকে আমরা আরেকটা জয় নিব, আরেকটা জয় দেখবো। তো সেটা আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে সবসময় আমাদের কি ওরা ফলো করে, এটা আসলে কতটা করছে, এটা আসলে 16 কোটি মানুষ যারা আজকে আশায় ছিল তারা সবাই অনুভব করতেছে আজকে।
এবং সবকিছু মিলিয়ে স্বপ্নের এ দেশ, স্বপ্নের এ দল কোয়ার্টার ফাইনাল থেকে তাদেরকে ফেরত আসতে হচ্ছে। যখন এটা নিশ্চিত হয়ে গেল যে বাংলাদেশ আর ওয়ার্ল্ড কাপে নেই, তোমার মনের অবস্থা কেমন ছিল তখন?
আসলে মানে যে আমি আজকে সকালবেলা কালকে থেকে সারাদিন প্রিপারেশন নিয়ে নিছি যে আমরা যেরকম ইংল্যান্ডকে যে হারাইয়া মানে যে বললাম যে মানে আসলে কি ভাই কে বোন কে কাউকে চিনে না কেউ, কিন্তু একজন আর কি রং একজন আর কিন্তু রং জিতেছে। আমার কাছে ওই প্ল্যানটা ছিল যে আমি আসলে মানে কালকে রং কিনে রাখছি যে আসলে আজকে ম্যাচটা জিতবো, সবাইকে সাহাবাগে দিয়েছি মনে সবাইকে রং দেবো, সবাই আজকে 16 কোটি মানে আজকে মানে বিজয় আনন্দে আজকে মানে মাথাড়া হয়ে যাবো, এরকম সব প্ল্যান করে রাখছিলাম। কিন্তু আসলে মানে এই যে মানে আসলে এই মাস্টারি বাহিনী যখন আসলে আম্পায়ারদের ভুলের সিদ্ধান্তর কারণে আসলে মানে আমাদের প্রত্যেক কটা প্লেয়ারদের মন ভেঙে গেছে তখনই, যখনই ভুল সিদ্ধান্ত গুলো আসলে ওরা নিচ্ছে। আসলে আমরা জানি না যে আসলে সবসময় মানে আমাদেরকে কেন এই ভুল ডিসিশন গুলো আমাদেরকে কেন নিতে হয়, আমরা কেন এই তাদের আমরা তো ক্রিকেটে আসলে কি বলবো যে আমরা আসলে মানে কারো করো নাই কারো ইসে আমরা মানে কোয়ার্টার ফাইনালে যাইনি। আমাদের নিজেদের যোগ্যতায় আমাদের নিজেদের মানে সাহস আমাদের শক্তি উদার করে দিয়ে আমরা ইংল্যান্ডকে হারাইয়া স্কটল্যান্ডকে হারাইয়া আফগানিস্তানকে হারাইয়া আমরা কিন্তু আজকে কোয়ার্টার ফাইনালে গেছি। আমরা কিন্তু আসলে মানে টাইগার রিয়াল টাইগার আমরা মাসুল বাহিনী রিয়াল টাইগার আসলে তাদের তারা যে যা করছে আসলে মানে আমি মানে আজকে আজকে মানুষের ভিতরে যে কষ্ট মানুষের ভিতরে যে হাহাকার মানুষের ভিতরে যে দুঃখ গুলা আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কতটা কষ্ট আসলে আমাদের 16 কোটি মানুষের মন ভেঙে গেছে আজকে। কিন্তু তারপরও মানে আমাদের প্লেয়ার অনেক ভালো খেলছে ওরা, ওদেরকে আসলে কি বলবো যে ওরা আসলে যখন এয়ারপোর্টে নামবে ওরা ওদেরকে বীরের যে একটা ই দেওয়া হয়, আমি আসলে ওরকম যদি আমার যদি ই থাকতো আমি আসলে বীরের আসনে বসাই ওদের কি করতাম যে আমাদের 16 কোটি মানুষদের তোমরা যা দিয়েছো যে আমরা তোমাদের কাছে ওরা পাইছি আসলে এটা অনেক বেশি, হয়তো আমরা একটা কোয়ার্টার ফাইনাল থেকে একটা সেমিফাইনাল আশা করছিলাম সেটা হয়তো বা ভুল সিদ্ধান্তের কারণে হয়তো আজকে সেই থেকে বঞ্চিত হয়ে গেল মাসাবী বাহিনী, 16 কোটি মানুষ বঞ্চিত হয়ে গেল। কিন্তু তারপরও আমি আশা করি যে আসলে প্লেয়ারদেরকে সেই আসনটা থেকে আমি মন থেকে হয়তো বসাবো, আমি এয়ারপোর্ট যে তাদেরকে বাঁচিয়ে দে মানে ওয়ার্ল্ড কাপ আনার যে একটা ই উদ্দীপনা ছিল ওয়ার্ল্ড কাপ আনার যে একটা ই ছিল মানে আমি যেটা দেখি যে অনেকেই একটা বড় একটা টুর্নামেন্টের কাপ জিতলে যা যা করে এয়ারপোর্টে হাজার হাজার মানুষ যায়, আসলে আমি ওভাবেই হয়তো আমার সাথে হাজার হাজার মানুষ যাবে না হয়তো অতর কেউ যাবে না, কিন্তু আমার যতটুকু সমর্থ থাকে আমি আসলে তাদেরকে ওইভাবে সম্বোধনা জানাবো, ওইভাবে তাদেরকে ফুলের মালা দিয়ে আমি এয়ারপোর্ট থেকে আনবো তাদেরকে। আর মানে আমি আসলে আজকের ম্যাচের কথা মানে কি বলবো যে আসলে যে আমাদের মনোবল প্রত্যেকটা প্লেয়ারদের আসলে যখন ভুল ডিসিশন গুলো নেওয়া হয়েছিল তখন আসলে আমাদের প্লেয়ারদের মনোবল গুলো তখনই হারিয়ে গেছে, যখন আসলে মানে মাসাবি আসলে এই মাসাবি এই হয়তো ওর শেষ ওয়ার্ল্ড কাপ এই মাসাবি আসলে একটা পায়ে 7 বার অপারেশন করা হয়েছে 7 বার রক ই করা হয়েছে সেই মাসাবি মাসাবি আসলে অনেক মানে অনেক কিছু মানে অনেক কিছু দিতে মাসাবি অনেক কিছু দিতে মাসাবি আসলে এই মাসাবি মানে প্রত্যেকটা ফিলের আমাদেরকে অনেক কিছু দিতে অনেক কিছু দিতে আমাদের
যথার্থই বলেছিস যথার্থই। এবং মাশরাফির যে আজকের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সবাই মিলে দেশের জন্য ওদের নিজেরকে উজাড় করে দেওয়ার যে আমরা দৃষ্টিনন্দন এই মুহূর্তগুলো আমরা দেখেছি এবং এদের এতই ক্ষমতা আসলে কি চমৎকারভাবে পুরো বাংলাদেশকে একজোট করে দিয়েছে। আমি বারবার বলছিলাম যে আজকে দিনের আলোয় যারাই বাইরে গেছে তারাই দেখেছে মানুষের ওই চাহনি, মানুষের ওই রিয়াকশন, মানুষের ওই দেহভঙ্গি, মানুষের এই চোখের জিজ্ঞাস্য, সবকিছুর মধ্যে একটা কথাই ছিল যে আমরা সবাই এক হয়ে গেছি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা যে কোনো মূল্যে আজকের এই ম্যাচটা জিততে চাচ্ছি। মানে কিভাবে 100টায় বেঁধে ফেলেছে এই 11 জনের এই ক্রিকেট টিম যারা 22 গজে ঝড় তোলার চেষ্টা করছিল, বহু রকমের টোটকা দিয়ে ওই দেশের মানুষগুলোকে যখন এক সুতায় বাঁধা সম্ভব হচ্ছে না, এরকম একটা ক্রাইসিস মুহূর্তে এত আনরেস্ট চারিদিকে কি এক অসম্ভব শক্তি বলে তারা চমৎকার ভাবে 16 কোটি মানুষকে 100টায় বেঁধে ফেলেছিল। খুব ভালো হতো আরো দূর গেলে, বাট না গেলেও কোনো আফসোস নেই। অবশ্যই সোয়েবের কথায় সুর মিলিয়ে বলতে চাই যে বিরচিত সম্মান বিরোধীদের সম্বর্ধনা দিয়ে তোমাদেরকে আমরা বুকে তুলে নিব। তোমাদের চমৎকার কিছু মুহূর্ত আমাদেরকে ভর দিয়েছে সেই কারণে। সোহেব,
আজকে যদি সেই জয়টা হইতো আসলে আমার মনে হয় যে আজকে যদি আমার মানে মৃত্যু হইতো আসলে কোন ইচ্ছিল না। আসলে এই দেশের 16 কোটি মানুষ আসলে মানে কখনো স্বাধীনতার পর হয়তো ওরকম কিছু পায় না, কিন্তু পেয়েছে আমরা ক্রিকেট। সেই ক্রিকেট থেকে আমাদেরকে যখন একটা জয় দেয় তখন আসলে কে শত্রু কে মানে বন্ধু আসলে কেউ ওগুলো দেখে না, সবাই একা একা রয়ে যায়। সবাই আসলে একজন আরেকজনের প্রতি এত ভালোবাসা, এত মমতা, মানে এটা আসলে মানে সবাই জানে যে আসলে কত ভালোবাসা কত মমতা। আমি যখন আজকে সকালবেলা ভেটে দিয়েছিলাম তখন দেখি মানুষগুলো মনে হয় যে আজকে মনে হয় যে আমরা আসলে মানে আমাদের প্রত্যেক কটা মানুষের কাছে মনে হয় ঈদের দিন, ঈদের চেয়ে মনে বেশি কিছু যে আমরা মনে হয় কত জনমের কত কিছু মানে কি যেন একটা ভাবো কি যেন পাবো আজকে। সেই আশায় মানুষগুলো আসলে চেয়েছিল, সেই আশায় মানুষগুলো আসলে রাস্তায় ঘাটে প্রত্যেক কটা জায়গায় মানুষ দেখি মানে হাহাকার, মানে একটাই হাহাকার, সেই হচ্ছে যে একটা জয় একটা জয়। মনে হয় যে কতদিন যাবত আমরা খাই না, কতদিন যাবত মনে হয় না যে আসলে হাসি না, মানে এই জিনিসটা মনে রেখেছিল মানুষগুলো দেখি। কিন্তু আসলে সেটা আসলে এই এদের মতো মানুষের ভুল সিদ্ধান্তের কারণে আসলে আমরা মানে এরকম ভালো জয় থেকে ভালো কিছু থেকে বঞ্চিত হয়ে যাই। তা আমি আসলে আশা করবো যে এরকম মানে এরকম যেন কখনো না হয় যে আসলে এইভাবে ভালো একটা জয় থেকে যেন আমরা বঞ্চিত না হই। আসলে সারা ক্রিকেট বিশ্ব আজকে দেখেছে আসলে এই বাঘের গর্জন, মাসাবি বাহিনী যে কি করতে পারে। আসলে আমরা মানে মাসেবাদে বাঙালি, আমরা আসলে মানে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের কখন কি করতে পারি, কখন যে কি করি আসলে এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আসলে আমরা আসলে বীরের জাত, মাসাবি বাহিনী আসলে বীরের জাত, আসলে বীর, ওরা সত্যিকারই বীর মাসাবি।
ওকে সোহেব আমাদের সাথে ফোনে আছে, আমাদের সেই সোহেব যে মুখে এবং শরীরে বাঘের আকৃতি প্রতিকৃতি একে বাংলাদেশ ক্রিকেট টিমকে সমর্থন দিয়ে আসছে সেই প্রথম থেকে, এবং সে যতটুকু না বাংলাদেশ ক্রিকেট টিমের ফ্যান তার চেয়ে আমার কাছে মনে হয় যে চমৎকার একজন দেশপ্রেমী। তার দেশপ্রেমের এই যে ঔজন্য সেটা আমাকে সত্যি দারুণভাবে স্পর্শ করে যখন সে স্টুডিওতে এসেছিল সেদিনও, আজ যখন ফোনে কথা বলছে তখনও। সে আমাদের সাথে থাকুক বিভিন্নভাবে যে কোনো ফরম্যাটে, এবং এরকম দেশপ্রেমীকে দেখেই আমরা উদ্বুদ্ধ হই, কারণ আমরা আমি তো প্রায়শই বলি যে অপদস্থ হয়েছি বহুবার বহু জায়গাতে, বহির্বিশ্বের এমন এমন ঘটনা আছে, এমন এমন দুঃখে ভরা সাতকাহন আছে যেখানে বাংলাদেশীদেরকে বাঙালিদেরকে অপদস্থ করতে তারা সামান্যতম দ্বিধান্বিত হয় না। মিডল ইস্টের কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে যেখানে মানুষ শুধুমাত্র পেটের জন্য কিভাবে কম্প্রোমাইজ করে তাদের সাথে থাকতেছে, কিভাবে অপমান অপদস্থ করছে, কিভাবে কোণঠাসা করে রাখছে, আমরা দেশের পরিচয়টা পর্যন্ত দিতে পারি না। কেউ চেনে না, কেউ বোঝে না, কেউ জানে না, সবাই বলে যে হ্যাঁ পানিতে ভাসে, এরকম কোন একটা দেশ হয়তো ইন্ডিয়ার পাশে আছে। বাট এই বিডি ক্রিকেটার্সরা, এরা এদেরকে কেন বাঘের মর্যাদায় আমরা চিন্তা করব না, সত্যিকারের বীরের জাত কেন সব বলবে না, এরাই শুধু গর্বের দু একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে যেখানে হয়তো গর্বের সাথে আমরা কথা বলতে পারি, কারণ এদের কল্যাণে এদের কারণেই হয়তো আমার সুযোগ হয়েছে গর্বের সেই জায়গাতে নিজেকে তুলে ধরার। আজ দেশটা কিন্তু আমাদের সকলের, জাতিটা কিন্তু আমরা সকলেই অন করি, কিন্তু সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা। আমাদের আসলে রাজ্যের কৃতজ্ঞতা এই মানুষগুলোর জন্য। স্রষ্টার কাছে দোয়া করি এরকম বিরচিত কালপুরুষরা যুগে 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 জন্ম নেয় বাংলা মায়ের কোলে, যাতে করে আমরা গর্বের সাথে দাঁড়াতে পারি। কত এক সপ্তাহে কি অন্যায় অত্যাচার আর মিথ্যার বিষাদি টেনেছে, সিধু তো পাগল করে তুলেছিল ইন্ডিয়ার মিডিয়াগুলোকে সরব করতে গিয়ে। হেন কোনো কথা নাই যে নবজিৎ সিধু বলেনি, হেন কোনো কথা নাই সে বলেনি। তাকে কখনো বাংলাদেশকে কাঙ্গাল বলে, কখনো বলে যে ইন্ডিয়া তো একটা ঝড়ের মতো, বাংলাদেশ হচ্ছে ছোট্ট দিয়া দিয়া, যে দিয়াটা কোন ভাঙা বা ঘরের মধ্যে জ্বলতেছে, এই দমকা বাতাসের ছাপটা কতক্ষণে দিয়ে সামাল দিতে পারবে। যখন যে ভাষায় পেরেছে অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন বা কৌতুকের একটা একটা উপলক্ষ বানিয়েছে বাংলাদেশকে, কি করে ভুলি যে বাংলাদেশে আমার মায়ের জন্ম, এই বাংলাদেশে আমার বাবার জন্ম, এই বাংলাদেশে আমার নারী প্রথা আছে, এই বাংলাদেশে আমার শৈশব, এই বাংলাদেশে আমার কৈশোর, এই বাংলাদেশ থেকেই না ছোট ছোট হয়ে আমার বড় হয়ে ওঠা। আরো হাজার জনম জন্ম নিলেও তো আমার শৈশব কৈশোর আমি ফিরে পাব না কখনো। সবকিছুই তো পোতা আছে আমার বাংলাদেশের মাটিতে। সেই বাংলাদেশকে যখন নবজিৎ সিধুর মতো লোকেরা ছোট করে দেখে, আন্ডারমাইন করে, তখন সহ্য করতে খুব কষ্ট হয়। কারণ এ দেশ তো আমার, এই দেশের প্রত্যেকটা রসে প্রত্যেকটা রন্ধ্রেতে আমার স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমার মা বাবা ভাই বোন আমার পূর্বপুরুষ সবাই তো এখানে, এখানকার সাথে আষ্টাপৃষ্টে বেঁধে আছে। কিভাবে অস্বীকার করি, কিভাবে মাটিকে অস্বীকার করি, কিভাবে পানিকে অস্বীকার করি, কিভাবে এখানকার আবহাওয়াকে অস্বীকার করি, কিভাবে বাংলাদেশকে অস্বীকার করি, বাংলাদেশের প্রকৃতিকে অস্বীকার করি, কিভাবে এই গানটাকে অস্বীকার করি, কিভাবে ভৌগোলিক সীমারেখাকে অস্বীকার করি, কিভাবে পতাকাকে অস্বীকার করি, কিভাবে জাতীয় সঙ্গীতকে অস্বীকার করি, কিভাবে আমার বাবাকে অস্বীকার করি, আমার মাকে অস্বীকার করি, আমার শৈশবকে অস্বীকার করি, ছোটবেলার সেই খেলার মুহূর্তগুলোকে অস্বীকার করি। বারংবার 40 বসন্ত পার হওয়ার পরে টার্নারাউন্ড হয়ে যে শৈশব কৈশোরের সেই স্বর্ণালী মুহূর্তগুলোকে অস্বীকার করি। এক লহমায় যখন আমার সামনে এরকম উল্টাপাল্টা কথা, এরকম ওরকম অন্যায় অযাচিত কথা আমার সামনে তুলে আসে, তখন এক ঝটকায় সমস্ত সম্পর্কগুলোকে প্রশ্ন সামনে দাঁড় করিয়ে দেয়। তখন মনে হয় যে মাশরাফিদের হাত ধরে যদি আরেকবার গর্ব করে বুকটাকে সোজা করে টান করে দাঁড়াতে পারতাম, সেই সুযোগটাই করে দিয়েছিল বা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা। অনেক শ্রদ্ধা এদের জন্য। সৈয়দ ভালো থেকো, কথা হবে আবার।
আসলে আপদে বিপদে বাংলাদেশ টিমের সাথে প্রত্যেক কটা মানুষ যে সুখের সময় যেরকম ছিলেন, হয়তো বা কখন জানি না খারাপ সময় আসতে পারে, ভালো সময় আসতে পারে, প্রত্যেক কটা মানুষকে বলবো এখন যেরকম বাংলাদেশ টিমের সাথে আছেন, খারাপ সময় ভালো সময় প্রত্যেক কটা সময় টিমের সাথে থাকবেন। আর আপনার একটা কথা যেটা বললেন যে অনেক দেশে বলে যে আসলে আমাদেরকে পরিচয় দিতে হয় বাংলাদেশটা কোথায়, বাংলাদেশ হচ্ছে ওই ইন্ডিয়ার পাশে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। আসলে একটা সময় ছিল যে বাংলাদেশকে অনেকেই চিনত না। আমি যখন আসলে মানে আফ্রিকাতে গিয়েছিলাম একবার জিম্বাবুয়েতে, তখন মানে অনেকেই জিজ্ঞেস করতো আসলে মানে বাংলাদেশ, তখন অনেকে বলতো যে আসলে মানে ক্রিকেটের জন্য এই বাংলাদেশটাকে আসলে মানে জানতে পারছে, চিনতে পারছে যে বাংলাদেশটা আসলে কোথায়। তখন আসলে তখন তাদের জানার ইচ্ছা হয় না যে বাংলাদেশটা আসলে ইন্ডিয়ার সাথে নাকি পাকিস্তানের সাথে নাকি কোন দেশের সাথে। তখন ওরা বললো যে আসলে বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ, ছোট একটা দেশ, ওখানে অনেক মানে অনেক প্রশংসা করলো। আসলে বাংলাদেশের কথা আসলে মানে আমি যখন একবার মানে ওখানে জিন্দাবুতে বাথরুমে টয়লেটে গেছি, টয়লেটে যাওয়ার সময় আসলে আমার দেশের একটা গান বাজতেছে, কোথায় জন্য বাজতেছে দেশের গান, সারা মানে মানে আফ্রিকাতে আমি দেখলাম একটা বাংলা গান বাজতেছে। আসলে তখন আমি বাথরুম থেকে মনে হয় যে মানে টয়লেট অর্ধেক করে বেরিয়ে গেছি, কিন্তু আমার আমার গানটা কোথায় বাজতেছে, আমার বাংলা গান কোথায় বাজতেছে, কোথায় বাজতেছে, দৌড়ে যায় দেখি যে এক জায়গাতে একটা বাংলা গান বাজতেছে। মানে বললো যে ও বললো যে বাংলাদেশ খুব সুন্দর, আমি বাংলাদেশ অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু ওরকম সমর্থ আমার আল্লাহ দেয় নাই। তারপরে আমি যতটুকু পারি ততটুকু তাদের জন্য করি, কারণ তা তাদের জন্য আমরা একটা পরিচিত পাই, তাদের জন্য আমরা নতুন কিছু পাই। তাদেরকে অনেক অনেক সেলুট, হাজার হাজার সেলুট, এবং সবাই মাসাবি বাহিনীদের জন্য দোয়া করবেন, এবং আপদে বিপদে সবাই তাদের সাথে থাকবেন। গুরুকে অনেক ধন্যবাদ, আর গুরুকেও এই জন্য ধন্যবাদ যে আসলে আপনার সাথে আমার অনেক কিছুই মিল আছে। আমি হয়তোবা মানে অনেক কিছুই ইচ্ছা করে করার জন্য কিন্তু হয়তোবা করতে পারি না, কিন্তু আপনি ওখানে বসে থেকে মানে অনেকগুলো কাজ করতে পারেন, যেটা আসলে মানে মানে আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজেই কাজগুলো করতেছি। মানে এই যে অনেক সময় হয় যে মানে গরিব মানুষের জন্য, সিদ্ধার্থ মানুষের জন্য, এরকম ঈদের সময় অনেক কিছু যেটা আমার আমার মন চায় অনেক কিছু করার জন্য, অনেক যতটুকু পারি আমি সম্ভব করি। তারপরে আপনারা ওখানে বসে থেকে কাজগুলো যে করেন, তখন আসলে আমার মনটা তো করে যায় যে আমি নিজেই মনে এগুলো করতেছি, আমি নিজেই এগুলো করতেছি। আসলে আপনাদেরকে অনেক বেশি স্যালুট, অনেক বেশি ভালোবাসা যে আপনারা গুরুর মতো সবাই মানে এই কাজগুলো আপনারা করবেন, তাহলে হয়তো আমার দেশের মানুষ অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে, কাউকে কষ্ট করতে হবে না।
সোহেবের জন্য অনেক অনেক দোয়া। আমাদের সাথে ফোনে ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের এই পাগল আবেগী সমর্থক, যাকে আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা হলে দেখতে পান বাঘ সেজে সমর্থন দেওয়ার জন্য একদম প্রথম থেকে শেষ অবধি তার কণ্ঠ থেমে নাই, তার চিউট একটা মুহূর্তের জন্য অফ নাই, প্রতি মুহূর্তে সে সচল, প্রতি মুহূর্তে সে সরব, এই দেশটাকে এই দেশের সাপোর্টার হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। সৈয়দ আলী আমাদের সাথে ফোনে ছিল যে বাগসাজে সত্যিকার অর্থে টাইগার্সদেরকে সমর্থন জুগিয়ে যায় গ্যালারি থেকে। আমি মূল স্ক্যাজুয়াল অনুষ্ঠানে চলে আসব, একটু ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। ফিরে এসে আজকের যে স্ক্যাজুয়াল প্রোগ্রাম তাকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ দেশের একটি গান আসলে দেশের গান শুনলে অনেক বেশি দেশকে ভালোবাসার কথা মনে পড়ে যেমন সবসময় ভালোবাসাটা কিন্তু রাখতে হবে এখন যতটা আছে তার চেয়ে অনেক বেশি আর এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 অলরেডি অনেকেই আছেন আমি দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে আরও আছেন নাহিদ ইসলাম আছেন মাহিম ব্যাপারী আছেন আছেন আমাদের সঙ্গে আরও আছেন আমাদের সঙ্গে তাহমিনা আছেন আমাদের সঙ্গে আর অনেকেই আছে আর যারা এখন পর্যন্ত কানেক্টেড হন অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন এবং 16260 তো আছেই বন্ধু সো একদমই দেরি করবেন না আর অনেকেই জানতে চাচ্ছেন যে আজকের ভালোবাসার বাংলাদেশে অতিথি বন্ধুটি কোথায় গেল তার কথা কি আজকে আমরা শুনবো না
ওকে সেই সময় আসলে চলে এসেছে আমরা সকলের অনুমতিক্রমে কিছু সময় আমরা নিয়েছি বাংলাদেশের জন্য অনেক বড় একটি টার্নিং পয়েন্ট বলো আর বাংলাদেশের জন্য অনেক হ্যাপেনিং একটা ইস্যু বলো সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের এই খেলা আজকের এই কোয়ার্টার ফাইনাল সেই সঙ্গত কারণে আমরা এই প্রসঙ্গটাকে আজকে কভার করতে হয়েছে বা করেছি এবং আজকে যথারীতি আমাদের যে হটসিট যে অলঙ্কৃত করবে তাকে সাথে নিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি প্রথমেই তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে
আমি ভালোবাসার বাংলাদেশ আসার জন্য অনেক চেষ্টা করেছি এবং আরো দুই তিনবার আসছিলাম এখানে আপনাদের এখানে এবং সবাইকে আমাকে অনেকে সহযোগিতা করছে বেশি সহযোগিতা করছে আমার একটা বড় ভাই সিঙ্গার যার নাম আছে বাপি ভাই সে আমাকে এখানে আসার জন্য অনেক হেল্প করছে তারপরে আমি আসতে পারছি আর কি তবে সবাইকে সালাম জানিয়ে আমি আমার এই ভালোবাসার বাংলাদেশ হট সেটে বলতে পারছি এটা আমি নিজের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালো লাগছে আমার মানে আমি এখানে আসতে পারবার জন্য কল্পনাও করিনি যে আমি এখানে বসব আজকে আর গুরুকে আমি অনেক ভালোবাসি যেটা হচ্ছে আমি প্রতিদিন এই বৃহস্পতিবারে লাভ গুরুটা শুনি আর রিসেন্টলি যে গ্যাসের সপ্তাহে যেটা আমাদের এক ভরো ভাই আসছিল আমাদের ফিল্মের যে হচ্ছে শুভ ভাইয়া আরিফিন শুভ আমি তাকে অনেক পছন্দ করি এবং তার অনেকগুলো কাজ আমি করেছি একসাথে তারা তো এটার মাধ্যমে আমি আমি এখানে আসার জন্য আমি সবার কাছে একটা দিক থেকে ক্ষমা যাচ্ছে আমার এই ভালোবাসার গল্পটা বলতেছি এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি ভাবে যদি হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন গুরু আমি ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছি বাবা মার কাছ থেকে এবং ছোটকালে যখন বাবা বাজার থেকে আসতো আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো যে আমি ভালো গান করতে পারি ভালো কোরআন তলাত করতে পারি কোরআন শরীফ পড়তে পারি কারণ আব্বা আমাকে খুব পছন্দ লাইক করতো আর কি তো আমার খুব স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব আর কি আমার ছোটবেলা থেকে গান বাজনার প্রতি খুব ভালোবাসা আর কি তো যখন আমি এই গান বাজনার প্রতি ঢুকে যাই আমার আব্বা একটু গান বাজনা করে মোটামুটি পাঁচক্ত নামাজও পড়ে তবে এক সময় আর কি যখন বাজার থেকে অনেক খাবার নিয়ে আসলেও আমাকে খাওয়াইতো বল বাবা তুমি এই গানটা গাও তো আমি আব্বার লাগে একটু প্র্যাকটিস করতাম তো গাইতাম তো আব্বা বলতো বাবা খুব ভালো গাও খুব ভালো সুন্দর তো আব্বুকে আমি একদিন বলি আমি তখন মাদ্রাসা ক্লাস থ্রিতে পড়ি সম্ভবত ক্লাস থ্রিতে পড়ি বিষ্ণুকাঠি সিনিয়র দারেসুন্দর জামিয়াল মাদ্রাসায় তখন আমি এই আব্বুকে বলি বাবা আমি আমার স্কুলে ভর্তি করো আমি স্কুলে পড়াশোনা করতে চাচ্ছি কেন আমি বলতেছি যে একটু নাচ গান আমার একটু ভালো লাগে তো আব্বা বলতেছে কেন তোমার কণ্ঠ খুব সুন্দর তুমি কত সুন্দর ক্রান্তরাত করো তুমি মাদ্রাসায় পড়ো আর কি তো আমি বলতেছি ঠিক আছে তাহলে ওকে পড়াও তো ওখানে যাই ওখানে জলসা হয় ক্রান্তলাতের জলসা টলসা হয় তো আমি সবসময় ফার্স্ট মানে বই একটা কিতাব দেয় হজরত সাল্লাম একটা কিতাব দেয় ওইটা ফার্স্ট ফ্রেশ দেয় আর কি তো আমি সবসময় ফার্স্ট হতাম ওই স্কুলে ওই মাদ্রাসাতে তো তারপরে একদিন আব্বুকে বলি কি বাবা তো আমি হাফেজি পড়বো তো আব্বা হাফেজি সবকিছুই আমাকে আব্বা যেটা বলে আব্বা সবসময় করায় কারণ আমি সবচেয়ে আমরা পাঁচ ভাই একটা বোন বোনের বিয়ে হয়েছে সেরাপাড়াতে তো সবাই আমাকে অনেক ভালোবাসে যে রনি যেখানে যায় সেখানেই দেখি যে সবাই ওকে ভালোবাসে ইভেন ওর জায়গাটাই আলাদা আব্বা বেশি ভালোবাসে এই কারণে যে আমি একটু গান বাজনা করি একটু পছন্দ করে আব্বা এই কারণে তারপর একদিন যাই হোক এক পর্যায়ে আমি ক্লাস ফাইভে যখন উঠি তখন আব্বাকে বলি আব্বা তো মাদ্রাসায় ফাইভে পড়তেছি তুমি আমাকে স্কুলে ভর্তি করো ক্লাস সিক্সে আমি ওখানে ভর্তি করবো তো এর মধ্যে যাই গুরু, এখানে আমি যখন আসি স্কুলে ভর্তি হই ক্লাস সিক্সে আমাদের আলকেরহাট আলকেরহাট হাই স্কুলে, ওখানে পড়াশোনা করে ওখানে একটা অনুষ্ঠান হয় আমাদের, যেটাকে বলা হয় স্পোর্টস আর কি, বার্ষিক স্পোর্টস হয়। তো ওখানে জাতীয় সঙ্গীতে যখন প্রথম ক্রান্তলাটা করা হয় তো সবাই বলছে কি আমাদের এই নতুন গ্রুপে একটা ছেলে আসছে, ওর আব্বার নাম সৌরভ ব্যাপারী, তো ওর ছেলেটা তো খুব ভালো করে আমাদের এলাকার চেয়ারম্যানের বললো আর কি, তো ওরকে দিয়ে ক্রান্তলাটা করো। তো আমাকে লিস্টে আমাকে নামটা দিল গুরু, তো আমি ওখানে ক্রান্তলাত করলাম, সবাই আমাকে পছন্দ করলো, বললো খুব সুন্দর ক্রান্তলাত করছে এবং কারিয়ান স্টাইলের খুব ভালো, তো দোয়া করি তুমি অনেক বড় হও। আমাদের চেয়ারম্যান সাহেব বললো, আমাকে পুরস্কার দিল একটা বই এবং আমাকে কিছু টাকা দিল। তো যাই হোক গুরু, ওখান থেকে যখন আমি আব্বুকে বলি,
তেলাওয়াত শুনতে কিন্তু আমারও খুব ভালো লাগে, মানে আমাদের জন্য কি কিছু একটা অংশ তেলাওয়াত করে শোনানো যায়?
জি গুরু, যাই হোক,
মানে আমার ব্যক্তিগত কারণে আমি নিজে শুনতে চাচ্ছি, আমি নিজেও খুব 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 বেশি পছন্দ করি, স্পেশালি যারা কারিয়ান স্টাইলে তেলাওয়াত করে এটা শুনতে খুবই ভালো লাগে। অনেক সময় আমি ইউটিউব থেকে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দিয়ে এগুলো শুনি, মিশরিয়ান কিছু আছে, একটা আশ্চর্য বালক আছে কম বয়সী, ও তেলোয়াত মাশাআল্লাহ অন্যরকম, তো একটু যদি অংশ বিশেষ শোনানো যায় আমাদের জন্য।
জি গুরু, আমি শোনাব অবশ্যই। এখন কে শোনাব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صوفهم متحر فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة صدق الله العظيم।
আমি যেটা বলছিলাম যে আমি ব্যাকরণ বুঝি না, অর্থ অত বুঝি না, বাট এই যে এটা শোনার সময় যে একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়ে যায় আল্লাহর আল্লাহ রাসুলের সাথে, সেটি অনেক বড় একটি ব্যাপার। এই ফিল্ডটা এখনো তৈরি হয়েছিল, থ্যাংক ইউ যে আবহটা তৈরি করার জন্য।
গুরু আমি আরো মানে কারিয়ান স্টাইলের প্রতি আমি নার্ভাস ফিল হয়ে গেছি, কারণ একটা কারণে আমি বাংলাদেশের ক্রিকেটে আমি প্র্যাকটিস করছি কয়েকদিন, ক্রিকেটের ওখানে গেছিলাম, আমি শিখতাম আমার বন্ধু সহ আমার একসাথে, এটা অনেক আগে আরো 7-8 বছর আগে, আমি যখন আমরা ধানমন্ডি কলাবাগানে থাকতাম ওখানে বসে আমরা প্র্যাকটিস করতাম। তো আজকে গুরু যখন এটা হারছে আমাদের আমার অফিসে আর কি, মগবাজারে আমার অফিস, তো ওখানে বসে আমরা সবাই খেলা দেখতেছি, আমার সহকারী আমার ক্যামেরার সাথে যারা ছিল সবরা, তো এত খারাপ লাগছে গুরু। আপনি এখানে শুনতেছিলাম ওই ভাইয়া যে টাইগারের ড্রেস পরে এবং শরীরে টাইগারের এক্সপ্রেশন দিয়ে যে সে চিৎকার করতো, যে এক্সপ্রেশনটা দিত, তো তার টেলিফোনের কথা শুনে আমি কান্না করতেছি অলরেডি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে আজকে কিভাবে বাংলাদেশ হলো গুরু। একটা সবচেয়ে খারাপ লাগছে আমার যে বাংলাদেশের আজকে জুলুম করছে, কঠিন জুলুম, কারণ দুইটা আউট হয়েছে কিন্তু আউট দেয় নাই প্লিজ, আর তারপরে একটা ছক্কা মার, হ্যাঁ মাহমুদুল্লাহ ভাই একটা ছক্কা মারছে, সেটা কিন্তু 6 অথবা 4 হয়, বাট সে বাউন্ডারিতে টাচ করছে, সেটাকে সে আউট দিছে। তখন আমরা আমার একটা ছোট ভাই ছিল, ওর হাতে ছিল স্প্রাইডের বোতল, ও টিভিটা ভেঙে ফেলতো, পরে আমি মানে কি করব, মানে ও নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ, আমি অলরেডি আমরা নিচে বসে মানে মিষ্টির দোকানে জেলাফি বড় বড় জেলাফি বানাই, ওই দোকানে আমরা বলে আসছি যে আমরা আজকে অনেকগুলো জেলাফি আমাদের এলাকার ছোট ভাইরা যারা আছে সবাই মিলে মিছিল করবো আর খাওয়া দাওয়া করবো, তো সবকিছু ফাইনাল হ্যাঁ হবে ইনশাল্লাহ জিতবে। তো যখন দেখছি জুলুম চলতেছে তখন আমরা অলরেডি বলে ফেলছি যে এটা কি সরকারি ভাবে কোন কিছু হচ্ছে না কোনো কি, মানে এরকম একটা
আন্তর্জাতিক কোনো চাপ কেনা, বিকজ আইসিসি তো অনেকটাই ইন্ডিয়ার কন্ট্রোলে, সেটারই কোনো একটা
এরকম মানে
রাজনীতি
মানে এরকম লাগতেছে। মানে আমি চিন্তা করলাম যে এত সুন্দর খেলছে ওরা, এত সুন্দর বল করছে, এত সুন্দর মানে কিফিন দিছে মুশফিক ভাইয়া, ও তো মানে বগুড়ার ছেলে, আমি তাকে অনেক ভালোবাসি এবং অনেক পছন্দ করি, তো সেই পর্যায়ে আমি চিন্তা করলাম যে বাংলাদেশ আজকে হারছে, আমি হারা মনে করি না, এটাকে আমি মনে করছি
জিতছে।
তো আমি এই পর্যায়ে আমি ওই সময় হয়ে গেছি যে আমি আমার ভালোবাসার কথা বলতে এসে আমি এই কথাটা শুনে আর আমি কি বলবো,
এটি স্বাভাবিক বিষয়টা উঠে এসেছে। আমরা খুব খুশি হয়েছি দারুণ একটা আবহ তৈরি করার জন্য, চমৎকার একটা আবহ তৈরি হয়েছিল যখন আপনার এই কারিয়ানা এই তেলাওয়াত শুনছিলাম। আচ্ছা, তারপরে বলছিলেন যে কোন একটি কম্পিটিশনে এই,
হ্যাঁ তারপরে যাই হোক আমার আব্বা আমাকে আচ্ছা ঠিক আছে তুমি স্কুলে ভর্তি হও, আচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করাবো। তো যাই হোক আমি স্কুলে ভর্তি হই, স্পোর্টস করি, ওখানে ভালো নাম করি, ফার্স্ট ডিভিশন হই এবং আমাকে সবাই মূল্যায়ন করে, এলাকার চেয়ারম্যান থেকে সবাই আব্বাকে অনার করতেছে। তোমার আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনায় মন বসে না, আমি কবে অভিনয় করব, গান করব, এই চ্যানেল আমাকে দেখবে, এটা নিয়ে সবসময় টেনশনে থাকি যে আমাকে সবাই দেখুক, আমার বাবার সম্মান আরো বাড়ুক, আমার বাবা মাকে সবাই ভালোবাসুক, আমার আব্বুকে এলাকায় দেখলে সবাই একটা ছালাম দিক, এবং আমার আব্বাকে আমাদের গ্রামে মোটামুটি মধ্যম ফ্যামিলি তো অনেকে হিংসা।
কি নামে ডাকে তোমাকে সবাই বাসায়?
আমাকে বাবা
নিক নাম কি?
আমাকে বাড়িতে আব্বু ডাকে ইব্রাহিম বলে।
নিক নাম কি তোমার?
আমার রনি।
রনি, রনি, এই জিনিসটা কখনো মনের মধ্যে কাজ করেছে যে ব্যাপারটা তো সাংঘর্ষিক, একদিকে হচ্ছে তেলাওয়াত দেন ধর্মীয় একটি আবহর মধ্যে বড় হয়ে ওঠা, অন্যদিকে নাচ গান এসবের মধ্যে আমি যাব, বিষয়টা কিছুটা সাংঘর্ষিক?
না, আমার আম্মু পছন্দ করত না, আম্মু বলতে আমার বাবার অনেক সুন্দর কণ্ঠ, ও আমি যখন আমি আজান দিতাম মসজিদে তখন সবাই বলতো যে রেডিও সেন্টারে আজান দিচ্ছে,
শুনি। এখন মনে আছে তো একই টোন
সুটা আগের কণ্ঠটা তখন
যায়, যতটুকু আছে শুনি
আগের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইটস রিয়েলি গুড, ইটস রিয়েলি সাউন্ডস গুড।
এরকম আম্মার জন্য খুব লাইক করতো যে আমার ছেলেটা অনেক মেধাবী, ইভেন ও যেটা শুনতো আমি কপি করতে পারতাম আর কি, যেমন গজল একটা শুনলে ওটা মানে ওর মতন গাওয়ার চেষ্টা করতাম যে পারি কিনা।
কি ধরনের গজল বেশি শুনতে?
আমি আমার স্কুল লাইফে হোক আর আমার মাদ্রাসার লাইফে হোক, আমি যখনই কোরআন মানে গজলটা গাইতাম এই গজলটা সবসময় বেশি গাইতাম।
কোনটা?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মওয়াতের নিদান কালে থাকি ও নবীজি মায়ারি নজরে, আমারি মওয়াতের নিদান কালে থাকি ও নবীজি মায়ারি নজরে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ। তখন যখন তুমি গজলটা গাচ্ছিলে তখন আমি ভিজুয়ালাইজ করছিলাম যে আমি যেন রোজা রাখবো সেহরির সময়, অলরেডি আমি উঠে বসেছি, হাত মুখ ধুয়েছি, যে কোনো সময় হয়তো সেহরির খাবার গ্রহণ করব, তার আগে দূরে কোথাও থেকে মাইকে গজলের এই সুরটা ভেসে আসছে, এরকম একটা ভিজুয়ালাইজেশন হচ্ছিল। রোজার আসলে খুব বেশি দেরিও নাই, অদ্ভুত, অনেক সুন্দর, তোমার অনেক ভালো ভালো গুণ। আমি আমি সত্যি খুব খুশি হচ্ছি যে তোমার মতো মানুষ আজকে আমাদের সাথে স্টুডিওতে আছে। আমি এসবের গ্রামার বুঝি না, কোনটাই কয় মাত্রা দেওয়া লাগে সেগুলো জানি না, বাট সত্যি তুমি আমার মন ভরিয়ে দিয়েছ। আমি একদম একদম স্পষ্ট তো যেন দেখতে পাচ্ছিলাম যে এখনই কিছুক্ষণ পর আমি শেয়ারি নিব এবং দূরে যেন মাইকে গানটা এই গজলটা ভেসে আসছে।
গুরু, যখন আপনি কিছুদিন আগে যিনি আপু যে ক্যান্সারের রোগ অসুস্থ, খুবই খারাপ লাগছিল, আমি অনেক কান্না করছি, যখন সে কান্না করতেছিল, আম্মু তার আম্মু কান্না করতেছিল, আমি আমাকে সবাই বলে কি শুনে সেটি লাভ গুরু মগরি অনেক এরম বলতেছিল। তখন আমি ওর রুম থেকে আমি বেড়াতে গেছিলাম আমার ফ্রেন্ডের বাসা, আমি রুম থেকে বের হয়ে গেছি, বের হয়ে যাই আমি সাদে সাকে কান্না করলাম। আমি একটাই প্রার্থনা করলাম আবুদের কাছে যে আল্লাহ তুমি ইন্নাল্লাহুম্মা সাবিরিন, আল্লাহ বলেছেন যে বান্দা ধৈর্য ধরো আমি তোমাকে দিব অবশ্যই দিব। তো আল্লাহর কাছে প্রথমে আল্লাহ সে ধৈর্য ধরো সে বিদায় এত কষ্ট করে লেখাপড়া করছে বিদায় যে সে এই অসুখ এই রোগ রোগ দিলেন। তো আমি জিনিয়াফুর জন্য এখনো আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে সুস্থ করে দাও, এবং সবাই যদি তাকে হেল্প করে যেভাবে পারুক হেল্প করুক সে সুস্থ হয়ে আসুক।
আল্লাহর শেষ রহমত। আমরা লাস্ট আপডেটটা পরে দিব, গত সপ্তাহ পর্যন্ত 30 লাখের উপরে কালেকশন হয়েছে এবং সে অলরেডি মুম্বাই ট্রিটমেন্টের জন্য চলে গেছে।
আমি শুনছি ইভেন গুরু আপনাকে আরো বেশি ভালো লাগে এই কারণে যে আপনি কিছু কিছু কোরআনের কথা উল্লেখ করেন, এবং তখন আমার আম্মু কিন্তু শুনতো না এটা। আমি আম্মুকে বলি আম্মু আমি আজকে লাভ করতে যাবো, তো তুমি তো জানো কেন যাচ্ছি। আম্মুকে বলো বাবা যাও তাহলে তুমি ভালোভাবে সাকসেসফুল হতে পারো, আমি দোয়া করি তুমি নার্ভাস ফিল করো না, জানি তোমার সাহস আছে এবং তুমি অনেক কষ্ট করে অনেক কিছু করতেছো, আমি তুমি পারবা ইনশাল্লাহ তুমি যাও। তো আম্মুকে বলে আমি এখানে আসছি। ইভেন আমি আসার মানে আমি জানি না যে বসতে পারবো, ভাই বলছে যে হ্যাঁ আসো।
তোমার মা কি জেগে আছেন এখন?
জেগে আছে,
সে কি আমাদের অনুষ্ঠান শুনছেন এখন?
হ্যাঁ আম্মু, আম্মুকে বলছি, আম্মু তো এখন গ্রামে বরিশাল।
ওহো আচ্ছা আচ্ছা,
ওখানে নেট পাবে কিনা জানি। তারপর আম্মুকে বলছি আম্মু যদি গুরুজি ফোন দেয় তাহলে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তারপরে গুরু আমি ওখান থেকে স্কুলে পড়াশোনা করি, তারপরে ওখান থেকে পড়াশোনা করতে করতে যখন আমি ক্লাস 7-8 যখন উঠি তখন স্কুলে পড়াশোনা করতে ভালো লাগছে না, কি করব, আবার মাদ্রাসা গেলাম। মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় আবার আমাদের হুজুরের নাম হচ্ছে বজলু হুজুর, সে অনেক সুন্দর, আমার অনেকে ভালোবাসে এবং সে আমাকে মাদ্রাসায় খুব লাইক করে, মাদ্রাসার সব স্টুডেন্টের সে আমাকে বেশি লাইক করে। তো যাই হোক, এক পর্যায়ে আমি ওখানে পড়াশোনা করি, এক পর্যায়ে আমি ঢাকাতে আসি পলাইয়া, মানে চুপি করে ঢাকাতে আসি। তো ঢাকাতে আসি পর খুব ইচ্ছা FDC-তে যাব, ফিল্মে কাজ করার খুব ইচ্ছা, গান বাজনা করবো, আমাকে সবাই দেখবে এটা আমার খুব ইচ্ছা। যাই হোক, কোনোভাবে কাজ হচ্ছে না, লেখাপড়া করবো মন বসতেছে না, কি করবো। তারপরে আমার এক মামা আছে, সে হচ্ছে যাত্রাবাড়িতে মাছের ইলিশ মাছের আড়ত আছে।
রানীর সাথে কথা বলো, দু একটি কমেন্টস দেখে আমার চোখ একটু আটকে গেল, দেখে বলি যে অনেকে এরকম চিন্তা করে যে এই এখনই আমি তেলাওয়াত শুনলাম, আজান শুনলাম, আবার নাচ গান না কিভাবে। সো এটা কিন্তু একটা মানুষের জীবনের উপাখ্যান, এটা কিন্তু কোন গল্প নাটক না যে মনের মতো করে আপনি সাজায় নিবেন। ওর ওই ছোট বয়সে কচি বয়সে এটাই মাথায় ঢুকেছিল, কিন্তু এখানে তো আমার আপনার কন্ট্রোল নাই বা হাত নাই। হ্যাঁ ওরকম ভাবে সে মাদ্রাসায় শিক্ষা নিয়ে বড় হয়েছে, কোরআন তেলাওয়াত আল্লাহর নামাজ এগুলোর ভেতর দিয়ে বড় হয়েছে, হঠাৎ করে তার মাথার মধ্যে এই ধরনের চিন্তা এসেছে যে ঠিক আছে এগুলো তো আমি পাচ্ছি, আমি গান বা নাচ এগুলোর মাধ্যমে আরো যদি বড় পরিসরে ক্যামেরার সামনে কাজগুলো করতে পারি তাহলে মনে আরো বড় পরিসরে আমি নিজেকে পরিচিত করতে পারবো। সো এটা ঠিক না বেঠিক সেই আলোচনার প্রসঙ্গটা পরে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মানুষটা এই কাজগুলো করেছে, তার ছোট মনে তখন ওই জিনিসগুলো এইভাবে ঘটেছে, এটাই হচ্ছে বাস্তবতা। এটার কারণেই তো ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠান, যেখানে কোন রকমের রং চং মাখিয়ে কোনো কিছু প্রেজেন্ট করা হবে না, যা ঘটেছে সেই সেটাই বলবে। তো এটাই হচ্ছে রিয়েলিটি। সো ওই ধরনের কমেন্টস আমাদের মনে হয় এখনই যাওয়ার সময় হয়নি, বা এই ধরনের কমেন্টস করা এখনই যৌক্তিক হবে না। আমি কি ঠিক বলছি এমা?
কিন্তু অনেক বেশি কমেন্ট যেটা হচ্ছে যে আজানটা এত সুন্দর হয়েছে সবাই আবার শুনতে চাচ্ছে,
তাই নাকি? আবার ভুল করে আবার এখন যদিও বুঝবে যে এখন তো অবশ্যই
ঠিক, মানে আগে রেডিওতে শুনে যখন
অনেক আগে, কিন্তু এই আগেটা না, আরো অনেক আগে, ৮-১০ বছর আগে, আমি সেটার কথা বলছি।
আমাদের হাফিজ হুজুরে বিল্লাল হুজুর আর কি, সে সবসময় পড়তো, বলতো রনি আছে তো রনিকে দিয়ে করো, রনি ভালো করবে। আমাকে
সবাই কি এটাই শুনতে চাচ্ছে?
হ্যাঁ আজানটা বেশি শুনতে চাচ্ছে, আর বাকিগুলো তো অনেক বেশি সুন্দর হয়েছে
সবাই যখন শুনতে চাচ্ছে। দশ যেখানে,
কিন্তু আমি তার আগে একটা কথা বলতেছি যে বন্ধুরা যারা আছেন, ভরো ভাইয়ারা যারা আছেন, সবাইকে একটা অনুরোধ করব, আমার ভালোবাসার এই হট সিটে বসতে পারছি অনেক কষ্ট করে, কিন্তু কেউ এমন কোন কমেন্টস করবেন না ভাই, কারণ এটা একটা একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা অনেক একটা বড় জায়গা, এখান থেকে সারা পৃথিবীর মানুষ শুনছে, সারা বাংলাদেশের মানুষ শুনছে, সবাই অনেকে কান পেতে শুনতেছেন। যদি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি এখন অনেক অসহায়, ভালোবাসার প্রেক্ষাপট থেকে আমি অনেক অসহায় আছি। আমাকে সেই অসহার জায়গা থেকে আমাদের ভালোবাসার জায়গাটাকে আপনাদের হৃদয়ে আমাকে একটু ঠাই দিবেন।
এক্স্যাক্টলি, তাহলে আমি বরং আমরা চলে যাই আমাদের রনির ভালোবাসার ওই গল্প শুনতে, কারণ আজানের ডেমনস্ট্রেশন অলরেডি রনি দিয়েছে, যদি সময় থাকে তখন হয়তো শোনা হবে। আমরা চলে যাই স্ট্রেট ওয়েতে রনি যে ভালোবাসার কথা বলতে এসেছে সেটি শুনতে। রনি, আমি একটু জাম্প করে সরাসরি চলে যাচ্ছি, যেহেতু আমরা অলরেডি তোমার এক ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা বলতে গিয়ে। সময় একেবারেই নাই, মানে আমাদের হাতে আছে সময় আর প্রায় খুব বেশি হলে টেনে টুনে 35 মিনিটের মতো বা 40 মিনিট। তো সরাসরি তোমার ভালোবাসার প্রসঙ্গে চলে যায়, যে ভালোবাসার কথা তুমি বলতে এসেছ।
আচ্ছা, তো যাই হোক, আমি ঢাকাতে আসলাম, ফিল্মে কাজ করলাম, সবকিছুই ফাইনাল হলো। তো এক পর্যায়ে কি গুরু, আমি ক্যামেরাম্যান হয়েছি আর কি, আমি একটা ক্যামেরাম্যানের কাজ করি। তো আমি ওই আমার যে ভালোবাসার মানুষটার সাথে যেভাবে পরিচয় হয়েছে ওইভাবে আমি ওই কথাটাগুলো বলতে সেভাবে। তো একটা শুটিং এর ডেট পরে তো আমি ক্যামেরা ট্যামেরা নিয়ে সবকিছু রেডি করলাম। তো আমার যে ভাই আমাকে নিয়েছে ক্যামেরাম্যান হিসেবে, তো সে বললো কি রানি আমরা মোবাইলে শুটিং করবো। আমি বুঝি ভাই ওকে ফাইন আমি কাজ করবো, তো আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করে যায় আর কি। তো আমি সবকিছু রেডি করলাম, জিবাম টিবাম যা লাগবে জিমে জিমে সব আমি রেডি করে সব ফাইনাল করে রাখলাম। এরপর আর দুই দিন পরে বলে কি রানি আমরা মোবাইলে করবো না, আসলে প্রডিউসারটা ওরকম বড় বাজেট নাই তার, তাহলে কোথায় করবেন, আমরা বিক্রমপুর শ্রীনগরে করবো। আমি কি আচ্ছা ওকে, তাহলে তো আমার যাওয়ার কোন ইচ্ছা ছিল না গুরু, যে ওদিকে কাজ করবো আমরা গ্রামে ডিস্টার্ব করবে পাবলিক, মানে ধারা আমার আবার একটু বদ মেজাজি, মানে পাবলিক যখন ঢুকে যায় না মানে খুব খারাপ লাগে যে ডিস্টার্ব করছে, আবার বারবার এই শটটা নেবো, আবার এই আবার এনজি হবে আবার শট নেবো, মানে খারাপ লাগে। তখন আমি চিন্তা করি না ওদিকে আমি কাজ করবো না, আরেকজন ক্যামেরাম্যানকে নিয়ে নেন। তো আমার যে ভাই যে ফ্লাইট ডিরেক্টর তার নামটা বলবো না, তো সে আমাকে বলল যে নারুনি ভালো হবে চলো ওখানে গার্ড আছে আর কি, ভালো সমস্যা নেই। তো আমি গেছি আমার সহকারী আমার যে ছোট ভাইটা, ও আমাকে অনেক অনেক লাইক করে, কারণ আমাকে সবসময় ও আমার আমার ভাই মানে আমার সহযোগী মানে আমার 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 ছেলে, ওকে ওইরকম চোখে দেখো, আমি আব্বা বলে বাবা বলে ডাক দিই, বাবা তুমি দেখে আসো এই কাজটা এই ফোকাসটা এভাবে করো, এই লেন্সটা লাগাও, এই 50 লাগাও, এরকম বলি ওকে আর কি। তো যাই হোক, ওখানে আমরা বিক্রমপুরে শুটিং এ যাই, ভালো ওখানে কাজ টাজ করতেছি। ওখানে প্রথম যেদিন যাই আর কি বিকালে সন্ধ্যা হয়, তখন ওখানে ওই বাড়িতে গেছে, মানে ওরকম থাকার কোন জায়গা ছিল, বলছিল থাকার খুব সুন্দর জায়গা স্পেস আছে। তো যেখানে থাকতে দিয়েছিল আমি বলছি ভাইয়া আমাকে যদি এখানে রাখতে দেন আমি তেমনি অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, পরে আমাকে ওখানে দেন। তো আমার এই যে মানুষটাকে আমি এত ভালোবাসি এবং সেই ভালোবাসাটা তার কাছ থেকে আমি শিখছি গুরু। আমি অডিয়েন্স বিশ্বাস করবে কিনা গুরু আমি জানি না, আমি মাদ্রাসা থেকে আলেম পাশ করেছি, ইভেন আমার ভিতরে একটা সততা আছে। এই জায়গাটা জানে ফিল্ম অনেক খারাপ, কিন্তু এটা হচ্ছে একটা রিজিক আমার, এখান থেকে আমি ইনকাম করে আমি আমার বাবা মাকে দেই অথবা আমি খাই, আমি একটা নিজের জায়গাটা দাঁড়ানোর জন্য এই জায়গাটা আমি কাজ করি, সেটা হচ্ছে আমার রিজিকের জায়গাটা আমি কাজ করি। তো যাই হোক গুরু, আমি তখন ওদের বাড়িতে থাকি, আমার ভালোবাসার মানুষের বাড়িতে থাকি, থাকতে দেয়, আমি যে খাটে ঘুমাই ওই খাটেই ওই আমার ভালোবাসার মানুষটা ঘুমাতো। আমি অদ্ভুত হয়ে গেছি, যখন রাত হয়ে গেছে ঘুমাতে গেলাম, তখন ও আমাকে ও আমার দিকে দুইবার লুক দিছিল, তখন তখন বিছনার নিচে ওই কি তিতুলের ওই কি বলে চাটনি হেবার ওই যে সিপটিকে টাকা কয়েন ছিল, এই কয়েনগুলো ছিল, আমি ডাক দিয়ে তখন আমি ওই ওই মেয়ের আম্মুখে আমি দিয়াতে যে আন্টি এটা নেন এই টাকাগুলো পাওয়া গেছে আপনি নেন, এটা কিন্তু ছিল আমি বুঝছি বিছনে নিচে পাইছি, ইভেন অনেক লোকজন ছিল। তো তো আপনার ওই কি বলো ওটাকে ওই তোষক আর কি সরাই ফেলছে, তখন জায়গা দিচ্ছে বালিশ নিয়ে সেগুলো পাইছে আমি দিয়ে দিছে। তখন ওই মেয়েটা আমার দিকে না দুবার লোক দিছে, যাই ওর নামটা আমি এখন বলবো না। পরে আমি চিন্তা করলাম যে এখানে শুটিং করতেছি, আর আমার অনেক আগে থেকে না গুরু মানে স্বপ্ন, যদি কাউকে যদি কখনো মন থেকে ভালোবাসি তাহলে আমি এই ঢাকার কোন আশেপাশে যদি হয় গরিবের মেয়ে হোক মানে সে আমাকে অনেক ভালোবাসবে, আমি ওকে অনেক ভালোবাসবো, সেটা হচ্ছে হয়তো বা বিক্রমপুর শ্রীনগর যদি এদিকের মেয়ে হয় খুব ভালো হয়, কারণ আমার বড় ভাই বিয়ে করছে মামাতে। তো আমি দেখছি এই যে আমার ছোট বোনের মানে মামাতো বোনের বিয়ে সেখানে দাওয়াত করছে যাওয়ার জন্য, তো আমি ওদেরকে খুব লাইক করি, মানে এদেশের মানুষগুলোকে খুব ভালোবাসি, বিক্রমপুর শ্রীনগর খুব ভালোবাসি। তা যাই হোক, আল্লাহ কপালে লিখেছে বিদায়, ওর সাথে আমার ভালোবাসাটা হয়েছে। ও তখন আমার দিকে তাকাই থাকতো, আমি তাকাইতাম, আমি যখন তাকাইতাম ও তাকাইতো না, আবার ও যখন আমার দিকে তাকাইতো তখন আমি আবার তাকাইতে পারতাম না, মানে আমি কাজে ব্যস্ত থাকতাম। এক পর্যায়ে ক্যামেরা অটোমেটিকলি পেন হয়ে ঘুরে গেছে, কিন্তু আমি ওর দিকে তাকিয়েছিলাম, বাট আমি ক্যামেরা ঘুরতেছি, ডিরেক্টর বলতেছে রনি তুমি কোথায় তাকিয়ে রয়েছো, আমি বলতেছি কেন ক্যামেরা, ও আচ্ছা ক্যামেরা ঘুরে গেছে সরি, পরে আবার পেন করে আনছে, আবার ওই শটটা আবার নিতে হয়েছে, কারণ আমি তাকিয়েছি আমার ভালোবাসার মানুষটার দিকে। ও তখন খেলতে ছিল, মোটর সাইকেল চালাতে পারে, খুব মজা করতে পারে, তো আমি বলছি এরকম যদি একটা মেয়ে পাই তো দেখি, তো আমি ওকে অফার করিনি আরকি। তোমার ওই ক্যামেরার সাথে যে আমার সহকারী ছিল, চিপ যে ছিল আমার ছেলেটা, তো ও আমাকে অনেক ভালোবাসাও বলতেছে, ভাইয়া ঠিক আছে তাহলে দেখি, আমি বলছি ওকে পছন্দ করি বাট ভালোবাসতে পারবো কিনা জানি না। তো ওকে বললো ঠিক আছে, বলার পরে বলছে কি সে তো আমার দিকে কখনো তাকায় না এভাবে দৃষ্টিকোণ থেকে তাকায় না, তা আমি কইছি সে কথা বলছে, হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। এক পর্যায়ে আমার পকেট থেকে ভিজিটিং কার্ডটা ও নিয়ে দেয় আর কি, দেওয়ার পরে ও কার্ডটা মানে বাঁধতেছিল, তখন এই কার্ডটা দেখছি আমি, দেখার পরে আমি আমার ওই ছেলেটাকে বললাম যে বাবা ও তো কার্ডটা ভেঙে ফেলছে, কই না ভাঙে নাই ও রাখছিল কি, আমি কই না ভেঙে ফেলছে, আমার খুব কষ্ট লাগছে এটা, কারণ ও যদি আমাকে, তুমি বলছো যে না ভাই আপনাকে ও পছন্দ করে, তো যদি আমাকে পছন্দই করে তোমার কার্ডটা কেন ভাঙবে ভিজিটিং কার্ডটা। তো যাই হোক, এই প্রশ্ন হৃদয় জাগলো, জাগার পরে আমি ওই চিন্তাটা আর করলাম না, যাক দেখি কি হয়। পরের দিন চলে গেল, রাত্রে আমরা শুটিং করতেছি, হোল নাইট অনেক পোকা আমাকে ওর মধ্যে কাজ করা যাচ্ছে না, আমার চোখে পোকা গেছে, ও দেখছি আমার দিকে তাকিয়ে রয়েছে, বলো তো তাকিয়ে রয়েছে, আমি তাকিয়ে রয়েছে, তখন আমি দুষ্টাম করতেছি, এর ভিতরে ওকে যে আমি পছন্দ করছি এটা বুঝতে পারছে, কিন্তু ও এর মধ্যে আমাকে একটা কথা বলছে যে আপনি অনেক ভালো, খুব ভালো একজন মানুষ, আপনার ভিতরে ওরকম কোনো কিছু দেখতেছেন, আপনি খুব ফান করেন, মজা করেন, খুব কমেডি স্টাইলি করেন, সবাই আপনার দিকে তাকিয়ে থাকে, হাসাহাসি করে। আমি ছোটকাল থেকে এরকম আব্বা আম্মা আমাকে কখনো কষ্ট দেয় না, আমি কষ্ট বুঝিও না, কারণ আর প্রেম ভালোবাসা কখনো হৃদয়ের ভিতরে জাগে নাই, কারণ বাবা মা আমার এত ফ্রি, এত এত চমৎকার আমার ফ্যামিলিটা, মানে আব্বু আম্মু ভাই ব্রাদার সবাই ফ্রি আমরা, মানে আছেন একটা কথা, একটা মানে একটা দুষ্টমি করে কথা বললে পিছিয়ে লুকিয়ে বলতে হয়, এটা না, বড় ভাইয়া যদি দুষ্টমি করে ভাবির সাথে একটা ফান করলো আমাদের সামনে বলে ফেল, আব্বু বা চিলে ছিল কি রে তোর ছোট ভাই দেখান তুই মনে করতে, কয়েক সমস্যা কি আমরা বন্ধু বান্ধব এরকম বলে ভাইয়া এরা সবাই এরকম আমরা ফ্রি। যাই হোক, পরে আমি যখন সবাই আমাকে এরকম করতেছে, ও যখন আমার দিকে তাকাইতেছে, আমি তখন বললাম যে মানে চোখ ইশারা করলাম, ও তখন এরকম আমার মাথা ই দিল, আমি বুঝতে পারছি যে না কিছু একটা হবে। তখন আমি ওর ঘরে, ওদের বাড়ি ঘরের দরজা ভিতরে ঢুকে যায়, ও আমার জন্য নারকেলের লাড়ু আর কি অনেকগুলো লাড়ু হাতে নিয়ে রাখছে, তো আমাকে খাওয়াবে, আমি সময় পাচ্ছি না, যে আমি জানতেছি না ওর হাতে লাড়ু কিনা, তো অনেকক্ষণ ধরে ও বসে আছে আর লাড়ুগুলো না হাতের ঘামে ভিজে গেছে, মানে পানাপিনি হয়ে গেছে আর কি। যাই হোক, পরে আমি কাজ করতেছি, ও কি করছে, আমি হা করছে, আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে তিনটা চারটা দিয়ে দিয়েছে ছোট ছোট গুলো আর কি। তার কাছে খুব ভালো লাগলো মিষ্টি, মানে ওদের গাছের নারকেলের লাড়ু খুব ভালো লাগলো,
নারকেল মিষ্টি সে কারণে নাকি ঘামে আরো মিষ্টি হয়ে গেছে,
আসলে খুব ভালো লাগলো আর কি। তখন এগুলো খাইলাম, ও আমার ও হাসতেছে আর কি, আমি বললাম যে হয়তো বা প্রেম হলো আর কি, এরকম একটা কিছু। তো এর পর্যায়ে গুরু, তো আমি ওকে ডাক দিছি, ও পিছনে গেছে, ওদের পাকের রুমের পিছনে গেছে আর কি। যাওয়ার পর আমি বলছি কি তোমাকে, আমি আসলে একটা আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, আমি কখনো কাউকে এরকম ভালোবাসি নাই মন থেকে, আমার প্রথম হিসেবে তোমাকে ভালো লাগছে আমার দুটি চোখে, এখন তুমি এরকম বাসবে। এর মধ্যে আমি একটা গান গাইতাম, একটা গান করতাম সবসময়, সে গানগুলো আমি নিয়ে আসছি, আপুর কাছে আছে আর কি। যাই হোক, তো একটা গান গাইতাম সবসময় আমি, বুকের পিঞ্জরে রেখেছি তোমারে ভুলে যেও না আমায়, এই গানটা আমি মানে কবিতা স্টাইলে করে গাইতাম, বলতে এই গানটাকে গেল আবার বেরোতো, বের হয়ে দেখতাম আমি। তো আর কি যাই হোক, কই ভাই আপনি না খুব সুন্দর ভালো গান গান, তো পারি আর কি মোটামুটি। তখন ওদের পাখির রুমের পিছনে একটা কি বল ওটাকে যাও বোন না আর কি, আম গাছের ডালটল অনেক অন্ধকার, তো এদিকে শুটিং চলতেছে, রাতের লাইট জ্বলতেছে, গানের একটা দৃশ্য পাঠ করব। তো আমি যখন ওখানে যাই, ঝাড়খণ্ড এস্টেট, বলি যে দেখো তুমি আমার দিকে তাকিয়ে থাকো ঠিক আছে, আমি তোমার দিকে তাকাই ঠিক আছে, কিন্তু কি কারণে এটা আমি আসলে বুঝতে পারতেছি না, তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি বুঝি যে তোটুকু আমি সেটা বলবো, বললে যদি রাগ মানে রাগ করেন তাহলে আমি বলবো না, মানে রাগ মানে আপনি করে বলতেছিলাম তখন, কেন বলেন আমি আপনাকে অনেক পছন্দ করি, ভালো লাগে, আপনি কি বলেন, কেটা কি বলেন আপনি আমাকে। হ্যাঁ, এর মধ্যে আর একটা ছেলে আমাদের ইউনিটের লোক ঢুকে গেছে, চিন্তা করছে যদি জানাজানি হয়ে যাও প্রবলেম হতে পারে, তো যাই হোক আমি বের হয়ে যাই, ও অনেকক্ষণ পরে বের হয়ে চলে আসে। এই এখন আস্তে আস্তে ওখানে তিন চার দিন কাজ করি আর কি গুরু। তখন আমি যেদিনকার আমরা চলে আসবো, ইউনিট বিদায় হয়ে যাবে, ও আমার সাথে সাহাদেবে ও গুরু অনেক কান্না করতেছে, তুমি চলে যাবা, এই তুমি হলো এখান থেকে যে ভালোবাসে, বোঝা যায় যে আমাকে অনেক ভালোবাসে। তখন ও আমাকে বিদায় দিচ্ছে আর চোখের পানি পড়তেছে, আমি বুঝতেছি সরি গুরু। এর মধ্যে মাঝে আর কি ওদের বাবার একটা বাইক আছে ছোট, এটাকে অল্টনের বাইক আর কি, অল্টনের বাইকটা আমি না চালাইতে গেছি, আমি চালাইতে গেছি মোটামুটি পারি চালাইতে, আমার একটা ছিল ফেজার গাড়ি ছিল, আমি ছোট বাবা আমি অ্যাক্সিডেন্ট করার পর আব্বা এটা আমাকে দেয় না আর কি, আর ওটা চালাইও না, তো আব্বা গাড়ি চালাই দেয় না, তো ওই ওই গাড়িটা চালাইছি, চালানোর পর কত দূর গেছে পর স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমি আর পারি না। তো আমার যে আমার শুভাকাঙ্ক্ষা যে আমার সবসময় পাশে থাকে, যে আমার আমি যাকে খুব ভালোবাসি যে ছেলেটা, তো ও ভাইয়া আপনি পারবেন না, আপনি আমার কাছে দেন, আচ্ছা ঠিক আছে চালাইছে। এর ভিতরে ও ওই আমার যে আমার সহকারী ও ওই মেয়েটাকে নিয়ে আসছে ওর পাশে, নিয়ে আসার পরে যখন আমরা চলে যাব সন্ধ্যা সন্ধ্যা হয়েছে গাড়িও চলে আসছে, তখন আমাকে বলে আই লাভ ইউ। আমি কই এটা কি তোমার মনের কথা যে তুমি আই লাভ ইউ বলছো? সত্যি করে আমি তোমাকে একটা কথা বলি, আমি কখনো কাউকে লাভ করি নাই, যদি ভালো যদি মনের হৃদয় থেকে যে তুমি আমাকে তুমি ভালোবাসো তাহলে ভাইসো, নাহলে ভাইসো না। আমি কান্না করি অনেকক্ষণ গুরু, তারপরে ও বলছে তুমি কান্না করো না প্লিজ, তুমি কান্না করো না, আমি জীবনে তোমাকে কখনো কষ্ট দেবো না। তখন আমাকে আমার গালে একটা পাপ্পা দেয়, তখন আমি আরো ভালো লাগছে যে না ও আমাকে অনেক ভালোবাসে গুরু। এখন আমার সাথে কিভাবে যোগাযোগ করবো? আমার হাতে তখন তিনটা মোবাইল, আমার একটা ছিল স্যামসাং গ্যালাক্সি নোট A5 যেটা ওইটা ছিল, আর ছিল দুইটা স্যামফোনি। তো আমার যে ছেলেটা ছিল ওরে বলতেছি কে আমি তো ওর সাথে কিভাবে আমি যোগাযোগ করবো, কথা বলবো কিভাবে, তো এটা কিভাবে সম্ভব? ওর কাছে তো মোবাইল নাই, যে মোবাইলটা ছিল আম্মুর, তো ফোন তুলতে আমি পাবো না। আমি কি করছি, এর মধ্যে রাগেও ফোনটা না আমার সাথে কথা ভালোভাবে বলতে পারে না, দেখি মনটা খারাপ, ফোন দিতে পারি নাই এর জন্য মনটা খারাপ লাগতেছে। তো ওই যে নাম্বারটা আমি মিস করেছি ব্যাক করছি, আমি দেখো আমি মরে যাবো, আমি এখন যে অবস্থা, আমি তুমি দেখো দুই তিন দিন আমি কখনো প্রেম করি নাই, তোমাকে দেখার পর থেকে আমি, তুমি যখন আমাকে পাপ্পা দিচ্ছ এবং তুমি যখন আমাকে ওই কি বলে জাম্বুরা মাইখা আমাকে খাওয়াইছিল আর কি, তুই খাওয়াইছো এগুলো আমি বলতে পারতেছি না, তো তুমি যদি আমাকে ভুলে যাস না আমি কিন্তু আসলে বাঁচবো না, আমি কিন্তু মরে যাবো গুরু। তিন চার দিনের ভিতরে আমি এত ইমোশনাল হয়ে গেছি ওর প্রতি, আর আমার আমার একটু ইমোশনালও বেশি যাই গুরু। তারপরে আমি চলে আসি, অনেক কান্না করি, এই যে আমার ছেলেটা সহকারে ও আমার জোড়াইদের কান্না করছে, বাবা তুমি কান্দো না, ও তুমি ওকে কষ্ট দিও না। আমি বলছি দেখো আমি জীবনে ওকে কষ্ট দেব না, আমি জীবনে কাউকে ভালোবাসি না। হ্যাঁ আমি বাসি, সবাইকেই বাসি, বন্ধু হিসাবে আমি সবাইকে অনেক ভালোবাসি, কারণ আমি ভালোবাসার কাঙ্গাল, মা আমাকে অনেক ভালোবাসে, মাকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমাকে যে লাইফ পার্টনার হিসেবে একজনকে ওই বন্ধু হিসেবে একটা শেয়ার করবো ভালোবাসবো, ওই রকম তো মানুষ আমার নাই, কাউকে বাসি নেই। যাই হোক এক পর্যায়ে ও আমি ছেড়ে ঢাকা চলে আসি, কথা হয় গাড়িতে গুরু, আমি 1000 টাকা লোড দিছি আমার ফোনে, তো মাঝে একবার 2000 টাকা ছিল, অল্প টাকা ছিল কেটে গেছে, আমি কেটে গেল টাকা ছিল কেটে গেছে, পর আমি 1000 টাকা লোড দিছি বাংলা লিঙ্কে, অন্য আমার বাংলা লিঙ্ক ছিল, দিয়ে কথা বলতেছি বলতেছে গুরু আমি বাসায় ঢুকতেছি খুব ক্লান্ত, মানে শুটিং করছি এবং জানি করতে খুব ক্লান্ত, আমি ফোন কাটতেছি না, টয়লেটে যাচ্ছি ফ্রেশ হচ্ছি, আমি ফোন কানে ফোন কাটতেছি না, করতে করতে গুরু সকাল 8টা বেজে যায়, কথা শেষ হচ্ছে না,
মানে টানা কতক্ষণ চলতেছে,
মানে একদম ওই গাড়ি থেকে ওদের ওই মানে ওদের কুচ্ছে আমার একটা ব্রিজ আছে বিক্রমপুরে, ওখান থেকে কথা বলা শুরু স্টার্টিংটা, চোদের এলাকার সাইডে আসি তারপরে কথা বলি, ওখান থেকে আসতেছি বাসায় ঢুকছি, বলছি লাইনে থাকো আমি ফ্রেশ হয়ে আসি, লাইনে আছে, তারপরে রাত মুখ দিয়েছি ঠিক মতন খাওয়াও করি না গোসলও করিনি, ওভাবে কথা চলতেছে একেবারে সারা রাত, সারা রাত কথা বলছি, পরে কথা বলতে বলতে সাতটা 8টা বেজে যায় এরকম, আমি তখন চিন্তা করে চোখে ঘুমাই গেছি, আবার বলে হ্যালো হ্যালো হ্যালো, আমি বলছি ও হ্যাঁ বলো কথা বলো, বলতেছে গুরু বলতে বলতে, আর আমি এবার কি প্রচন্ড গান শোনাতাম, মানে ছন্দ দিয়ে খুব সুন্দর করে গান শোনাতাম, ও শুনত খুব পছন্দ করত, যেটা অনেক ভালো
পছন্দের গান কোনটা সবচেয়ে,
এখন তো আমার মুভি আমি একটা মুভি বানাচ্ছি ওই মুভিটার এই গান আমার সবচেয়ে প্রিয়,
ও পছন্দ করতো সবচেয়ে, তোমার কণ্ঠে কোন গানটি?
আমার এই গানটাই সবচেয়ে বেশি পছন্দ করে, যেটা ওকে নিয়েই, ওকে নিয়ে গাওয়া, ওকে নিয়ে চেতনা, ওকে নিয়ে সব, তো ওকে তখনই বলছিলাম যে তুমি যদি আমাকে কখনোই ছেড়ে যাও কখনো যদি ভুলে যেতে চাও তখন এই গানটা আমি এই গানটা হিট করবে আজ করুক আর কাল করুক।
কি গান?
গানটা হলো যে কারণে চোখে জ্বর জল জোরে যায় অবিরল।
কার লেখা
এটা? আমার সম্পূর্ণ কম্পোজিশন আমার আমার একটা ছোট ভাই আছে রিমন, ও আর আমি দুজনে মিলে গানটা।
তোমাদের লেখা এবং তোমাদেরই কম্পোজিশন?
আমাদের কম্পোজিশন, আমরা মিউজিক করছি, আমাদের সুর সব আমার আমার ছোট ভাইটা রিমন ওর সঙ্গে।
একটু শুনি,
আমি কি সুর দিয়ে শোনাবো? যে কারণে চোখে জল জোরে যায় অবিরল, কেউ তা খোঁজে না হৃদয়ের যে ব্যথা, জমানো সে কথা আজ কেউ শোনে না বোঝে না বোঝে না, সে মন বোঝে না বোঝে না বোঝে না, সে মন বোঝে না, এরকম আর কি গানটা। গানটা আছে, আমি আপুর কাছে দিচ্ছি, আপু বলছে হবে। তো যাই গুরু, ওকে গানটা শোনাতাম তো সবসময় ও ই করতো, তো আমি বললাম যে তোমার জন্য গান এই সিনেমা বানাচ্ছি, তোমার আমি আমার এটাই স্বপ্ন যে আমি তোমার যদি ভালোবাসি ভালোবাসার প্রেক্ষাপট থেকে আমি সিনেমাটা বানাবো আমাদের ভালোবাসার নিয়ে। তো যাই হোক, ও খুব হ্যাপি, খুব ভালোবাসে আমাকে এখন অনেক। তো যাই গুরু, মাঝে খুব কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এর ভিতরে ও একদিন বলতেছে কি তোমার সাথে আমি দেখা করবো, তো ওকে ওখান থেকে চলে আসে। দুদিন পরে আমি ওই শ্রীনগরে যাই, ওদের ওই শ্রীনগর কলেজের পিছনে একটা বড় পার্ক আছে, ওই পার্কে যাই। তো ওখানে বসে ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, দেখো তুমি আমাকে ভুলে যাবে না। তো আমি বলছি না তোমাকে কখনো আমি বলবো না, আমি কেন তোমাকে ভুলে যাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। পরে ও বলতেছে যে ঠিক আছে, তো ও খালি কান্না করে যে তুমি কান্না করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, কান্না করো না। ঠিক আছে, যাই হোক, আমি যখন আমরা এরকম প্রতিদিন যাইতাম গুরু, আমি ঢাকা থেকে শ্রীনগর প্রতিদিন সকালে যাইতাম, ও কলেজে যাইতাম, ওখান থেকে কলেজ মানে সরকারি কলেজ, তো যে যখন বের হয়ে যায়, তো যখন বের হয়ে যাইত তখন আমি আর কি ওকে নিয়ে ওই পার্কে যাইতাম, কথা বলতাম প্রতিদিন, এরকম অনেক দিন গেছি
মানে কি প্রতিদিন?
হ্যাঁ প্রতিদিন ঢাকা থেকে শ্রীনগর যাইতাম আর কি, যাইতাম আবার বাসা ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় মাগরিব রাজানে সারা রাজান দিয়ে।
কতদিন হয়েছে এরকম টানা?
এরকম প্রায় 15-20 দিন।
আচ্ছা,
এরকম যাইতাম। তো আমি দেখলাম যে না, ও যাইতাম, ওর ভালো লাগতো যে দেখতো আমার খুবই করতো, এরকম প্রতিদিন যাইতাম। তো যাই হোক, এক পর্যায়ে বলল কি ঠিক আছে তাহলে আমি ঢাকা আসতেছি আর কি। যাই হোক, ঢাকা আসছে আমাকে দেখতে, ও আমার জন্য ইনি আসছিল বাড়িতে করে নুডলস নারকেল দিয়ে সুন্দর করে পাক টাক করে ওটি নিয়ে আসছিল। তো আমি ওগুলা খাইলাম, তারপরে আমি সব খেতে পারি, ফ্রিজে বার রেখে দিয়েছি যে খুব টেস্ট লাগছে। বলছি যে তুমি এগুলো আনলা কেন? বলছিল তুমি একদিন বললা যে এগুলো খাইতে, তুমি বাসায় নুডলস খাচ্ছিলাম, তুমি বলছিল যে আমার খুব খাইতে ইচ্ছা করে, এই কারণে আমি পলে দেখা করতে সেই জন্য বাড়িতে বেড়ে নিয়ে আসছি। তো আমার মা জিজ্ঞেছিল এটি কোথায়, বলছে আমি টিফিন খাবার বুঝে নিয়ে যাচ্ছি আর কলেজে যেন সকালবেলা ঢাকায় চলে আসছে, 6:30-7 দিকে চলে আসছে। আমি সকালবেলা আবার বাসায় গেট খুলে না, বাড়ি এলার বলে আমি গেট খুলে আমি পরে রিসিভ করি গুলিস্তান থেকে নিয়ে আসে রিক্সায় বাসাতে। যাই করুন, থাকতে মানে বিকাল পর্যন্ত ছিল, থাকার পরে ও মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে যে দেখো আমি কি করব, আমি নিজেও জানি না কি হবে না হবে, মানে এরকম ধরনের বিভিন্ন মানে কথা বলতেছিল। এক পর্যায়ে যাই হোক, আমি ওকে বলতেছি যে তুমি ইমোশনাল হয়ে না, আমার বাবা মা কোনোদিন তোমাকে ফালাবে না, আমার আব্বা আমাকে অনেক ভালোবাসে, সে ভালোবাসার মানুষটাকে যদি আমি এরকম ভাবে বাবাকে বলি তোমাকে কখন ফালাবে না। এরপরে যাই হোক, ও বাড়িতে আবার ওকে পাঠাই দিছে, ও যাবে না, ও বলছে আমি যাবো না আজকে, আমরা বিয়ে শাদী করবো। আমি বলছি না দেখো, এবার বিয়ে শাদী করা ঠিক না, আমরা একটা আনুষ্ঠানিক বা বিয়ে করবো। যাই হোক, আমার ওই যে আমার আমার যে ছোট ভাইটা যে আমার শুভাকাঙ্ক্ষা, ও বলতেছে ঠিক আছে ভাই তোকে পাঠাই দেন, ওকে পাঠাই দিচ্ছে গুরু। বাস তো যাচ্ছে, আমি ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি, যাচ্ছে গাড়ি আমি পিছিয়ে দৌড়াচ্ছি, তো বাজের ওই হেল্পাররা দেখতেছে জিজ্ঞাসা কে, বলতেছে আপনার স্বামী নাকি, এত ভালোবাসো আপনাকে, হ্যাঁ অনেক ভালোবাসো আমাকে। তো সাথে সাথে আমাকে একটা ফোন দিল, কান্না করতেছে, এর মধ্যে পিছন থেকে একটা রিক্সা না আমার পিছন থেকে মেরে দিয়েছে আর কি সাইডে, তো পাটা পা কেটে গেছিল একটু আর কি। যাই হোক, এটা আবার আইসা দেখছে পরে, তখন জোরে দাঁড়ো কান্না করেছে, তুমি আমাকে এত ভালোবাসো, আমি দেখো ভালো তো বাসি, ভালো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালো তো তুমি আমাকে বাসো, কিন্তু তোমার এই ভালোবাসাটা আমার কাছে থাকবে কিনা, তুমি রাখতে পারবা কিনা, সেটাই আমার বড় একটা প্রশ্ন। পরে বলতেছে কেন, আমাকে দেখো মাঝে কিন্তু একটা ভাড়া যাচ্ছে কয় কি, আমি তোমার বাড়ি থেকে কিন্তু একটা কোশ্চেন পাইছি, সে কোশ্চেনটা কিন্তু খুব খারাপ। ইভেন আমার, তুমি আমাকে একটা কথা বলছিলা যে আমাকে যদি তোমার পেতে হয় তাহলে এভাবে পেতে হবে, হয়তো বাগায় নিতে হবে অথবা কিছু। আমি চিন্তা করছি তোমার আব্বা আম্মা যদি একটা মাইনে নেয় তাহলে একটা সামাজিক ভাবে যদি হয়, আমারও চিন্তা খুব একটা বড় আনুষ্ঠানিক ভাবে বিয়ে শাদী করবো, ভালো হবে। ওকে ফাইন, যাই হোক, ওকে ওইরকম পাঠাই দিলাম বাড়িতে। বাড়িতে চলে গেল গুরু, যাওয়ার পরে ও বাড়িতে গেল, কলেজ টলেজ গেল, পরীক্ষা দেবে ইন্টারের, পরীক্ষা টরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা দেবে ইন্টারের, তো টেস্ট আর কি, টেস্ট পরীক্ষা দেবে, এখন সবকিছু ফাইনাল করতেছে। এর ভিতরে গুরু ওর যে আমি মোবাইল সেটটা দিয়ে আসছিলাম, তো মোবাইল সেটটা বালিশের নিচে কভারে রাখছে, এর মধ্যে বড় আপু গেছিল বাড়িতে, বড় আপু গেছে বাড়িতে, তোর বালিশের নিচে ওই জাগালো দেখে মোবাইল একটা, তো মোবাইলটা দেবে, মোবাইলের ডিসপ্লেতে আবার আমার পিক দেওয়া, আমার ছবিটা দেওয়া আর কি, দেখে তো অবাক হয়ে, তুই মোবাইল চালাইতেছিস কার মোবাইল, এটা কি, এটা ওর বাপে দেখ, আমার ওই ওর বাপে দেখছে, দেখে তখন এ বলতেছে কি এটা তো রনির মোবাইল, তো ছবি রনির, তো ও মোবাইল এখানে রেখে গেল কেন, এখন এটা নিয়ে মানে মানে খুব মানে ওর উল্লাখ ঝগড়া করতেছে। এর ভিতরে ও কি করছে, ঠিক আছে বাবা এটা মনে হয় ভুলে ফেলাই রাখছে, তো আমি এখানে পাই, আমি বালিশ নিচে রেখে দিয়েছি, এখন চালাইনি, ও মিথ্যা কথা বলছে, বাবার সাথে যাই এটা বাঁচার জন্য। তো আমি এক পর্যায়ে ওরে বললাম কি যে তাহলে তুমি কি করবা, কি করবা তুমি এখন, বলতেছে আমি কি করবো, আমার তো আর কিছু জানা নেই, কারণ তুমি একটা কাজ করো, আমি পরীক্ষা যদি দেই তাহলে এই এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু করবে, তোমার ফোন দেবে, বিভিন্ন ধরনের মানে চাপ টাপ করবে, তো এটা দরকার নেই, আমি একটা কাম করি, আমি পরীক্ষা টিকা দেবো না, আমি তোমার কাছে চলে আসি। আমি কি না দেখো তুমি আমার আম্মার সাথে আবার কথা বলতো, আমি বাড়ির বাবার নাম্বার দিছি, আব্বুর আম্মুর নাম্বার দিছি, কথা বলতো, আমার মাকে আবার মা বলতো, মা আমি কখনো রনিকে কষ্ট দেবো না, তখন মা বলতো, মা যে দেখো ও কিন্তু অনেক আবেগী একটা ছেলে, ও যদি কাউকে ভালোবাসে হয়তো বা মরেও যেতে পারে, কারণ ওনার কিন্তু কষ্ট হয়, কারণ ওকে আমি জানি আমার ছেলে, আমি ঢাকা গেছি, ওরা যদি এক কাপ চা খাওয়ায় তার ওর কাছে যদি পঞ্চাশ টাকা থাকে ও দিয়ে দেয়, মানে এতটা ওই রকম ছেলে, তো আমি চাই না বাবা তুমি ওকে কষ্ট দাও, কষ্ট দিও না কখনো, মানে এরকম ভাবে বলতো আমার ভালোবাসার মানুষটাকে। তো বলছিস না মা আমি কখনো ওর কষ্ট দেবো না, আর আমি কখনো ওর হাত ছেড়ে কোথাও যাবো না, তো মা বলছে ঠিক আছে ওকে ফাইন, তাহলে তুমি যদি ওরকম বাসতে পারো ভালো, আমি মেনে নিতে পারি, তুমি যদি না বাসতে পারো তাহলে মাইনে নেওয়ার মতন আমার যুক্তি এখানে নাই। তো যাক গেল গা, এখন ও যখন আসে গুরু আমার কাছে, যখন চলে আসে, যখন চলে আসলো গুরু, তখন আমি ওকে একটা কথাই বলছি যে তুমি এই যে চলে আসলো আমার কাছে, এখন আমি কি করব, আমি আসছি এখন তোমার কাছে, বাইকে আসবো, আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো। এই বাইকে চলে আসলো গুরু, আমি ওর রিসিভ করলাম, ওই পুলিশ স্থান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসবার ওদিনকার গুরু আমার ওই সিনেমা শুটিং এ যাবো, আমি চলে যাই গুলিস্তানে। তো এর মধ্যে ফোন আসতেছে, অনেক দূর থেকে ফোন টোন আসতেছে যে রনি কাছে সম্ভবত মেয়েটা আছে, তো আমার কাছে যখন এটা বলে তো আমি বলছি ঠিক আছে ওকে, আমার কাছে মেয়েটাই নাই, আপনারা একটা কাজ করেন, দেখেন কোথাও কিনা আছে, কিন্তু ওর নাম্বারটা আমি আমার নাম্বারটা বন্ধ করে দিছি যে তুমি এই নাম্বারটা চালু করো না, ওর নাম্বার বন্ধ করে দিছে। করতে করতে ওরা ডিবি পুলিশ আবি যাবে, নিয়ে আসছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, হয়তো ওর কাছে নিয়ে আসে, ওর মোবাইল পাওয়া গেছে, বিভিন্ন কাহিনী এরকম হ্যারাস করতেছে, এবং যে মাধ্যমে যে ডিরেক্টরটা ছিল তাকে হ্যারাস মানে খুব ই করতেছে, তারাও খুব চাপ দিতেছে, তো এরা পুলিশ টুলিশ ভয় দাঁড়াইতেছে, তো সে আমার এই ধরনের ফোন দিয়ে এই ধরনের কথাগুলো বলে। আমি আচ্ছা ঠিক আছে আপনার কোথায় আছেন, মগবাজার, আমি কি মগবাজার, আমি নাই গা, আমি আছি পল্টনে, পল্টনে আসেন, পল্টনে হেরা গেছে। যাওয়ার পরে দেখছি সবাই গুরু সবাই গেছে, যাওয়ার পর আমার সবাই বললো তোমার কাছে থাকলে তুমি বলো সামাজিক ভাবে বিয়ে হবে এবং খুব ভালোভাবে বিয়ে হবে, ধুমধাম করে আমরা বিয়ে করবো, তুমি বলো। আমি বলছি আমার কাছে নাই, আমি এখন নাসিকার যাই। এর মধ্যে অনেকটা খুব গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, আমার বড় বেল লাগে, একটু সিনকেট হয়, তখন আমি একটু খুব ঝামেলা হয়, তারপর যাই হোক উপরে চলে যাই। তারপরে উপরে গেছে, যাওয়ার পরে তারা সবাই অফিসে বড় ভাই বসছে, ওখানে বসার পরে তারা বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, আমি তো বিতারি সেটা বসে আছি। তখন বলতেছে আমার যে মুভিটার হিরো ও ছিল, ও বলতেছে বন্ধু তুমি এখন দিয়ে দাও, কারণ তুমি শুটিংটা করবো অনেক টাকার বাজেট, অনেক একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, এখান থেকে তোমার উঠতে অনেক কষ্ট হবে, তুমি যদি এখন এইটা নিয়ে ই করো তাহলে তুমি সিনেমাটা শেষ করতে পারবো না। তো আমি এক পর্যায়ে দেখলাম যে আসলে কথা ঠিক, যদি সামাজিক ব্যাপার ওরকম হয় তাহলে প্রবলেম নাই। গুরু এখানে মাঝে একটু কথা ভুলে গেছি, ও যখন আমার কাছে চলে আসছিল গুরু, তখন ও মানে ওকে আমি মানে ওই কোরআন শরীফ, ইভেন তখন বিয়ে ওরকম সময় বিয়ে করার মতন কোনো ই ছিল না, স্ক্রিপ্টটা পাইনি, শুক্রবার ছিল দিনটা। তো যাই হোক পরে আমি ওর ওই কোরআন টোরআন দিয়ে যখন আমার দ্বারা রাতে থাকবে, তো আমি বলছি ঠিক আছে তুমি যদি থাকবে তাহলে আমি এভাবে ই চাচ্ছি না আর কি, তারপরে কোরআন শরীফ করে বিয়ে করছে আর কি। তো যাই গুরু, তারপরে ও চলে গেল, আমি ওর বাবা মা আসলো, সবাই ওখানে বসলো ওই অফিসে। বসার পরে বলতেছে যে মেয়েটা রনির কাছে আছে, দেখেন আপনি জিজ্ঞাসা করেন। তখন বলছে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে আছে। তারা বললো যে রনি তাহলে তুমি মেয়েটা আন, বিয়ে বাবাই হবে। এর মধ্যে ওই মেয়ের বাবা বলছে যে আমরা সামাজিক ভাবে বিয়ে দেব, ইভেন খুব ভালোভাবে অনুষ্ঠানকে বিয়ে দেবো, কিন্তু মেয়েটা দেন, আমি যদি মেয়েটা না নিতে পারি আমার মান সম্মান থাকবে না, হ্যাঁ খুব সমস্যা হবে। এবং সে এলাকার মানে মেম্বার আর কি, রানিং না অনেক আগের মেম্বার। যাই হোক পরে আমি দেই, তখন সে বলছে যে আমি, আমার ভাই বলছে তাকে যে মেয়েটা দেবো, ঠিক আছে আপনি দিতেও পারেন বিয়ে না দিতেও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আর একটা, এখানে একটা কথা আছে যে আপনি বিয়ে রনির কাছে দেন বা না দেন, আপনি নবীজি সাফায়াত করবে না, আপনি চা মন আপনার মন থেকে একটা কথা বলেন যে আপনি কি করবেন। তখন সে বলছে যে আমার মক্কা শরীফের কসম এবং আমার নবীর সাফায়াত নিয়ে যে কসমটা, এটা দিয়ে বললাম আমি রনির সাথে আমি বিয়ে দেব, ইভেন আমি অন্য কোথাও বিয়ে দেবো না। তখন আমি নিশ্চিত হলাম ঠিক আছে তাহলে আনতে যাই। তখন আমি আনতে চাচ্ছি, গুরু ও আসবে না, ও বলতেছে আমি এখান থেকে যাবো না, আমার যদি না আমার তারা লাশ নিয়ে যাও, রনি তুমি আমাকে দিও না, আমি সুইসাইড করবো হালে, এরকম বিভিন্ন ধরনের কথা বলছে। আমাকে দেখো আব্বু মেনে নিছে, সে রাজি হয়েছে, সে আমাদের ভালোবাসা মেনে নিছে, সে আমাদের সামাজিক ভাবে বিয়ে দেবে। তখন বলছে যে ঠিক আছে তাহলে চলো যাবো, এখন চলে যাবো কইতে কইতে বাথরুমে যায়, তখন বাথরুমে যায় সেন্সলেস হয়ে যায়, মানে পড়ে যায় মাথা মাথা, মানে খুব সমস্যা হচ্ছে ওকে নিয়ে কিভাবে যাবো এখন। তো মাথা পানি টান দিয়ে সুস্থ করি, সুস্থ করার পরে ও কান্না করতেছে কান্না করতেছে, রাস্তায় যাচ্ছি ঈশানে যাচ্ছি পল্টনে, তখন প্রচন্ড কান্না করতেছে, সবাই তাকায় রয়েছে রাস্তার ভিতরে, কি হলো কেউ এরকম হলো নাকি। তো আমার এলাকাতে যখন বের হয়ে যাচ্ছে সবাই দেখতেছে কি রে এরকম কান্না করতেছে কেন, আমাকে আবার জিজ্ঞাসা করতেছে। আমি বলছি না কিছু না, আর বন্ধু এমনি যাইতেছে আপনার একটা কাজে যাইতেছে। তো যাই হোক আমি অফিস থেকে ওর আব্বা আম্মার কাছে দিয়ে দিই, আমাকে তারা বলছে রনি তুমি শুটিং এ যাও, আমরা শুটিং এ যাবো তোমার দেখতে, যেভাবে হোক তুমি চালিয়ে যাও তোমার সেই জায়গাটা। গুরু ঠিক আছে আমি দিয়ে দিই ওকে। তখন দিয়ে দেওয়ার পরে আমি ওকে একটা কথা বলি যে দেখো যোগাযোগটা বিচ্ছিন্ন করো না, তাহলে আমি কিন্তু থাকতে পারবো না। তখন ও আমি ও আবার বলছে যে তুমি আব্বুকে বলো আমি তোমার সাথে কথা না বলে কিন্তু আমি থাকতে পারবো না, তাহলে কিন্তু আমি একটা কিছু করে ফেলবো। আমি আবার আব্বুর পাওয়া যাবে বাবা আপনি এইটুকু রিকোয়েস্ট আমার রাখেন যে ওর যোগাযোগটা আমার কাছ থেকে বন্ধ করেন না। তখন বলতেছে যে ঠিক আছে আচ্ছা ওকে যাও। তো যাই হোক গুরু, এর মধ্যে ও চলে গেল এক মাস, এক মাসের মধ্যে ও চলে গেছে। যাওয়ার পরে আমি এদিকে শুটিং এ চলে গেছি, শুটিং এ গেছে, শুটিং এ দিতেছে প্রতিদিন কথা হয় খুব ভালো, হ্যাঁ ফোন টোন দিতেছে কথা হচ্ছে, ইভেন ওর ছোট ভাইয়ের সাথে সবার সাথে সবাই কথা বলে, শুধু ওর আম্মু আমার সাথে ওইরকম কথা বলতো না, আর তার ছোট বোনটা আমাকে মানে মানে খুব ঘৃণা করতো, মানে ঘৃণার পাত্র মতন যে মানে খুব ঘৃণা করে আর কি। যাই হোক আমি ওদের সাথে কথা বলতাম না, আমি সেভাবে বলতাম সেপা আমি তোমাকে ফোন দিছি, ওর আমি ফোন দিছি। দেওয়ার পরে আমি মানে যাই হোক পরে আমার ফোন দিলাম, দেওয়ার পরে আর কি ও বলতেছে ঠিক আছে ওকে তুমি এটা নিয়ে কষ্ট পেও না, আমি দেখতেছি। তো খুব ঝগড়া করলো,
অসুবিধা নাই।
পরে যাই হোক গুরু, ও ওর আম্মুল্লাকে চিল্লা চিল্লি করতেছে, আমি দেখো মা তুমি চিল্লা চিল্লি করো না, মা ছেলেকে বকবে আবার আদর করবে, তুমি ছেলে ছেলে করো না। আমি বলছি আমি কষ্ট পাই না, শুধু একটু কষ্ট পাইছি তোমার ছোট বোনটার বিহেভটা, বলছে যে
ও ঘৃণা করে তোমাকে একদম।
হ্যাঁ ও বলছে কি সে মারা গেছে, আমি বলছি যদি মারা যায় তাহলে তো আমিও মারা গেছি, ওকে একা কে মেরে ফেলো না প্লিজ বোন আমার। পরে ও আর কি গুরু ফোনটা রেখে দেয়, আমি কি করবো আমি তো শুটিং করতেছি। যাই হোক পরে আর কি আমি আর ফোন দিলাম, সেবার আমাকে ওই সে সারাক্ষণ ফোন দেয়, আমি কথা বলি, আমি এবার ফ্রি ফিল আমি এবার ওকে ফোন দিই, কথা হচ্ছে একটা না কথা হচ্ছে কথা বলতেছি। তারপরে যাই কথা বলতে বলতে ও আমি ঢাকাতে শুটিং শেষ, ঢাকাতে আসি, আসার পরে আমার বলতেছে গার্জিয়ান তুমি গার্জিয়ান পাঠাইও, গার্জিয়ান আমার আব্বা আমার বড় ভাই প্রায় আপনার 15-20 দিন পরে যায় মানে সামাজিকভাবে, এরা বলছে ঠিক আছে আসেন। পরে যায় তো ও আমাকে বলছে আমার যাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসার মানুষকে, ও আমাকে বলছে যে তুমি আমাকে কি কি দিলে ই করবা। তখন গুরু আমাকে ই দিছিল যে তুমি আমাকে একটা লেহেঙ্গা দিও, তো আমি লেহেঙ্গাটা ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসি, আমার বড় ভাইকে বলি ইন্ডিয়া থেকে একটা লেহেঙ্গা নিয়ে আসি ওর জন্য, আর ওর জন্য ডায়মন্ডের আংটি বানাই, আর দেড় বড়ি দিয়ে একটা চেন ইভেন এগুলো বানাই আর সুন্দর করে আমি রেখে দিছি যে ঠিক আছে বিয়ের সময় নিয়ে যাবো। তোমার আব্বু আর বড় ভাই টবের সবাই যখন গেছে ওদের বাড়িতে এগুলো আমি দিয়ে দিছি যে একটা ডায়মন্ডের আংটি দিয়ে দিছি যেটা তাহলে আব্বু এঙ্গেজ করাই নিয়ে আসো তোমার কনফার্ম বিয়ে হবে। তা যাই গরু সবাই গেল, যাওয়ার পরে ওদের বাড়িতে মানে কেমন যেন এলোমেলো, মা গেছে তারা বিয়ে শাদীর কথা বলবে তার সেটা না, মানে এলোমেলো কেমন যেন একজন একজনের কথা বলে একজন একজনের কথা বলে। তো এক পর্যায়ে যাই হোক আমার যে বড় ভাইটা সে আর একটু দলীয় লোক, তো তো সে ওখানে বলতেছে যে আমরা কি আসছি একটা কথা বলতে, আমাদের যদি মূল্য না থাকে বলেন আমরা চলে যাব। তো যাই হোক ওখানে এক এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান সবাই ছিল, না ঠিক আছে বসে কথা বলবো। তো আমি একদিক দিয়ে বলবো গুরু আমার শ্বশুর মানে মানে মেয়ের বাবা মানে খুব ভালো, সে অনায়েস্ট ভালো লোক, সে তার মতন লোক হয় না আমি মনে করি, কারণ সে আমাকে অনেক পছন্দ করে। এটা এখন পছন্দ মানে কি হলো আমি নিজে বলতে পারতেছি না গুরু। তারপরে আমি সে গেল, যাওয়ার পরে বলছে এক সপ্তাহ পরে মানে মেয়ের আম্মু বলতেছে ঠিক আছে আমার তো শ্বশুর নাই আমার বাবা আছে, সে আসলে এক সপ্তাহ পরে আপনারা আংটি টাংটি পরাই নিয়ে যান। ওকে ফাইন, গুরুর পরে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ সপ্তাহ যাচ্ছে যাচ্ছে কোনো খবর নাই। এক বছর ঘুরে আমি আর সহ্য করতে পারিনি, সহ্য করানোর পর আমি আর মাঝে আমি একটা সিনকেট করে ফেলছিলাম, আমি বিষ খাইছিলাম আর কি। বিষ খাওয়ার পরে আমি গুরু মানে
খেয়েছিলে কেন
মানে ওর সাথে আমার এখন কোন দিক দিয়ে যোগাযোগ করতে দিচ্ছে না, মানে খুবই মানে সব দিক দিয়ে মানে বিচ্ছিন্ন করে ফেলছে। এখন বলতেছে কি যে তুমি কি করবা, আমার বাবা তো তোমার সাথে দিবে না, আর বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমি আমি কি করবো গুরু কিছু বুঝতেছি না। আমি বলতেছি কি তুমি কি সব ভুলে গেছো যে আমি তোমাকে এতটা ভালোবাসি এবং এতটাই তোমাকে আমি কাছে রাখছি, সেটা কি তুমি ভুলে গেছো? তুমি কি বলতে পারো এটা আমার বুকে শুইতা, সবসময় তোমাকে না খাওয়াই দিল তুমি খাইতা না, তোমার জামা কাপড় ইস্তারি না করে দিল তুমি পড়তা না, এটা ভুলে গেছো? আমি জীবনে এটা বলুম না। তখন হয়েছে কি ওর যখন ফোনটা দিয়ে গুরু তখন ওর আম্মু এটি শিখাই দিচ্ছে যে তুই এগুলো বলবি না বললে আমি আমি মানে একটা প্রেশার ক্রিয়েট করাইছে গুরু বুঝছেন ওরে। তো যাই হোক ওইভাবে বলছে এক পর্যায়ে বলতে বলতে এর মধ্যে আমার আর মনটা মানে না গুরু, এদিক দিয়ে সিনকেট করে ফেলছি। করার পরে আমি প্রায় সতেরো আঠারো দিন পর্যন্ত মানে খুবই শারীরিক অবস্থা খুব খারাপ, এর ভিতরে অনেকগুলো কাজ জমে থাকে করতে পারি না, মা বাবা মা খুব টেনশন করতে থাকে যে রনি বাবা তুই এরকম কিছু
করেছিলে
গুরু আপনি রাগ করেন না এবং আমাকে এরকম খারাপ চোখে দেখেন না। ওটা ওই যে ইরিদানে ওষুধ দেয় না ওই যে আমার দিকে কিছু নাই আর কি।
আর বাকি যারা তোমাদেরকে ভালো তোমাকে ভালোবাসে তারা যে কথা বলছিলে তুমি যে ছোটবেলা থেকে অনেকের আদর নিয়ে বড় হয়েছে তাদের কোনো মূল্য নাই? ওদের কোনো মূল্য নাই তাহলে তোমার লাইফে যে বাপ তোমাকে এত ভালোবাসে, যে বাপ মাকে সম্মান বড় করবে দেখে তোমার ঢাকা শহরে আসে এত বড় বড় কাজ হাতে নেয়া, আর সেই মানুষগুলোর মূল্য তাহলে তোমার কাছে নাই?
গুরু আসলে আমার মা আমাকে প্রচন্ড ভালোবাসে, ইভেন আমার মার কাছে যাই চাইছি মা কখনো না করেন নাই। আমি যদি দশটা টাকা লাগে আমিও লাগবো, আমিও সবসময় দিয়ে দিত, বাবা বাবার কাছে ছিল বাবা দিত, বড় ভাই খালি না করতো মেজো ভাইয়া না করতো যে ও রেডি দিচ্ছ সিগারেট বিড়ি খেয়ে নষ্ট করবে যে রেডি করো না। আমি কই ভাই আমি তো খাই না, তুই খাইতে কতক্ষণ তোর বন্ধু বান্ধবের অভাব নাই, আমি তখন এরকম কোনো কিছু করতাম না। কিন্তু আমি যোগ এত ভালোবাসছি এত ইমোশনাল হয়ে গেছি, আম্মা বলতো বাবা তোমার একটা কথা বলি তোমার রাগ ঠিক আছে বেশি কিন্তু তোকে ভালোবাসো, যদি তোমাকে যদি ওরকম ভালোবাসে তুমি এমন কিছু করো না। ওরা আমাকে অনেক ভালোবাসে এখনো বাসে, কিন্তু সেটা হচ্ছে
তারপর কি হলো?
তারপরে যাই হোক ওগুলো আমার এরকম অবস্থা, আমার মা কোরআন শরীফ মানে খুব কান্না করতেছে, তারপরে আব্বাও আসতেছে, তোমার একটা কথাই বলছে যে বাবা বলছে যে রনির যদি কিছু হয়, যদি মারা যায় ভালোবাসার জন্য, তাহলে আমার আমার কি হবে? যার জন্য আমি এলাকায় ঢুকলে দুইটা ছালাম পাই, আমাকে সবাই সম্মান করে অনার করে এক কাপ চা ডাকে খাওয়ায়, যে রনির বাবা খুব ভালো, ইব্রাহিমের বাবা ওর এলাকায়, মানে আমার আব্বা, মানে আমার কিছু নাটক অনের হয়েছিল, আমি ওইটা অভিনয় করছিলাম আর কি, ওইটা দেখে গ্রামের মানুষ তো মানে খুব মূল্যায়ন করে আর কি, আব্বুকে দেখে খুব অনার করে সবাই এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই অনার করে। এই জন্য আব্বা বলে যে ওর যদি কিছু হয়ে যায়, ওর এমন একটা জায়গায় গেছে, ও একটা ভালো এখন ক্যামেরাম্যান হয়েছে, ওর একটা দক্ষ হয়েছে, ও একটা ক্যামেরার সম্বন্ধে জানে, ও ওর খুব সুনাম হচ্ছে ঢাকাতে, আমার মোটামুটি সবাই প্রশংসা করে, উনি খুব ভালো কাজ করে। এটা গুরু তখন ওটা আর কি কাজ করে নাই, যখন ও আমাকে বললো যে আমি যা করছি ভুল করছি, তুমি তুমি আব্বু না ভুলে যাওয়ার কথা বলে নাই, ভুলে যাওয়ার কথা বললে বুঝতাম যে না ও আমাকে এখন ভালোবাসে না। ও বলেছে যে ডিস্টার্ব করো না। যাই হোক গুরু, আমি তখন কি করব, আমি সাদি ছিলাম, মানে পারি মনে হয় যে লাভ দেওয়ান পুরে যাই, মানে এরকম এর মধ্যে আমার যে বাইরের কাছে দিয়েছিলাম মেয়েটা, সে আমার দেখছে দেখে উপরে উঠছে, সে এবার মানে কি করবে, সে ডাক দিছে, আমি কাইটা আমি চলে আসছি, ভাই এরকম কাহিনী, আমি আসি না, টেনশন করিস না, আমি আর টেনশন টেনশন করে নি। যাই হোক ভাই, ভাই সবকিছুটা দেখতেছে। তারপর গুরু এক পর্যায়ে আর কি কি বলবো, আর পরে এসে আমাকে কিছুদিন আগে, ও এর মাঝে আমার বাবিকে পাঠাইলাম, বাবিকে আবার আমার বড় বাবি আছে, যে বাবির যে আমার ভাই যাকে ভাই ডাকছে আমি, তার বউকে পাঠাইছি, সে বাবি গেছে তার ছোট ভাইকে নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে কি ঠিক আছে, ওকে রনির আমি বোন, খুব ও লাইক করলো যে রনির বোন আমার আছে, তাহলে হয়তো বাবা একটা কিছু হবে। কিন্তু যখন ওর মা দেখছে, মানে কুকুরের মতন তাড়িয়ে দিছে, মানে এত ভাবে, মানে আমার বাইস্তাটা পানি খাবে, খুব কান্না করছে পানির জন্য, সে পানি জালনা থেকে দেয়, আমার নাম শুনতে পারে না গুরু, আমার কি অপরাধ সেটা আমি নিজে জানি না, কিন্তু একটাই অপরাধ গুরু, বেশি মানুষকে ভালোবাসি সেটা আমার অপরাধ, সেটা আমি বলবো যদি এই কথাটার পরে আর কি জিনিস। তো গুরু তারপরে যাই হোক, সে আমাকে ওই বাবির বাবিকে পানি ওভাবে দিছে, দেওয়ার পর বলছে কি আমি অমুকের বউ, তখন এর মধ্যে ওই মেয়ের বাবা আসে, আপনি তার বউ না, কয় হ্যাঁ হ্যাঁ আমি তার বউ, তখন তারা ডাইকে নিয়ে যায়, ডাইকে নিয়ে গরমে তো নিয়ে বসে আর কি, বসায় পানি টেনে দেয়, চাই কয় তুমি চিনলা না কে, তুমি নাচি না তার বকা বকি করলে হ্যাং ট্যাং, এরকম বলছে, আমার ভাবি বলছে আমাকে কথাগুলো, রনি তোকে ও ভালোবাসে ঠিক আছে, কিন্তু তোর সে ভালোবাসা এখন আগের মতন নাই, কারণ ওর মা বাবা ওকে পুরো কন্ট্রোল করে ফেলছে। গুরু আমি ওকে পাওয়ার জন্য অনেক জায়গায় গেছি, আমি 7-8 লাখ টাকা খরচ করছি ওকে আনার জন্য, আমি এত টাকার মালিক, এত টাকা কোথায় পাচ্ছি আমি জানি, আমার আব্বা টাকা দেয়, এই যে গুরু আমি যে সিনেমাটা বানাচ্ছি ওকে নিয়ে, এই যে গানগুলা তৈরি করছি সব ওকে নিয়ে, ওর নিয়ে সিনেমা, আর আমার গল্পের যে হিরোইন থাকে সেটাও এই এই মেয়ের নামটাই থাকে, এই নামটাই আমি ওর না হিরোইন নামে থাকে, হিরোটা এরকম আত্মচিৎকার করে এরকম আর কি গল্পটা নিয়ে সাজাইছে, যে আমার কি অপরাধ ছিল তুমি আমাকে বলে যেতে বলো। তখন বড় গুরু যাই হোক, তো ও আর কি আমাকে একটা কথা বলছে যে তুমি ঢাকার শহরে একটা বাড়ি করো, তখন তুমি আমাকে বিয়ে করো। তখন এটা ওর মার সামনে ও জিদ করে বলছে, কারণ মার জন্য মনে হিট লাগে, এটা আমার ভিতরে কাজ করে, সেটা ওর ভিতরে এভাবে বলছে কিনা আমি জানি না। তারপর যাই হোক আমি কিছু ঠিক আছে, বাড়ি করবো সব করবো সমস্যা নাই, আমি একটা সিনেমা বানাচ্ছি, এত টাকা দিয়ে বানাচ্ছি, আমার এই টাকা দিয়ে আমি ঢাকা একটা ফ্ল্যাট কেনার মতন টাকা ছিল। যাই হোক আমি ফ্ল্যাটটা তো তোমার নামেই কিনতে পারতাম, তো আমি সিনেমা বানাচ্ছি, আমার একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য আমাকে 10 জন চিনুক, আমাকে সবাই ভালোবাসুক, এবং আমার ওই জায়গা থেকে আমি সবার হৃদয়ে ঢুকতে চাই, তার জন্য এই সিনেমাটা বানাচ্ছি গুরু। তো ও বলতে ও যখন আমাকে এই কথাটা বললো, আমি বলছি যে তাহলে ঠিক আছে ওকে, তুমি আমি এরকম গার্জিয়ান পাঠাবো, বাবিকে বললো, বাবি ও বাড়ি থেকে বলে আমাকে আবার ওর সাথে ফোনে কথা বলছে। তখন আমি ভোলাতে শুটিং এ যে একটা ছবির আমার এই যে ভাইয়ের মাধ্যমে আমি দিয়েছিলাম, এটা ওই সামনে শুটিং এ যাই, শুটিং এ যাওয়ার পরে গুরু ওখানে বসে একটা ফোন আসে, বাবি বলতেছে রনি তোমার সাথে কথা বলো, কথা বলি গুরু, তখন ও বলছে আপনার মা, ও আমাকে বললো মা আবার লাউড স্পিকার দিয়েছে শুনতেছি, প্রায় 3-4 মিনিট সেই রকম কথা বলতেছি, এরকম মোবাইল টানা সেন্সর হইতেছে, এটা বুঝতেছি, 3-4 মিনিট পর দিতে দিয়ে বলো কথা বলো সে প্রসাদ, মানে মেয়ের সাথে কথা বলো। তো যাই হোক আমি কথা বলতেছি, তো বলতেছে আপনারা মানা করছি, আপনি কোনো গার্জেন পাঠাবেন না, সবাইকে পাঠিয়ে অপমান কেন করেন? কেন দেখছে যে আমার মা তাকে খুব অপমান করতেছে, কেন অপমান করেন? আপনি পাঠাইয়েন না, প্লিজ আপনি এমন করেন না। তুমি এই কথা যদি বলো আমি কিন্তু তোমার বাড়ির সামনে এসে কিন্তু আমি গলা রসি দেবো। তুমি এমন কিছু বললো না, আমি কারণ আমি জীবনে ভালোবাসি নাই, আমি তোমাকে বাসছি। আর তুমি বলছিলা যে একটা সময় যে আমার বুকের বুকে মাথা রেখে বলছিলা তোমাদের পার্কে বৈশা সবাই তাকিয়ে দেখছিল যে আমাদের ভালোবাসার দৃষ্টি সবাই দেখছে যে আসলে কি প্রেম, এটা আসলে এরকম হচ্ছে। তোমাদের ও পেন ওখানের অনেক লোকে আমাকে বলছিল, সেখানে কিন্তু তুমি সেই জায়গাটা তুমি ভুলে যেও না। তখন বলছে যে না আমি ভুলি নাই, কখনো বলতে পারবো না। তখন গুরু আমি বুঝতে পারছি একটা টাইমে যে ও আমাকে অনেক পছন্দ করে, ইভেন সো আমাকে ও আমাকে বলতে পারে না, এখনো ভালোবাসে। যাই গুরু, তখন আমি ওখান থেকে ফোনটা রেখে দেই। তো বাবি চলে আসে ডাকাতে, ডাকাতে আসার পরে বাবি একটা কথা বলছে, রনি আমি তো আমি ওখান থেকে বলা থেকে আমাদের গ্রামের বাড়ি গেছি বরিশালে, ওখান থেকে যে আমি আম্মুর কাছে গেছি, আম্মু বলছে বাবা কি খবর কি বল জানো কিছু? আমি না জানি না, দেখি আমি ঢাকায় যাবো, ঢাকায় গেলে সবকিছু আম্মু ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন করো না। তোমা আমাকে সবসময় জিগাই দাও, কারণ এই মেয়ের জন্য তুমি এত কিছু করতেছো, যদি কোনো কিছু একটা উল্টা বলো, মা আমার সবসময় উৎসাহ দিত, মা বাবা সবসময়। তুমি ঢাকা চলে আসে গুলো, আমি দুই দিন থাকি বাড়িতে, বেশি থাকি না, আমার বাইস্তারা আমাকে বাবা বাবা বলে ডাকে, সবাই বাইস্তারা বাবা আসে কি না এরকম সবাই আমাকে ভালোবাসে। পিছিয়ে পিছিয়ে ব্যস্ত, আমার একটা আপনার আমার একটা মেয়ে আছে, আমার বড় ভাইয়ের মেয়ে, মেয়ের নাম, ও আমাকে বাবা বাবা বলে সারাক্ষণ জীবন দিয়ে ফেলে, দুই টাকা দিয়ে নিয়ে দৌড়তে যায় এরকম। মানে সবাই আমি আমি ভালোবাসার পাত্র আর কি আমাদের ফ্যামিলিটা। তো যাই হোক গুরু, তো ওই ওখান থেকে আমি চলে আসি, আম্মুল্লাহ ঠিক মতো কথা বলতে পারি না, মা জায়গা তুমি দোয়া করো আমি যেন সাকসেসফুল হতে পারি। আমি চলে আসি ওই মা, আমি ভাইঙ্গা ভাইঙ্গা আসি মা,
আমরা রনির সাথে কথা বলবো, কথা বলবো রনির বর্তমান সম্পর্কের কি অবস্থা সেগুলো জানবো, এবং সেই সাথে রনির এত প্রতীক্ষিত সিনেমা সবে কবে সেটি মুক্তি পাবে এবং তার প্রোগ্রেসটা কি লেভেল আছে সেগুলো জানবো। তার আগে আমরা কিছু টেক্সট নিয়ে নিই, আমাদের বন্ধুরা কি বলছে, ওরা কিভাবে কমিউনিকেট করছে সেই ইনফরমেশন গুলো একটু জেনে নিই।
জি গুরু, অবশ্যই অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, রাজীব শেখ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে গন্তব্যহীন পথিক আছেন, শামী মাহমুদ আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ ওহিদুল ইসলাম, তিনি লিখেছেন আসলে খুব কষ্ট লাগছে, শেষটা কি হবে বুঝতে পারছি না। হাবিবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে কামাল হাসান জয় আছেন, তিনি লিখেছেন অনেক ভালো লাগছিল কিন্তু আবার এখন অনেক বেশি কষ্টও লাগছে। আর বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4 এ। তানভীর সোহেল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে নুরুল ইসলাম আফিক আছেন, কাইগম মুতাবি আছেন আমাদের সঙ্গে, রহমাতুল্লাহ আছেন আমাদের সঙ্গে, অনেকেই রাগ করে আছেন যে কেন কমেন্টগুলা পড়া হচ্ছে না। কমেন্টগুলা তো আমি পড়তে চেষ্টা করছি বন্ধু, এই যে আমি সুযোগ কিন্তু পেয়ে গিয়েছি, তো অনেক বেশি বেশি করে কমেন্ট পাঠিয়ে দিন যেন আপনার কমেন্টটা আমি এখনই দেখে ফেলতে পারি। মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সাইফুল ইসলাম রাহাত, তিনি লিখেছেন ফিরে আসো প্লিজ। মোহাম্মদ আলামিন ব্যাপারী আছেন আমাদের সঙ্গে, আর আছেন রুহুল আমিন প্রধান, শামী মাহমুদ আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ইমরান হোসেন আছেন আমাদের সঙ্গে বরিশাল থেকে, তিনি লিখেছেন ভাইয়া তুমি কেঁদো না, তুমি কি তোমার মাকে ভালোবাসো না। ব্যর্থ প্রেমিক আছেন আমাদের সঙ্গে, সঞ্জানা শরীফ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইফ ইউ লাভ ট্রুলি ইউ উইল ডাই ডেইলি, তাই নাকি সঞ্জানা। জাহিদ জুবাইর আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে ইমোশনাল বয় আছেন, মোহাম্মদ মারুফ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন গুরু আমি আছি, আমি নতুন বন্ধু, শুনতে ভালোই লাগছে কিন্তু এখন আবার অনেক বেশি খারাপ লাগছে। রিয়াজুল করিম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ আনাস আছেন, কাইয়ুম মোতাবের আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আচ্ছা প্রেমে ব্যর্থ হলে আমাদের এখানকার সবার বিষ খেতে কেন চেষ্টা করে, কারণ
এটা অবশ্যই কোনোভাবেই কাম্য না। এবং আমরা আবার চলে আসি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের আজকের অতিথি রনি, রনি বলছিল তার জীবনের কথা, এবং আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে রনি যার সম্বন্ধে বলছিল তাদেরকে ফোনে নেওয়া যায় কিনা, বাট আমি আশা করব যে তারা ফোনে আসতে চাইবে, কিন্তু যদি ফোনে তারা না আসতেই চায়, রনি স্পেশালি ফাইন কি বলতে চাচ্ছে তার ওভারঅল তার ভালোবাসার মানুষকে ঘিরে তার বর্তমান অবস্থাটাই ব্যাগি, সেই জিনিসটা একটু আগে রনির কাছ থেকে জেনে নি।
তো যাই গুরু, আমি তারপরে আমি ওকে একটা কথা বলছি গুরু সবসময়, যে দেখো আমি কিছু চাই না, শুধু তোমাকেই চাই এবং তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। আর ইভেন আমার সম্বন্ধে যদি তোমাদের কাছে কেউ ওভাবে যদি কিছু পুশ করে থাকে সেটা তুমি আমাকে বলো, ও বলে না। ইভেন গুরু আমি, ও আমার বাসায় আসছে, দেখছে সবকিছুই এবং ওকে কতটা ভালোবাসি, এবং আমার সব স্বপ্ন শুধু গুরু ওকে নেই, ওকে অনেক ভালোবাসি আমি। এবং যখন ও আমাকে, আমি এখনো বিশ্বাস করি আমাকে অনেক ভালোবাসে গুরু। তো আমার এই সিনেমাটা সম্পূর্ণ ওকে নিয়ে গুরু। আমি ওকে একটা কথা বলছি যে দেখো আমি সিনেমাটা বানাচ্ছি কিন্তু এই আমার ভালোবাসার সব কাহিনী নিয়ে, তোমাকে নিয়ে। আর এই যে গান দুটো করছি সেটাও আমি এই সমস্ত এই আমার ভালোবাসার মানুষকে নিয়ে গুরু। তো আমি ওকে এতটা ভালোবাসি। তো এখন আমি জানতেছি না যে এরকম কেন হচ্ছে, সেটা ও জানে আর মালিক জানে। আমার কাছ থেকে কেন এত ধরে এত,
আজ কতদিন যোগাযোগ নাই
গুরু? আজকে 4-5 মাস। তার ভিতরে আমি ধরেন 3-4 মাস ধরে আমার চোখে কোনো ঘুম ছিল না, এখনো গুরু ঘুমাতে পারে না। দুপুরে যদি একটু ঘুমাই রাতে ঘুম আসে না, সারা রাত শুধু ছবিটা দেখি, ওর সাথে আমার একসাথে ছবি তোলা সেটা দেখি, ওইটা দেখি আর কান্না করি। আর ওর মোবাইলে একটা নাম্বার লেখা ছিল আমার, শেপা আই লাভ টু হ্যাভ, তোমার প্রতি আমার ভালোবাসা জীবন থাকবে, এরকম কিছু একটা লিখে মেসেজ ছিল। মেসেজটা পড়ে আর সারাক্ষণকে দেখি, আর আমাকে প্রথম স্টার্টিং এ যে মেসেজটা দিয়েছিল ওই মেসেজটা সারাক্ষণ আমি পড়ি, বারবার রিপিট করি, পড়ি আর ওকে বলি যে কাম ব্যাক, তুমি চলে আসো, তোমাকে আমি এখন অনেক ভালোবাসি শেপা। তো যাই গুরু আমি কি করব আর, এত ভালোবাসি ওরে, ও কি একটু বাসে না মারে, ও আমাকে অনেক ভালোবাসে গুরু, আমি অনেক ভালোবাসি। গুরু পরে আমি, ও চলে গেল, সবকিছুই যোগাযোগ এভাবে হচ্ছে, কথাটা আমি মাঝে মাঝে প্রতিদিনই ফোন দেই ওর আব্বুর কাছে, আম্মুর কাছে, বলি যে মা আমাকে প্রচন্ড বকা করে, বকা দিলে বলে যে তুই এখানে ফোন দিস কেন, আমাকে মামার কি অপরাধ করে, তোর অপরাধ একটাই, তুই কাকরা জালে মুখ দিছিস, এটা কিছুদিন আগের কথা। ফোন দিছি আমি অনেক কান্না করতেছিলাম যে মা আমি ওকে সারা বাঁচবো না মা, এবং একবার মরার জাল থেকে একবার যেটাকে বলা হয় মরে গেছি, সেখান থেকে আমি বেঁচে আছি, বেঁচে না থাকার মতন, যদি মারতে চান তা মেরেই ফেলেন, এরকম আজাব দিয়েন না আমাকে, কষ্ট দিয়েন না। শুধু সে একটা কথাই বলছে, তুই কাকরা জালে মুখ দিছিস, তুই কখনোই এটা সম্ভব হবে না। আমি বলছি কেন, আমার কি অপরাধ? অপরাধ শুধু গুরু একটা, যে আমি বেশি বিশ্বাস করছি মানুষকে, আমি যদি ওকে না দিতাম গুরু নিতে পারতো না। আমি চিন্তা করছি যে না, বাবা বলছে, বাবা মাইনে নিয়েছে, এবং সে অনেকক্ষণ কান্না করতো, আমি সেই মনে করে গুরু আমি ওকে দিয়ে দিছি, এবং সে বলছে বিয়ে সামাজিকভাবে হবে।
না যাত না তোমার আশায় বসিয়া, মনে না কিছুতে বোনা যায় যে তোমারে খুঁজে যায় স্বপ্নে।
ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এরকম পাগল প্রায় হওয়া, ভালোবাসার মানুষের জন্য এরকম দীর্ঘ নিঃশ্বাস, ভালোবাসার মানুষটার জন্য এরকম কষ্ট করা, ভালোবাসার মানুষটার জন্য নিজেকে নিঃশেষ করে দেয়া, ভালোবাসার মানুষটার জন্য নিজের জীবনটাকে শেষ করে দেয়া, জীবন মৃতের মতো বেঁচে থাকা, ভালোবাসার মানুষটার জন্য নির্ঘুম থাকা, ভালোবাসার মানুষটার জন্য পাগল হয়ে থাকা, ভালোবাসার মানুষটার জন্য প্রতিদিন অহর্নিশ অপমান হওয়া, ভালোবাসার মানুষটার জন্য নিজে সহ পুরো পরিবারটাকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া, ভালোবাসার মানুষটার জন্য জীবনটা থমকে যাওয়া, ভালোবাসার মানুষটার জন্য জীবনের সমস্ত কিছুর অপমৃত্যু ঘটা, ভালোবাসার মানুষটার জন্য সবকিছু হারিয়ে দিয়ে আজ একেবারে নিঃস্ব হওয়া, এই ভালোবাসার মানুষটাকে কিভাবে ফিরে পাওয়া যায়, এই ভালোবাসার মানুষটাকে কি করলে আবার নিজের মনের কোন মনিকোঠায় আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। হেন কোনো কাজ নাই আমার মনে হয় যে আমাদের রনি সে আজ পর্যন্ত করেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দ্বারে বিভিন্ন মতামত বিভিন্ন মানুষকে অনুরোধ অনুনয় বিনয় সবকিছু করার পরে ওর কাছে হয়তো মনে হয়েছে যে ভালোবাসা বাংলাদেশের এই প্ল্যাটফর্মটা হয়তো একটা এমন একটা যোগ্য সহচর্য হতে পারে, এমন একটি পাথেয় হতে পারে যাকে পুঁজি করে সে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসবে। এখানে হয়তো কোটিপতি হওয়ার কোনো লোভ বা তার বর্তমান যে জগৎ সেখানে স্ট্যাবলিশড হওয়ার কোনো আকাঙ্ক্ষা না, শুধুই একেবারে কোন রকমের লোভাতুর না হয়ে একেবারে সাধারণ অর্থে সে ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে নেওয়ার একটা চেষ্টা বা প্রয়াস হিসেবে ভালোবাসা বাংলাদেশে আসা। কিন্তু আমরা তো আসলে কিছুই না, আমরা খুবই সাধারণ আমাদের উদ্যোগ, কিন্তু এই সাধারণ উদ্যোগগুলো অনেক সময় কিন্তু অন্য সাধারণ হয়ে উঠতে আমরা দেখেছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। আমি সবসময় অপেক্ষা করি যখনই ভালোবাসার এরকম কোন ঘটনা আমাদের সামনে ঘটতে দেখি যে কিভাবে দুই সম্পর্কের মধ্যে মেলবন্ধন তৈরি করা যায়, কিভাবে সমস্ত কষ্টকে পেছনে ফেলে দিয়ে আসলেই ভালো থাকা যায়। আমাদের পক্ষে আমি চেষ্টা করি যে দুই পক্ষের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, যদিও যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেই মেয়ে পক্ষের কারোর সাথে কমিউনিকেট করার সুযোগ এখনো তৈরি হয়নি। আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করেছি বাট আমরা কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ এখনো স্থাপন করতে পারিনি। তবে খুব ভালো হয় যদি তারা আমরা হয়তো খুব বেশি হলে 10-15 মিনিট সময় আর আছি আমরা অনুষ্ঠানে, যে তারাই যদি আমাদের সাথে কমিউনিকেট করত বা তারা আগ্রহ পোষণ করত যে এই বিষয় নিয়ে কথা বলা, কারণ আমাদের পক্ষে আসলেই একতরফাভাবে কারো কথা শুনে কোনো সিদ্ধান্তে আসা, কোনো মতামত ব্যক্ত করা অথবা আমাদের ধারণা পোষণ করা যে আসলে ইনফরমেশনগুলো কতটুকু সত্য বা মিথ্যা সেই সিদ্ধান্তে উপনীত হওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য। খুব ভালো হতো যদি দুই পক্ষের উপস্থিতি এখানে আমরা নিশ্চিত করতে পারতাম, যদিও এখন পর্যন্ত তাদের সাথে আমরা কোনোভাবে কোন রকম কানেক্ট করতে পারিনি। কিন্তু আমরা যদি রনির কথাগুলোকেই আমরা আমাদের প্রাণিধানে ধরে নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে অবশ্যই মন তো চায় যে ফাইনালি ও তো কোনো দোষ করেনি, কোনো মেয়েকে ভালোবেসে তার ভালোবাসার মানুষটা অ্যাটলিস্ট তার সাথে থাকুক।
যাই গুরু, তারপরে আমি কি বলবো গুরু, আমি যখন এরকম অসুস্থ হয়ে যাই তখন আমি আমার বাবা ডাকাতে আসে, আইসা আমাকে ওদের এলাকায় নিয়ে যায়, আমি কাউকে বলি না আর কি, বড় ভাই টরবে কাউকে বলি না, আব্বু সুন্দর করে আমাকে ওদের এলাকায় নিয়ে যায় গুরু। নেওয়ার পরে এই যে শীতের রাতে আমি আর আমার বাবা আমাকে মেয়েটাকে এক নজর দেখার জন্য আমার দুই বাপ ছেলে
বাপে নিয়ে যায় এক নজর দেখানোর জন্য,
হ্যাঁ আমার আব্বা নিয়ে যায়। তো প্রচন্ড শীত ছিল গুরু তখন,
তোমার বাবার জন্য কষ্ট হতো না যে বাবাকে এরকম ভাবে?
বাবা কষ্ট হতো অনেক, কিন্তু আমি একটা ব্লেজার দিছিলাম বাবাকে।
আমি বলি যে তোমার বাবা যে সব করতেছে তোমার কষ্ট হতো না যে আমি বাবাকে কত ছোট করতেছি, নিচে নামাচ্ছি?
না, বাবার কষ্ট হতো। বাবা বলতো যে বাবা আমি দেখে যেতে পারবো না যে ছেলের মরণ অথবা কোনো কিছু, তুমি তোমার ভালোবাসার মানুষকে পাও, আমি দোয়া করি কিছু একটা পাও, সেটা আমি সব সময় চাই। তো আমার আব্বা আমাকে একটা কথা বলছে যে,
তারপর কি হলো শীতের?
হয়তো আব্বা তখন একটা কথা বলছে, বাবা আমি কোনো টেনশন করতেছি না, তারপরে তুমি তোমার ভালোবাসার মানুষের যদি একটু নজর দেখাইতে পারি তো আমার কাছে খুব ভালো লাগবে। তোমরা যাই হোক, এরকম বিকালে যাই, বিক্রম শ্রীনগরে যাই, ওরকম অনেক বড় একটা চক চক ঘুরা বাবা সহকারে আমি যাই আর কি। সারা রাত এরকম সকালে গেছি, সকালে না দেখা হয় না, বিকেল দুপুরে দেখা হয় না, বিকেল তখন দেখাই পাই না, সারা রাত এরকম জমিতে বেরোতে পারি নাই আর কি। যদি কেউ মানে এরকম ভাবে দেখে দরা খাই তাহলে আমার বাবার মান সম্মান থাকবে না, তো এই কারণে আর আমরা জমি থেকে বের হই না। সারা রাত জমিতে, দিনও ওইরকম জমিতে গেছে, তোর সাথে আর দেখা হয় না। ওদের বাড়ির ওই সাইডে একটা বড় জমি আছে,
বাবা তোমার সাথে ওয়েট করতেছে।
হ্যাঁ, আব্বা ওয়েট করতেছে।
আর কি বলছে?
আব্বা বলতেছে, বাবু তুমি শীত করতেছে তোমার? হ্যাঁ, আমার আব্বা বড় ওই ধার্মিক লোক, তো ওই যে পায়জামা পরে আর কি, ভিতরে লুঙ্গি পরা ছিল, যেথায় যাক না কেন লুঙ্গি একটা থাকে সাথে। তো যাই হোক, আব্বু ওই লুঙ্গিটা আবার ওই পায়জামার থেকে বের করে আমাকে জড়িয়ে ধরো, আব্বু জমির ভিতরে বসে থাকো, দেখো কি
জমির মধ্যে বসে আছো বাবাটাতে?
হ্যাঁ, সারা রাত।
সারা রাত?
হ্যাঁ,
জমির মধ্যে বলতে
মানে চকে, ওই যে শস্য ক্ষেত হয় না,
শস্য ক্ষেত,
শস্য ক্ষেতের মধ্যে চকের আল থাকে,
আল আলে বসে আছো?
হ্যাঁ, আলে বসেছিলাম।
আশপাশে তো কোনো লোকজন কিচ্ছু নাই?
না, ওদের বাড়িটা হচ্ছে আলাদা একটা বাড়ি আর কি, আর পাশে সব চক।
চক বলতে জমি?
জমি, হ্যাঁ, চক,
খোলা জমি, আলে আলের উপর বসে আছো?
বসেছিলাম, হ্যাঁ। বেরো
আর তাকায় আছো যে কখনো বাড়ি থেকে যদি বের হয়?
হ্যাঁ, আব্বা ওই যে আব্বা বলতেছে যে রনি মানে ওকে এত ভালোবাসে, যদি একটু নজর দেখে, ও যদি ওর একটু নজর।
অন্ধকার না পুরো কূপ অন্ধকার?
আমরা তো গেছি সকালের দিকে।
আচ্ছা, সারাদিন বসে আছো ওখানে?
সারাদিন সকালে গেছি, দুপুরে দেখা দেখা হয় কিনা বাড়িতে।
জমি থেকে বাইরে হচ্ছে না, লোকজন দেখলে আবার সন্দেহ করে, যদি
দেখলে ঝামেলার দিনে
চুপ করে বসে আছো ওখানে?
ওখানে বসে আছে। আর অনেক বড় বড় তো গাছ, গাছ মজন শস্য বড় বড় মাথা নইলে দেখা যায় না, আর ওদিকে কেউ যায় না লোকজন জমির ভিতরে। তো যাই গুরু, তারপরে আমি ওই আব্বাকে নিয়ে ওখানে ছিলাম, এর মধ্যে রাতে অনেক পানি পিপাসা লাগছে।
কত রাত?
তখন রাত দুটা প্রায়।
সকাল থেকে রাত পর্যন্ত বসে আছো?
হ্যাঁ জি গুরু। মানে
সারাদিনে দেখতে পাওনি?
না, সারাদিন।
এবার রাতেও আছো?
হ্যাঁ, রাতে আছি। দিনে যদি
খাওয়া দাওয়া?
খাওয়া দাওয়া করিনি, খেতে পারিনি।
তোমার বাবাও খায়নি?
না,
সারাদিন খায়নি, রাতেও খায়নি?
না।
তুমি তো আজীব ক্যারেক্টার দেহি।
তো আব্বু কি করছে, আমার ওই বাবা পানি পিপাসা লাগছে, বাবু তুলো আমি, তুমি বসো আমি নিয়ে আসি, কোথায় যাও পানি এত রাতে? এবং ওই জমিতে
খাবার দাবার কিচ্ছু নাই?
না, কিছু ছিল না,
সাপ খোপের ব্যাপার তো আছে।
হ্যাঁ, ভয় পাচ্ছি। এবং কত দূর গেছে আমার এই মোবাইলটা ছিল না, একটা মোবাইল ছিল স্যামসাং, ওই মোবাইলটা একটু টস মারা যায় হালকা মানে কাপড় দিয়ে, আল দিয়ে আস্তে আস্তে গেছি, দেখি সামনে একটা ডোবা আছে, ডোবা বলতে পুকুর আর কি, ওখানে পানি আছে। তো পানিগুলোর ভিতরে না অনেক ময়লা, মানে শ্যাওলা ময়লা বিজেপি ময়লা। তো আমি কি ভাবো ওখান থেকে যদি পানি নিয়ে আসি, এটা বাবাটা খাবেও না, গন্ধ বন্ধ লাগতেছে কেমন, তো কি করব। তো আমি ওখানে যাই, তো শালা পরা থাকে তো ফাটা ফাটা মাটি আর কি, মনে করছি শক্ত, তো আমি ওই ভিতরে ঢেপে যাই আর কি, ভিতরে
ঢুকে
যাই। হ্যাঁ, ভিতরে ঢুকে যাই, ওখানে প্যাক ট্যাক নাই খেয়ে চলে যায়, আরো বেশি ঠান্ডা লাগতেছে। তারপরে আর কি আব্বা বলতেছে, এখন আসে না কেন, সামনে একটা এসে দেয় কি, আমি পড়ে গেছি, আমি চিৎকার দিতে পারতেছি না, দিলে তো হয়তো বা গ্রামের মানুষ বিভিন্ন ই করবে। এবার তো আব্বা উনি আসতে আসছে, আমি আসছি, ওই ডিগুলো কাপড়টা যেটা ছিল গুরু, ওই কাপড়টা দিয়ে তার প্যান্ট শার্ট সব খোলা, আমি ওই কাপড় পরে আর ওই আব্বুর ব্লেজারটা দুজনে গায়ে দিয়ে শুয়ে আর ওইখানে বসে রয়েছে আর কি।
রাত কখন তোর কয়টা?
তখন তো মানে সকাল, মানে সকাল হয়ে গেছে, মানে সারা রাত জমিতে বের হয়নি আর জমি থেকে, আর কেউ জানেও না ব্যাপারটা।
সারা রাত বসে পার করে দিলে?
সারা রাত বসে, যদি রাতে বের হয়, যদি দরা খায়, যদি কেউ দেখে।
আর এই ঠান্ডার মধ্যে?
ঠান্ডার মধ্যে গুরু।
তোমার বাবার বয়স কত?
আমার বাবার বয়স কত এখন? কত? 60 এরকম হবে।
তোমার খারাপ লাগতেছিল না রানি?
খারাপ লাগতেছিল গুরু, কিন্তু আমি আমি তো যাইতে চাই নাই। বাবা বলতেছে একটা কথা সারাক্ষণ, আমি আব্বুকে বলছি,
বাবা তো বলবে তোমার কষ্ট দেখে সহ্য হচ্ছে না, বিষ খাচ্ছ, জান দিচ্ছ, সহ্য হচ্ছে না তো বলবে, তোমার লজ্জা করলো না রানি? আমার বাপটা আমার জন্য কি কাজ করতেছে এগুলো?
আমি তো সারা জীবন বাপরে পিটাইতে দেখেছি সব প্রেম প্রীতির জন্য, আর তোমার স্বার্থে তোমার ভালো থাকার জন্য তুমি যেন বেঁচে থাকো সেই কারণে বাপে গিয়ে ওইভাবে আর বাপে পিতে বসে আছো সারাদিন সারা রাতে আলের মধ্যে, আজিব ব্যাপার সারা রাত ওই বয়স্ক লোকটার ঠান্ডার মধ্যে ওইভাবে চোরের মতো বসে আছো। রানী যদি লোকজন জেনে ফেলত তোমার বাপরে যদি পিছন মোড়া করে বেঁধে চুনকালি মাখায় ল্যাংটা করে গাছের মুদ সাথে বেঁধে রাখত আর এ দৃশ্য যদি তোমাকে দেখতে দিত সহ্য হতো? সহ্য হতো কি? জিনাগুরু আদতে যদি এই ঘটনাটাই ঘটত যে বাপে এসেছে ছেলেকে দিয়ে মেয়েকে অপহরণ করাতে, গ্রাম্য সালিশ বসাও, সালিশ বসায় আগে উলঙ্গ করে আগে গোটা এলাকা প্রদক্ষিণ করা বাপকে, এরকম একটা মানে ফালতু একটা নাজায়েজ বাপের কারণেই এরকম ছেলেকে এরকম ধরনের চরিত্র হওয়ার সুযোগ হয়েছে, এরে বাঁধো গাছের সাথে এদেরকে চুনকালি মাখাও, এরকম সিচুয়েশন যদি কত বহু এলাকায় করতেছে। সেদিনে দেখলাম যে বাচ্চা হয়েছে বৈবাহিক সম্পর্ক ছাড়া মা এবং মেয়েকে ঘর পুকুরের পানি পর্যন্ত ব্যবহার করতে দেয় না, টিউবওয়েলের পানি পর্যন্ত স্পর্শ করতে দেয় না, এরকম বহু ঘটনা ঘটে আমাদের আমাদের এই দেশে বিভিন্ন জায়গাতে। এরকম কোন সিচুয়েশন যদি করতে হতো, যদি দেখতে হতো তোমাকে চোখ খুলে এই জিনিসটা, আমি অবাক হয়ে যাচ্ছি কেমনে সম্ভব এটা, এটা হতে পারত এরকম যে কোনো কিছুর পরিস্থিতির মধ্যে নিয়ে যেত তোমাকে। তোমার প্রসঙ্গ তুমি বাদ দাও, কেমনে সহ্য করতে তুমি এটা, ভাবনাতে আসছে কখনো এটা? তোমার বাপ তোমার মানুষটাকে কত অসহায় বানায় ফেলছিলে তুমি।
আমার আব্বা শুধু একটা কথাই বলে,
তুমি কি জানো যে আমার বাবা চোর, আমি এই বলে একজন লোককে যে গোটা এলাকা সে এলাকার মাস্টার ছিল, পরে লোকটা মানে একটা বিশাল ফিচার আসছিল কয়েকদিন আগে, এরকমই অর্ধনগ্ন করে ওই লোকটাকে গোটা এলাকা প্রদক্ষিণ করেছিল, একটা টিচার ছিল, হেডমাস্টার ছিল এক সময়, সামান্য কিছু টাকা পরিশোধ করতে পারেনি বলে। এই তো সেই বাপ যে বাপ তোমাকে নিয়ে গর্ব করতে চায়, এই তো সেই তুমি যে বাপকে সামান্য একটু গর্ব করানোর যে সুযোগ করে দিতে চাও বলে অনেক বড় প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছো, আর যে বাবাকে বড় প্ল্যাটফর্মে সম্মান দেওয়ার সুযোগ করে দিতে চায় তার কি ও এখতিয়ার আছে নাকি? আমার জানা নাই যে আমার জন্য সে একটু অপমান হলে অপদস্থ হলে হোক কোনো যায় আসে না, ব্যাপারটা কি এরকম?
আমার বাবা একটা কথাই বলে সবসময় যে বাবা তুমি যদি ভালো থাকো ভালো কিছু করতে পারো সেটা আমার, সেই জিনিসটা আমার অনেক ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তুমি একটা মেয়েকে এত ভালোবাসো,
কি করতে তুমি সারা রাত ধরে কি করছিলে বাপ বেটাতে?
তখন আমরা গুরু ওখানে বসেছিলাম, যেটা সকাল হইলে হয়তো বা ব্রাশ ট্রাশ করলে বের হইলে দেখতে পারবো,
সারাদিন বসে সকাল রাতেও বসে সকাল হলে ব্রাশ করলে যদি বাইরে হয়।
এটা
বাপ বেটাতে বসে আছে ওখানে, কথাবার্তা নাই কোনো?
আব্বার সাথে তো আমি কথা বলছি, আমি বাবা চলো এখন বের হয়ে যাই, ঠিক আছে যাবো, যদি কেউ দেখে ফেলে তো প্রবলেম হবে। কিন্তু আব্বা কি করতো যে সকাল হয়ে গেছে তো অনেকে ওই আইল থেকে গরুটো নিয়ে যায়, গরুটো নিয়ে গেলে একটু ঝামেলা হবে দেখলে, তোমরা ওখানে ওই মাথা নিচে করে বসে আছি। তো সকাল হয়ে গেছে যে এগারোটার, সাড়ে এগারোটার এরকম বাজে গেছে, দেখে যে না কেউ না, ওর বাবার গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে দেখতেছি, ওর আম্মু ঘর থেকে বের হয়ে দেখতেছি, কিন্তু আর ওর দাদি ছিল, দাদি পুষ্করিণী পারে যে ওখানে বৈশা রোদে বসে আছে, আর আমার তো শীত করতেছে আর বাবারও শীত করতেছে, পরে যাই ওখানে একটু রোদ মোটামুটি লাগছে, লাগার পর আমি বাবা তাহলে এখন বের হও যাই, আমরা বের হয়ে যাই। তো আমরা কি করছি যখন বলতেছে আর কোন দিক দেখা যাচ্ছে না কোনোভাবে, কোনো ওয়ে পাচ্ছি না যে না হতে পারে, ওরে গুরু ওরে মানে ফুল ভাবে কিভাবে রাখছে সেটাও যায় না, তো আমার ভাবি গেছে সে বললো যে ওর সাথে দুইটা সবসময় মেয়ে থাকে রাখছে, হয়তো কি দুইটা মেয়ে রাখছে যে কোথাও গেলে ওদের সাথে যায়। তখন মনে হয় আব্বাকে বলো আব্বা এরকম কিছু হবে চলো আমরা যাই গা, দেখা হবে না। তো যাই হোক আমরা সারা রাত কিছু খাইনি, অনেক ক্ষুধার্থ, আর ওখান থেকে আমরা ওই চক ভেঙে ঘুরে হিন্দু এলাকা থাকে, তো বড় চকের পাশে হিন্দু এলাকা থাকে, ওখান থেকে ভিতর থেকে হাইটা মামার স্টেশনের আগে একটা স্টেশন আছে ওখানে দাঁড়ায় রিলিজ গাড়ির কান্টারে এসে আমরা বাউবাজারে নামি, বাউবাজারে নামি ওখানে একটা হোটেলে ভাত খাই, কয়েকটা একটু ভাত খেয়ে পর আব্বাকে বলে চলো বাসায় যাই, ওখান থেকে সিএনজি নিয়ে আমার বাসায় চলে আসি। তো ওখানে ঠান্ডায় প্রচন্ড, অনেক ঠান্ডা, ঠান্ডায় আমার বুক ধরে গেছে, মানে প্রচন্ড কাশ, এখনো কাশ আছে বুড়ো, এখন ওই কাশটা আব্বা এখনো কাশে, কিন্তু আব্বার একটা আমার বাবার একটা কথা হচ্ছে কি বাবা যে তারপর এত কষ্ট করছো তুমি আমার নিয়েও গেছো, এটা আমার কষ্ট না, কষ্ট হচ্ছে আমি তোমার বাবা, ছেলের জন্য একটু করতেছি, এটা আমার কাছে ভাল লাগতেছে, তারপর আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমি বাবা হয়ে তোর কষ্ট আমি কিভাবে দেবো? আমার বাবা সবসময় কি, আমার আব্বা খুব ভালো পুঁতি পরে, আবার গ্রামের পুঁতিবাদক, তো পুঁতি টুতি পরে এবং দশজন লোক আসে, তো আমার আব্বা তো একটা মনের সম্বন্ধে জানে, সেও আমার মাকে এরকম ভালোবেসে ওই সময় বিয়ে করছে। তো আমাদের ফ্যামিলিটা আমার ভরো ভাইয়া প্রেম করে বিয়ে করছে, মেজো ভাইয়া প্রেম করে।
বাবা এই জিনিসটা বুঝে, বুঝলাম ভালো কথা, সে তোমার কষ্ট বুঝছে ভালো কথা, তুমি বাবার দিকটা ভাববে না?
আমি বাবাকে বলছি, বাবা চলো এখন যাই, দরকার নাই থাকার এখানে, এই যে আর এদিকে এমন ওই গরু চুরি মরু চুরি বেশি হয় এদিকে।
ওরা কি চাচ্ছে না রিলেশনশিপ, রাইট রনি? কোনোভাবেই তো চাচ্ছে না ওরা।
ওর বাবা চাচ্ছিল কিছুদিন আগে, বলছিল যে হ্যাঁ আমরা মাইনা নেব, এবং আমার গুরু, আমার শুধু একটাই কথা গুরু, যে আমার আমার হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার কিছু লোকে অথবা তারা কোনো মানুষের কাছে কোনো কিছু শুনছে কিনা জানি না গুরু, আপনার কাছে আমার একটা বিচার, সে বিচারটা আপনি এখানে সারা মানুষ শুনবে, আমার আর বেশি ভাড়াবো না গল্পটা। গল্পটা হলো গুরু, আমার খুব কষ্ট হচ্ছে এইটা গল্পটা বলতে, এইটাই হচ্ছে আমার দিদা, যে কেন তারা আমার সাথে ই রাখতে চাচ্ছে না এবং বিয়ে কেন করে, মানে কেন বিয়ে দিতে চাচ্ছে না। আমি তাদের কাছে কে বলছে, তারা বলে আমাকে যে রনির চরিত্র ভালো না গুরু, এগুলো বলতেছে আমাকে বলছে। ইভেন আমি যে বড় ভাইয়ের কাছে আমার সবকিছু বলছি এবং বায়োডাটা দেওয়া হয়েছে,
সেসব কথার কোনো ভিত্তি নাই রনি, বিশ্বাস করে সব কথার কোনো ভিত্তি নেই, এগুলো কথার কোনো ভিত্তি নেই রনি। তুমি নেশায় একদম আসক্ত, পায়ের নখ থেকে শুরু করে চুলোর অগ্রভাগ পর্যন্ত একেবারে আসক্ত তুমি। তোমাকে শুধরানোর, তোমার ট্রিটমেন্ট দেওয়ার কোন রকম কোন মাধ্যম, কোন টোটকা আমার জানা নেই, বাট তোমার মতো একটা সম্ভাবনাময় ছেলে, তোমার প্রতিভা দেখে আমি সত্যি আমার চোখ চকচক করে উঠেছিল। কি চমৎকার ভাবে কেরাত করো তুমি, কেরাত পাঠের আমি ভুল ভ্রান্তি ঠিক বেঠিক এসব বুঝি না, বাট এতটুকু তো বুঝি এই বয়স পর্যন্ত কানটা তো অন্তত তৈরি হয়ে গেছে যে কোনটা শুনতে ভালো শোনায়। তুমি যখন গজল আমাদের সামনে পরিবেশন করলে, তুমি যখন আজান দিলে রনি, অথবা তুমি যখন তোমার লেখা, তোমাদেরই কম্পোজিশনের গান আমাদের সামনে উপস্থাপন করলে, এই মেয়েটিকে তুমি ব্যবহার করো মনের সেই শূন্য জায়গাটাতে যেখান থেকে তোমার এই ক্রিয়েটিভ, এই সৃজনশীল কাজগুলো বের হয়ে আসবে। কিন্তু এই মেয়েটার সাথে ভেসে যেও না, এই মেয়েটি ভালোবাসার সাথে যদি সত্যিকার অর্থে বাস্তবতার চমৎকার সাজুজ্য থাকত, তাহলে এই মেয়েটিকে কোনোভাবে কেউ আটকায় রাখতে পারত না। যতকাল এই মেয়েটি পাগলের মতো তোমাকে ভালোবেসেছে, ততকাল তাকে আটকে রাখতে পারেনি, এখনো পারত না। মিথ্যার বেসাতি দিয়ে নিজের মনকে বোঝানোর কোনো দরকার নাই রনি। কাল সকালে সূর্য উঠলে সূর্যের দিকে স্ট্রেট ওয়েতে তাকিয়ে থাকো, বুকটা চিথিয়ে দিয়ে সূর্যের সামনাসামনি হও, পেছন দেখানোর কোনো কারণ নাই। তোমার চাইতে অনেকেই যারা জ্ঞান বুদ্ধিতে সামান্যতম কোনো কোয়ালিটি নাই, তারাও আজকে গোটা বিশ্বমণ্ডলকে দাপিয়ে চলেছে। আর এই এক তুমি, বহু মানুষ আমাকে গুরু বলে সম্বোধন করে, বহু মানুষ আমাকে শ্রদ্ধার অনেক বড় একটি জায়গাতে রেখেছে, সেই আমি কয়েক মিনিটের পরিচয়ে তোমার ফ্যান হয়ে গেছি যখন তুমি আমার সামনে কেরাত পাঠ করলে, আমার সামনে তুমি আজান দিলে, স্পেশালি যখন তুমি গজল পরিবেশন করছিলে, আমি একদম স্পষ্টত ভিজুয়ালাইজ করতেছিলাম। মানুষকে আমি ভিজুয়ালাইজ করি, অনেকে বলে যে গুরু তো হিপনোটাইজ করে ফেলে, হিপনোটাইজ তো আমি হয়েছি তোমার কাছে। তোমার গজলের সাথে সাথে আমি যেন চলে গেছি সেই মুহূর্তটাতে, যেখানে আমার মা খাবার বেড়ে দেওয়ার চেষ্টা করছেন, বাবা ঘুম থেকে উঠেছেন, সেহেরির প্রস্তুতি চলছে, আমাদেরকে ডাকা হচ্ছে, প্রত্যেকটার ভাই বোনদের ঘরে ঘরে দরজার কড়া নাড়ার শব্দ পাচ্ছে, এই সময় নাই, তাড়াতাড়ি ওঠ, আর কত দেরি, আর 10 মিনিট আছে, আমি কিন্তু আর ডাকবো না, এই কিন্তু তাড়াতাড়ি কর। কোনোভাবে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, দূর থেকে মাইকে সেই গজলটা ভেসে আসছে, আরেকবার শোনাও না আমার জন্য।
Ya Rasulallah, Ya Habiballah,
ya rasul allah ya habib allah amare mawater nidano kale takiyo no beji mayari no jore দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ya habiballah guru gola ta boshe geche
amar erokom jodi poristhiti hoy tokhon hoyto ghumtar ar armora bhangte shomoy lage na tokhon chinta kori tai to eto rasul allah ke eto jazba diye eto bhalobasha diye eto mohabbot kore keu giye choleche she allah rasule tane tokhon taratari armora bhenge ghum bhenge uthe giye sheri khawar jonno prostut hoi সেই খা থেকে জানলার দরজাটা কাছ থেকে একটু ফাঁকা করে দেখি যেহেতু বাবাকে দেখে ভয় পাই তাই তখন দেখছি যে তিনি টেবিলে খাওয়া দাওয়া এই মাত্র শেষ করলেন তিনি উঠছেন তার উঠার অপেক্ষায় আছি হাতে কিন্তু সময় বেশি নয় 8-10 মিনিট তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে কোনো না কোনো ভাবে চোখে মুখে খাবারটা ঠুসে দিয়ে স্রষ্টার কাছে মনে মনে একটু বাংলাতে নিয়াতটা করে নেওয়া স্রষ্টা তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম স্রষ্টা তুমি আমাদের সকলের রোজা কবুল করে নিও হঠাৎ করেই শুভেচ্ছা দিকে সেই সময় চলে এসেছে তোমার কণ্ঠে সে আজান একটু শুনি
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এরকম প্রতিভা যে ছেলের স্রষ্টা তোমার কোন অধিকার নেই যে স্রষ্টা তোমাকে এত বেশি গুণ দিয়ে রেখেছেন যে স্রষ্টা তোমার মুখ দিয়ে তোমার কণ্ঠ দিয়ে তোমার সুর দিয়ে তার নাম এত চমৎকার ভাবে উপস্থাপন করার পরিস্থিতি তৈরি করে দিয়েছেন সেই কণ্ঠ সেই সুর সেই কথা তুমি যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবে সেই জিনিসটা তুমি ধ্বংস করে দিবে কোন একজনকে ভালোবেসে সমস্ত কিছুকে তুমি নষ্ট করে দিবে এটার কোনো মানে হয় না এটা জাস্টিফাইড না এই জায়গা থেকে তুমি ঘুরে আসো বন্ধু আমার তুমি ঘুরে আসো আসলে আমি যেসব অনুভূতির কথা বলছিলাম সেটা আমার পরিবারেরই কিছু অনুভূতি এখন অবশ্য আবারও রোজা আসবে কিছুদিন পরেই সেদিন হয়তো আমার বাবারও চেয়ারটা ফাঁকা থাকবে যেহেতু আমার বাবা পৃথিবীতে নেই আমার চেয়ারটা হয়তো ফাঁকা থাকবে কিন্তু যখন রোজার সময় বাড়িতে থাকবো তখন হয়তো এই একই দৃশ্য মা হয়তো ডাকবেন এই সময় হয়তো উঠতে তাড়াতাড়ি তোমার মতো কোন একজন মানুষের গানের সুর হয়তো এইভাবে ভেসে আসবে আমি হয়তো সেই রাতেও তোমাকে রিলেট করতে পারবো এইভাবে ছেলেটি ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে বসে এরকম একটি গজল শুনিয়েছিল যেটা আমার মনের মধ্যে দারুণ এক আবহ সৃষ্টি করেছিল হঠাৎ করে আজান হবে তাড়াহুড়া করে নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে স্রষ্টার কাছে প্রার্থনা করব আমাদের সকলের রোজা যেন কবুল হয় সেই জন্য তখন তোমার কথা হয়তো মনে পড়বে ছেলেটি কত চমৎকার ভাবে আজান দেয় এই আজানের সুর শুনে নিজের অজান্তে মনের মধ্যে একটা আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয় মনে হয় যে না নামাজটা পড়েই আসি নামাজটা আসলেই সবার কায়েম করা উচিত এরকম একটা প্রণোদনা ভেতরে সৃষ্টি হয় এত গুণ যার স্রষ্টা যখন এত ভালো কিছু তোমার মধ্যে দিয়েছে নিঃসন্দেহে স্রষ্টার কিছু কিছু উদ্দেশ্য আছে স্রষ্টারও কিছু স্ট্র্যাটেজি আছে তোমার মধ্যে এইরকম ট্যালেন্ট দেওয়ার পেছনে সেটি সে ভালো কাজে তুমি ব্যবহার করো স্রষ্টার এই যে পরম বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তুমি নাও হেলা এই সময়গুলো নষ্ট করো না এমন কোন জায়গাতে তোমার সমস্ত এঙ্গেজমেন্ট তুমি দিয়ে দিও না এমন কোন ভালোবাসার পেছনে এমন মিথ্যারে বেসাতির পেছনে দৌড়াতে গিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিও না প্লিজ কাম ব্যাক আমি গুরু হেতে শ্যাম আমার জায়গা থেকে শুধু তোমার কাছে অনুরোধ করতেছি প্লিজ কাম ব্যাক আমি কোনোভাবেই চেষ্টা করব না তোমার সাথে মিথ্যা অলিক ওই রিলেশনশিপ তৈরি করার জন্য পাগল হতে তোমার বাবার জন্য তুমি ফিরে আসো এরকম বাবা সত্যিকার অর্থে কোন পুণ্যাত্মা না হলে এরকম বাবা পাওয়ার কথা না যে ছেলে কষ্ট হবে যেন সারাদিন সারা রাত পাগলের মতো বসে আছে ওখানে ওই আলের মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে, যে কোনো সময় একটা ইনসিডেন্ট হতে পারত। ষাট ঊর্ধ্বে একটা মানুষের ভাবে বসে আছে, তার ছেলে কোন না কোনো ভাবে ভালো ভালো থাকুক সেই চিন্তা করে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য তুমি এরকম নিজের জীবনটাকে ধ্বংস করার জন্য উদ্যোগী হও, ঠিক না? সবকিছু থেকে সরে আসো, সরে আসো। স্রষ্টা হয়তো অনেক বড় কিছু তোমাকে দিয়ে করাবেন, সেজন্য প্রতীক্ষায় আছেন। স্রষ্টা হয়তো চাচ্ছেন, নাহলে তোমার মধ্যে কেন তিনি এরকম গুণাবলী দিবেন? এরকম বড় কাজে অনেক বড় করে জীবনটাকে নিয়ে বাঁচবার চেষ্টা করো, ফিরে আসো। আমার সর্বশেষ সর্বশেষ আকুতি, এটাই আমার পক্ষ থেকে যদি পরামর্শ বলো, এটি আমার পক্ষ থেকে যদি আকুতি বলো, এটি তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, আমাদের জন্য। স্রষ্টার এত চমৎকার গুণাবলী তুমি ক্যারি আউট করো, সেটা স্রষ্টার প্রয়োজনে ব্যবহার করো, তার জন্য হলেও প্লিজ ফিরে আসো। আমি বিদায় নিচ্ছি, আবার কখনো তোমার সাথে দেখা হবে, কথা হবে, সে প্রত্যাশায়। বাট কৃতজ্ঞ হয়ে থাকবে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও।
গুরু ইনশাল্লাহ আমি চেষ্টা করব।
প্লিজ ফিরে আসো, তোমার মাধ্যমে অনেক বড় কিছু হবে, আমি জাস্ট গ্যারান্টি ইউ, ইনশাল্লাহ। তুমি দেখো অনেক বড় কিছু হওয়া সম্ভব।
গুরু আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, যেটা যে কিছুদিন আগে আর কি, এই যে চার পাঁচ দিন আগে ওকে আমি ফোন দিছিলাম, কথা হয়েছিল আর কি, তো এমন ভাবে থ্রেট করছে।
ফিরে আসো, তুমি এত অপমান, এত লাঞ্ছনা গঞ্জনার যোগ্য না, তুমি তোমাকে এত বেশি হালকা করে দিও না। জাস্ট ফিরে আসো, তোমার ফুল কনসেন্ট্রেশন দাও সেই জায়গাতে যেটার পেছনে স্রষ্টার ইঙ্গিত আছে, এমন কোথাতে দাও তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। প্লিজ তুমি ফিরে আসো, আমাদের জন্য বাঁচো, তোমার বাবা মার জন্য বাঁচো, তোমার ভাইদের জন্য বাঁচো। স্রষ্টার দারুণ এক সৃষ্টি তুমি, তার জন্য তুমি বাঁচো এবং বড় করে বাঁচো। আমি তোমাকে আক্ষেপের সুরেই বলতেছি, অনুনয় করে বলছি, করজোড়ে বলতেছি, প্লিজ ফিরে আসো, প্লিজ ফিরে আসো, সম্ভব রনি। তোমার সফলতার গল্প একদিন স্টুডিওতে আমি করব হয়তো, যদি তুমি সুযোগ করে দাও। তোমার বড় যে কোনো সাফল্যময় ঘটনার কথা আমি বড় মুখ করে এখান থেকে প্রচার করব। জাস্ট তুমি ফিরে আসো।
আমাকে গুরু অনেকে বলে যে রনি তুমি এত সুন্দর কণ্ঠ, তোর অনেক বুদ্ধি মেধা আছে, তুমি যদি ওয়াজ করতা, যদি কোনো বক্তা হইতা, অনেক বড় নাম করতে পারত এখন। কারণ আমি একটা ওয়াজ যে কোনো মর্যাদা হলে ওয়াজ করতে নিত আর কি, ওয়াজ করতাম, মাহফিল করতাম, তো সবাই আমাকে এভাবেই করতো। তো এই কারণে আব্বা বলতো সবসময় যে তোর ভিতরে তো গুণ আছে, ইনশাল্লাহ তুই কখনো
স্রষ্টার এই বাণী প্রচারের জন্য হলেও তুমি ফিরে আসো। আমার মনে হয় এটাই তোমার জায়গা, তুমি যে জায়গাতে যাও না কেন, দ্য ড্রিম ইজ ইয়ার্স, সিদ্ধান্ত তোমার। বাট আমার কাছে কেন মনে হয় জায়গাটা তোমার, এটা অনেক বেশি টাচ করে। আমার মতো একজন সাধারণ মানুষকে তুমি দারুণভাবে এই মুহূর্তে স্রষ্টার সাথে অ্যাটাচড করে দিয়েছো, তোমার আজান দিয়ে, তোমার তোমার ইসলামিক গজল দিয়ে, অথবা তোমার কেরাত পাঠ করে। এত ভালো ভালো গুণাবলী নিয়ে নিঃসন্দেহে তুমি ধ্বংস করে দিতে পারো না। তোমার অধিকার একান্তই শুধু তোমার না, তুমি আমাদেরও। জাস্ট কাম ব্যাক, জাস্ট কাম ব্যাক মাই ডিয়ার। আমি হাত জোড় করে তোমাকে ফিরে যাচ্ছি, প্লিজ চলে আসো। তুমি নাকি আমাকে অনেক শ্রদ্ধা করো, অনেক ভালোবাসো নাকি, সেই ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, ভাই আমার ফিরে আসো, ভাই আমার ফিরে আসো। আমি তোমার সফলতার প্রত্যেকটা কথা আমি স্টুডিও থেকে বলবো, তোমার প্রয়োজনে লাগে এমন সমস্ত তদবির আমি আমার স্টুডিও থেকে সাধারণ মানুষের কাছে করব। কিন্তু তুমি ফিরে আসো, আর আমি কৃতজ্ঞ থাকবো, কৃতজ্ঞ থাকবে ভালোবাসার বাংলাদেশ তোমার এই সুরেলা কণ্ঠের জন্য, দিওয়ানা হয়ে থাকবো তোমার আজানের জন্য, পাগল হয়ে থাকবো তোমার গজলের জন্য, কানখাড়া হয়ে থাকবো কবে আবার শুনবো তার কেরাত সেটার জন্য। এত কিছু যার মধ্যে আছে, সে নিজেকে কোন একটা সাধারণ ভালোবাসার জন্য নষ্ট করে দিতে পারে না। কি সম্ভব?
সম্ভব।
প্লিজ ফিরে আসো, বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, সবার সাথে আবার কথা হবে। আর একটাই প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
দেখতে দেখতে বিদায় ঘন্টা আমারও বেজে গেল। এখন সময় রাত 1:40। সো বন্ধু, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু সামনের বৃহস্পতিবার নতুন কোনো ভালোবাসার বন্ধুকে নিয়ে অবশ্যই হাজির হব ভালোবাসার বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত বেশি বেশি ভালোবাসুন আর ভালোবাসার মানুষটিকে খুব বেশি যত্ন করে রাখুন। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.